এমন সময় এক অদ্ভুত গোঙানির মতো শব্দ। ফিরে দেখি উর্মির বাবা নিজের গলায় হাত রেখে জিভ বার করে বিকট চিৎকার করছেন, তার চোখ প্রায় ঠিকরে বেরিয়ে আসছে। বলে নিজের গ্লাসটা এগিয়ে দিলেন।
গপ্প বীরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প বীরে ঠেকের আজকের গপ্প সুপর্ণা চ্যাটার্জির লেখা হারাধনের দশটি ছেলে। এটি গপ্প বীরে ঠেকের ওরিজিনাল গপ্প। তাহলে শুরু করা যাক।
অক্ষয়দাকে প্রথম দেখেছিলাম জেলে। কেমন যেন একটা গোবেচারা সাদা সিধে চেহারা, হাইট এই 5-7, বয়স 40 কি 45, মাথায় কালো চুল, ঠোঁটের ওপর হালকা গোঁপ, খুব রোগাও না আবার খুব মোটাও না, গায়ের রং মাঝারি, পরনে পুলিশের দেওয়া কয়েদির ইউনিফর্ম। মোট কথা দেখতে খুবই সাধারণ, চোখে পড়ার মতন বিশেষত্ব কিছুই নেই। পরে বুঝেছিলাম এটাই ওর সবচাইতে বড় অ্যাসেট। তবে অক্ষয়দাকে দেখেছিলাম সবার শেষে, ওদের সেলটা ছিল আমার মুখোমুখি। দুই সেলের মধ্যে একটা করিডর যেখানে পেয়াদা মশাই পাহারা দিচ্ছেন। আমার সেলে অবশ্য আমি একা নই, আমার সঙ্গে রয়েছে আরেকটি ছোকরা ছেলে, নাম পটকা, বয়স আমার চেয়েও কম, দেখেই মনে হয় পাকা চোর, কয়েদে থাকার অভ্যেস আছে। নিজের বেঞ্চিতে তাসের শাড়ি গুছিয়ে সলিটেয়ার খেলছে, যেন এটা ওর বাড়ির বৈঠকখানা। ও, আমার নামটাই তো আপনাদের বলা হয়নি, আমার নাম নিখিল। আমি পটকাকে বললাম, কি নাম তোর? সে আমাকে বিশেষ পাত্তাই দিলে না, নিজের মনে তাস খেলে যাচ্ছে।
একে এত অবজ্ঞা করো না তোমরা,
কথাটা বলল আমাদের গার্ড শুভঙ্করদা।
শহরের এক নাম করা বিজনেসম্যানের খুন করে এসেছে, সামনের মাসে জজ সাহেব সেন্টেন্স শোনাবেন, যাবজ্জীবন তো পাবেই, ফাঁসিটা কি হলেও আশ্চর্যের কিছুই না, যে কাজটা করলো।
শুভঙ্করদা হাত দুটো মাথার উপর তুলে চেয়ারের উপর টান টান হয়ে এমন একটা লম্বা হাই তুলল যেন সব যাবজ্জীবন টাবজ্জীবন ফাঁসি টাসি ওর কাছে জল ভাত।
খুনের কি আর কোনো ক্রিয়েটিভিটি আছে?
প্রশ্নটা কে করলো প্রথমে ধরতে পারিনি, আমার চোখ আবছা আলো সওয়া হয়ে গেলে বুঝতে পারলাম প্রশ্নটা এসেছে সামনের সেল থেকে, এক মাঝবয়সী ভদ্রলোকের কাছ থেকে। ভদ্রলোক বলছি কারণ পরনে কয়েদির ইউনিফর্ম হলেও তাকে দেখে একদমই ক্রিমিনাল বলে মনে হয়নি। চোখে চশমা, গালে ফ্রেঞ্চ কাট দাড়ি, হাতে খবরের কাগজের খোলা পাতা, সব মিলিয়ে একটা ছিপছিপে সৌম্য চেহারা।
কেন প্রফেসর, এ কথা কেন বলছো?
এই দেখো না, আজকে টাটকা খবর, দিল্লিতে এক মন্ত্রী তার স্ত্রীকে সাসপেক্ট করছিল, বোধহয় অ্যাফেয়ার টেফেয়ার চলছিল কারোর সঙ্গে, তা সে বাড়ি ফিরে দেখে স্ত্রী নাকি টেলিফোনে কার সঙ্গে কথা বলছে, ব্যাস মেজাজ যায় বিগড়ে, সোজা পিস্তল বার করে ঠাঁই ঠাঁই গুলি। কিন্তু খুন করার পর যে কাণ্ডটা করল তার বলার নয়।
কেন, কি করল তারপর?
প্রথমে ডেড বডি নিজের গাড়িতে চাপিয়ে সোজা চলে গেল যমুনার তীরে, বোধহয় ভেবেছিল বডি নদীতে ফেলে দিতে পারলে ওর কাজ শেষ, কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারল এ তো মহা দুর্লভ কাজ, কেউ না কেউ দেখে ফেলার সম্ভাবনা যথেষ্ট হাই। এবার সে ডেড বডি সমেত গাড়ি নিয়ে রওনা দিল শহরের দিকে। দিল্লির এক হোটেলে এসে তার ম্যানেজারকে ধরে সব স্টাফদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, আর তন্দুর জ্বালিয়ে কাবাব রান্নার ব্যবস্থা করল। দাউ দাউ আগুন দেখে আর বিশ্রী পচা গন্ধ শুকে পুলিশ হাওলদার বেটার সন্দেহ হয়। সে খোঁজ নিতে এসে দেখে তন্দুর থেকে একটা মানুষের হাত বেরিয়ে আছে। কি বলবে বলো এবার? পুলিশ ওর বাড়ি সার্চ করে ফিঙ্গারপ্রিন্ট সমেত বন্দুক উদ্ধার করেছে, ওপেন অ্যান্ড শাট কেস যাকে বলে আর কি।
গোড়ার দিকেই ভুলটা করলো ডেড বডি ট্রান্সফার করতে গিয়ে।
কথাটা কিন্তু আমাদের চারজনের মধ্যে কেউই বলিনি। তারপর লক্ষ্য করলাম সামনের সেলে আর একজন আছে, এতক্ষণ নিস্তব্ধে অন্ধকারে গা ঢাকা দিয়ে বসেছিল। তাকে স্পষ্ট দেখতে পাওয়া না গেলেও শুধু গলার আওয়াজ যেদিক থেকে এলো সেদিকে একটু মনঃসংযোগ দিয়ে দেখলে একটা মানুষের হালকা রূপরেখা দেখতে পাচ্ছিলাম।
ওর উচিত ছিল ডেড বডি ওখানেই রেখে বন্দুকটা যমুনায় ফেলে দেওয়া, তারপর পুলিশে খবর দেওয়া। পুলিশ এসে দেখত শোকে বিহ্বল স্বামী এবং দেবী তুল্য মহিলার সাথে কে এই কাজ করতে পারে সে জিজ্ঞেস করছে বারবার। পুলিশের কোনো প্রশ্নের জবাব দেওয়ার মতন অবস্থাতে এসে নেই, কেবল বলছে এই খুনির হদিশ করতে এসে যা কিছু করতে রাজি, খুনি যেন কোনোভাবেই পালাতে না পারে এটসেট্রা।
দেখলাম পটকা সলিটেয়ার ভুলে সামনের সেলের দিকে এমনভাবে হাঁ করে তাকিয়ে আছে যেন টেলিভিশনে কোনো রোমাঞ্চকর প্রোগ্রাম দেখছে।
তাছাড়া নিজের গাড়িতে বডি নিয়ে যাওয়ার অন্য রিস্ক আছে, গাড়ি তল্লাশি তো পুলিশ করবেই। তখন রক্তের দাগ, মৃত ব্যক্তির চুল, কিছু না কিছু ডিএনএ এভিডেন্স তো পাবেই পাবে, সে তুমি যতই ভালোভাবে পরিষ্কার করো না কেন।
পটকা জিজ্ঞেস করল,
আচ্ছা অক্ষয়দা, যদি বডি সমেত গাড়ি পুড়িয়ে ফেলা হতো?
এইবার নতুন লোকটির নাম জানতে পারলাম, অক্ষয়দা।
তা তো করাই যেত, তবে গাড়ি মিসিং হলে অথবা পুড়ে যাওয়ার খবর এলে তো অন্য তদন্ত শুরু, তখন নিখোঁজ গাড়ির সঙ্গে নিখোঁজ স্ত্রীর কোইনসিডেন্সটা তো।
ও, তাহলে তো হয়েই গেল।
ও বাবা, পটকা দেখছি আজকে কথার ফুলঝুরি।
হবে না, ওর আজকে নতুন সাগরেদ হয়েছে যে।
তাছাড়া ডেড বডি হাওয়া করে দেওয়াটাই তো শেষ কথা নয়, মানে আজ নয় তো কাল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই নিশ্চয়ই জিজ্ঞেস করতে শুরু করবে, গিয়ে তোমার স্ত্রীকে অনেকদিন দেখছি না। কেউ কেউ নিজের থেকে সন্দেহ করেও তো পুলিশে খবর দিতে পারে, ওটা তো আরো বড় রিস্ক। এইখানেই তো ক্রাইম অফ প্যাশন আর প্রি মেডিটেটেড ক্রাইমের তফাৎ। ক্রাইম অফ প্যাশন মানেই ধরা পড়বে, কারণ কোনো প্ল্যানিং নেই।
সেই জন্যই তো বললাম আজকাল মার্ডারে কোনো ক্রিয়েটিভিটি নেই।
আর এই জন্যই তো অক্ষয়দার মেয়াদ ফুরিয়ে এসেছে, আর মাত্র কটা দিন জেলের হাওয়া খেয়ে নাও, তারপর মুক্তি।
বন্দুক না ছুরি?
প্রশ্নটা যে আমাকে করা হয়েছে সেটা প্রথমে বুঝতেই পারিনি। আমিও বাকিদের মতন মন্ত্রমুগ্ধ হয়ে এই নতুন ভদ্রলোকটির কথা শুনছিলাম। এখন সে ছায়া থেকে বেরিয়ে এসে আলোর সামনে দাঁড়াল। সেলের রড দুটোতে হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন আমার মনের আর পেটির সব কথা তার পক্ষে জেনে নেওয়া কিছুই অসম্ভব নয়। লক্ষ্য করে দেখলাম ঠোঁটের কোণায় হালকা বিদ্রুপের হাসি। আমার থেকে কোনো উত্তর না পেয়ে সে তার থুতনিটা হালকা উপরের দিকে ঝাঁকালো, যেন জিজ্ঞেস করছে, কি হে কিছু বলো। উত্তর দিতে গিয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই কেবল মাথা নাড়িয়ে না বুঝিয়ে দিলাম। আমার বলার উদ্দেশ্য যে এ দুটোর কোনোটাই নয়, কারণ আমি খুনি নই, কিন্তু সে অন্য কিছু বুঝল।
তাহলে গলা টিপে মেরেছিস, স্ট্র্যাঙ্গুলেশন, তাহলে তো কিছু করার নেই, তোর ডিএনএ মৃত ব্যক্তির শরীরে ভরপুর।
আগে না, মানে আমি খুনি নই, আমি নির্দোষ।
সরি বল, এই জেলে যেই আসে সেই এ কথা বলে, নতুন কেউ আসছে শুনলে আমরা নিজেদের মধ্যেই তো বলা বলি করি, এই ডায়লগটা কত তাড়াতাড়ি শুনতে পাবো সেটা নিয়ে। এটা হলো যাকে বলে আমাদের মধ্যে একটা ইনসাইড জোক, ইনসাইড জোক, গেট ইট?
হ্যাঁ বুঝলাম। সবাই জেলের চার দেওয়ালের ভেতরে বন্দি, তাই ইনসাইড কথাটা নিয়ে একটা পান ব্যবহার করলেন ভদ্রলোক রসিক, এটা বেশ বোঝা গেল।
যাকগে, এবার বল শুনি, খুনটা করলি কি করে?
তুমি কে হে?
তোমাকে কেনই বা আমার সব কথা বলতে যাব? আমার ব্যাপারে কিছু না জেনেই তো তোমরা আমায় দোষী মেনে নিয়েছো।
বিষ খাইয়ে ক্ষীরকদমের ভেতরে বিষ ঢুকিয়ে শিকারকে খাইয়েছে।
আমি মোটেও এ কাজ করিনি।
তাহলে তুই খুনের দায় ধরা পড়লি কেন?
কেন আবার খুনের পরপর ক্রাইম সিন থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে?
মোটিভ?
মোটিভ আর কি, সেম ওল্ড ভিকটিমের মেয়ে উর্মির প্রেমে মত্ত এই ছোকরা, বাবার বিয়েতে অমত, অমন রূপে গুণে অদ্বিতীয় মেয়ের বিয়ে এই গুড ফর নাথিংয়ের সঙ্গে দেবেন আর কি? করে দিল বিষ খাইয়ে খুন, কোস্ট ক্লিয়ার।
এই দাঁড়া দাঁড়াও এক মিনিট, তুমি কি বিজয় চক্রবর্তীর খুনের কথা বলছো?
শুভঙ্কর দা মাথা নেড়ে হ্যাঁ বলাতে প্রফেসর বেঞ্জি থেকে উঠে অক্ষয়দার পাশে এসে দাঁড়ালো।
আরে ওই কেসটা তো আমি রেগুলার ফলো করছিলাম, বছর তিনেক আগেকার ঘটনা কি তাই তো?
হ্যাঁ,
ভেরি ইন্টারেস্টিং কেস মশাই। সাত সাতজন আমন্ত্রিত ছিল সেদিন স্বাস্থ্যমন্ত্রী পূর্ণেন্দু বর্ধনের ডিনারে, কিন্তু খুনি সাব্যস্ত হল একজন আউটসাইডার ইনি।
তুই ছিলি সেখানে
আগে? হ্যাঁ আমি আমি ছিলাম।
ওখানে কি করছিলি
আগে? আমি আমি উর্মির বাবার সঙ্গে দেখা করতে চাইছিলাম। এমনিতে তো আমার আমার মতন লোকের ওনার সঙ্গে দেখা হওয়া দুর্লভ ব্যাপার। উর্মি বলেছিল ওরা সেই সন্ধ্যায় ডিনারে যাবে এই পূর্ণেন্দু বর্ধনের বাড়িতে, তাই আমিও গেছিলাম। ভাবলাম যদি কোনোভাবে ওনাকে কনভিন্স করাতে পারি।
তোকে বাড়িতে ঢুকতে দিল কি করে?
আগে বাড়িতে তো ঢুকিনি, পেছনের পাঁচিল টপকে বাগানে ঝোপঝাড়ির মধ্যে গা ঢাকা দিয়ে বসেছিলাম।
বুঝেছি। অনিমন্ত্রিত ব্যক্তি যার সম্প্রতি সবচেয়ে বড় শত্রু হল ভিকটিম, সে হাতে নাতে ধরা পড়ে গেল ক্রাইম সিনে। সুতরাং পুলিশের কেস বানাতে কোনোই অসুবিধা হয়নি। তোর নাম কি?
আগে নিখিল।
গোড়া থেকে বলতো কেসটা কি, কিচ্ছু লুকোবি না? জানিসই তো উকিল আর ডাক্তারের কাছ থেকে কিচ্ছু লুকোতে নেই।
তুমি আমার কি উকিল না ডাক্তার? আমার গল্পের সূচনা যখন উর্মি, তখন ওকে দিয়ে শুরু করাই ভালো। উর্মিকে বর্ণনা করার মতন ভাষা আমার জানা নেই, এতটুকু বলতে পারি যে অমন রূপে গুণে সম্পন্না মেয়ে যার জন্ম এক অত্যন্ত বর্ধিষ্ণু ও সমৃদ্ধ পরিবারে, সে যে এতটা নিরহংকারী হতে পারে সেটা উর্মিকে না দেখলে কোনোদিন জানতেই পারতাম না। কলেজে ঢোকার প্রথম কদিনের মধ্যেই ওর সঙ্গে আমার আলাপ। ফ্রেশারদের জন্য সিনিয়ররা একটা ওয়েলকাম ফাংশনের আয়োজন করেছিল। তার একটা প্রোগ্রাম ছিল জুনিয়রদের, মানে আমাদের ফ্যাশন শো। সবাই র্যাম্প দিয়ে হেঁটে যাবে, জাজরা কিছু প্রশ্ন করবে এবং তার উত্তরের ভিত্তিতে নম্বর দেবে। সেই ফ্যাশন শোতে আমি আর উর্মি ঘোষিত হলাম মিস্টার অ্যান্ড মিস ফ্রেশার। এখানে বলে রাখি আমিও যথেষ্ট সুদর্শন এবং স্কুলে থাকতেই অনেক ডিবেট কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পেয়েছি, সুতরাং জাজদের প্রশ্নের চতুর জবাব দিতে আমার কোনো অসুবিধে হয়নি। তারপর আর কি, কলেজে যা হয়, আমাদের সহপাঠীরা আমাদের খ্যাপাতে লাগলো, একসঙ্গে দুজনকে দেখলেই টিটকিরি মারা, মজার ছলে কমেন্ট পাস করা, এই সব আর কি। ইউনিফর্ম পরা ড্রাইভারের চালানো BMW গাড়িতে রোজ কলেজে আসত, আবার কলেজ শেষে সেই গাড়িতেই চড়ে ফিরে যেত। কিন্তু আমরা কতবার ক্লাস কামাই করে ভিড় মিনিবাসে ঝুলতে ঝুলতে এসপ্ল্যানেড গেছি সিনেমা দেখতে, ক্যান্টিনে ভাড়ের চা থেকে ফুটপাতের ফুচকা আলু কাবলি সবই খাইয়েছি ওকে। রূপোর চামচ নিয়ে যে মেয়ের জন্ম, আপত্তি তো দূরের কথা, ওর কাছে যেন এইসব অভিনব একটা অভিজ্ঞতা, একটা দারুণ মজার ব্যাপার, একটা একটা অ্যাডভেঞ্চার। কি করে আর ঠিক কবে যে আমাদের মধ্যে জিনিসটা সিরিয়াস হয়ে দাঁড়ালো তা বলতে পারি না। তবে আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, প্রপোজ কিন্তু ওই আমাকে করেছিল।
এক মিনিট, কোন কলেজ?
কলেজের নামটা বললাম।
সাবজেক্ট?
কেমিস্ট্রি।
সুতরাং শহরের একটা নাম করা কলেজে একটা বেশ কঠিন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিস, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে তুই স্টুডেন্ট মেধাবী।
মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক এই দুটোতেই আমি স্কুল টপার ছিলাম। এই কলেজের এন্ট্রান্স পরীক্ষাতেও মেরিট লিস্টে আমার নামই প্রথমে ছিল।
ওয়াও, আর উর্মি, সেও কি কেমিস্ট্রি?
না না, ওর সাবজেক্ট ছিল ইংলিশ লিটারেচার।
আচ্ছা, ক্ষীরকদম সন্দেশে যে বিষটা পাওয়া গেছিল সেটা আসলে কি?
সাইনাইড। অক্ষয়দা হাত দুটো পেছনে করে মাথা নিচু করে সেলের ভেতরে পায়চারি করতে করতে বলল,
তুই কেমিস্ট্রি স্টুডেন্ট, সুতরাং এটা জানিস যে সায়ানাইড অত্যন্ত বিষাক্ত, কয়েক ফোঁটা হলেই কাজ খতম। তাছাড়া তোর কেমিক্যালস জোগাড় করতে কোনো অসুবিধে হবে না, কারণ নিজের কলেজের ল্যাবেই আছে।
এইসব বিষাক্ত কেমিক্যাল আমাদের দেওয়া হয় না, আমাদের কোনো এক্সপেরিমেন্টে এগুলো কাজেও আসে না, তাই কলেজের ল্যাবে এগুলো স্টোর করা থাকে না।
স্টোর যে করা হয় না সেটা জানলি কি করে? খুঁজেছিলি?
আমি একটু ইতস্তত করছি দেখে সে আবার একদম মুখোমুখি এসে দাঁড়ল, যেন আমি উত্তর না দেওয়া অবধি সে ওখান থেকে সরবে না। আমি হরিপদদাকে একবার জিজ্ঞেস করেছিলাম, হরিপদদা আমাদের ল্যাব ইনচার্জ, কেমিক্যালস কাভার্ডের চাবি ওর কাছেই থাকে, ওখান থেকে যে সে সচরাচর কিছু বার করে নিতে পারে না।
সায়ানাইড আছে কি না জানতে চেয়েছিলি কেন?
না না, আমি শুধু সায়ানাইড বলে তো জানতে চাইনি, জিজ্ঞেস করেছিলাম যে অনেক কেমিক্যালই তো টক্সিক হয়, তা সেগুলো এমনি ল্যাবে রেখে দেওয়া মানে এটা সেফ কিনা, কত রকমের তো দুর্বুদ্ধি হয় স্টুডেন্টদের, ব্যক্তিগত কৌতূহলের বেশি আর কিছুই ছিল না। সেই উত্তরে হরিপদদা বলেছিল যে এইসব জিনিস ল্যাবে রাখাই হয় না। আমার ওই নিছক সরল প্রশ্নটাই যে আমার এত বড় একটা বিপদ হয়ে দাঁড়াবে সে কি আমি তখন জানতাম? পুলিশ এসে জেরা করতেই হরিপদদা ভরভর করে বলে দিল, এই ছেলেটা আমায় বিষাক্ত দ্রব্যের কথা জিজ্ঞেস করতো, সায়ানাইড আর্সেনিক জাতীয় সব টক্সিক দ্রব্যের প্রতি এর অগাধ কৌতূহল।
আচ্ছা, সায়ানাইড তো অন্যভাবেও জোগাড় করা যায়, অনেক ইন্ডাস্ট্রিতে তো সায়ানাইড লাগে, যেমন ধরো টেক্সটাইলে বা পেপার মেকিং, এমনকি পেস্ট কন্ট্রোল করতেও তো লাগে। যদি কোনো অফিসে বা ফ্যাক্টরিতে খুব ইঁদুর টিঁদুর হয় তাহলে সায়ানাইড গ্যাস দিয়ে ফিউমিগেশন করতে হয় বলেই তো জানি।
আমার এইসব দিকে কোনো কানেকশন নেই, এমন আমি কাউকে চিনি না যে নিয়মিত সায়ানাইড ব্যবহার করে।
আচ্ছা, ধরে নিলাম তুই সত্যি বলছিস, তবুও সায়ানাইড এক্সট্রাক্ট করার তো একটা সহজ উপায় আছে, সেটা যে কেউ নিজের বাড়িতেই অনায়াসে করতে পারে, বিশেষ করে একজন মেধাবী কেমিস্ট্রি স্টুডেন্টের পক্ষে তো সেটা মোটেও দুরূহ কাজ নয়।
কথাটা বলে সে আমার দিকে তাকিয়ে রইল, আমি জানি সে মাছ ধরার ছিপ ফেলেছে, দেখতে চাইছে আমি টোপটা গিলব কিনা। আমি চুপ করে আছি দেখে সে বলে চলল,
আপেল। আপেলের বিচি যে অত্যন্ত বিষাক্ত তাতে সায়ানাইড ভরপুর সেটা জানিস নিশ্চয়ই?
জানি, কিন্তু তার জন্য তো কমপক্ষে 100টা বীজ লাগে, আর সেগুলোকে থেতো করে তার থেকে অ্যামিগডালিন এক্সট্রাক্ট বের করে। বুঝতে পারলাম আমার এই নলেজটাই অক্ষয়দা পরীক্ষা করতে চাইছিল, আমি সেটা করিনি।
বেশ, ধরে নিলাম তুই করিসনি, কিন্তু তোর নলেজটা তো আছে, একজন উকিলের পক্ষে এটাই যথেষ্ট। তারপর কি হলো?
এক মিনিট, এই আপেল বিচির ব্যাপারটা তুই কিছু করে বই ঘেঁটে বার করেছিস তাই তো?
হ্যাঁ।
কেন, সেটা কি কারণ?
এই প্রশ্ন উকিলও আমাকে করেছিল, আদালতে যা জবাব দিয়েছিলাম এখানেও তাই বললাম, আত্মহত্যা।
ও মা, সে কি তুই মরতে চলেছিলি? আর উর্মি, তার কি হতো?
সেটাও তো ওর কথাই ভেবে, আসলে পিওর সায়েন্স পড়ে মানে শটাং কোনো চাকরির স্কোপ নেই এদেশে, ফার্স্ট ক্লাস অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করলাম, সঙ্গে সঙ্গে আমি চাকরি খুঁজতে শুরু করলাম, আমি কয়েকটা ইন্টারভিউ দিয়েছিলাম কিন্তু কিছু ফল হয়নি।
কেন, তোর উর্মির বাবাই তো বিশাল ব্যবসাদার, গোটা দেশ জুড়ে প্রচুর কানেকশন, তা সে বাবাকে বলে একটা চাকরি জোগাড় করে দিতে পারলো না?
উর্মি বলেছিল কিন্তু আমি রাজি হইনি, নিজের পায়ে নিজেই দাঁড়াতে চেয়েছিলাম, নয়তো কি মুখ নিয়ে ওর মা বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব রাখবো।
বেশ, তারপর?
চাকরি জুটছে না, আর এদিকে উর্মির জন্য একের পর এক ভালো ভালো বিয়ের প্রস্তাব এসে চলেছে, আর ও সেগুলোকে নাকচ করে দিচ্ছে আমার জন্য। আমার নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছিল, বেশ বুঝতে পারছিলাম যে আমি ও সুখের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছি। তাই ভেবেছিলাম যে নিজেকে সরিয়ে নিতে পারলে বোধ হয় সবার মঙ্গল। তাই আর কি একটু সায়ানাইড আর্সেনিক নিয়ে আমি পড়াশোনা করেছিলাম।
লাইব্রেরিতে? সেখানেও নিশ্চয়ই পুলিশ গিয়ে জেরা করেছে
আগে? হ্যাঁ, লাইব্রেরিয়ান তার লেজার খুলে কোর্টে দেখিয়ে দিয়েছে আমার নামের পাশে কতগুলো টক্সিক সাবস্টেন্সের বই ইস্যু করা হয়েছে।
বুঝলাম, মোটমাট নিজের জালটা তুই নিজেই ভালোভাবে ফেঁদেছিস। তা আত্মহত্যা তো করার প্রয়োজন হয়নি বুঝতেই পারছি, আর বিয়ের কথা উর্মির বাবার কান অবধি শেষমেশ গিয়ে পৌঁছেছে। কে বলতে গিয়েছিল? তুই?
না, আমি না, সেটার জন্য উর্মি দায়ী। স্বাস্থ্যমন্ত্রী পূর্ণেন্দু বর্ধনের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এলো তার একমাত্র পুত্র কৌশিক বর্ধনের জন্য। উর্মির বাড়িতে এই নিয়ে একটা প্রচণ্ড হইচুই লেগে গেল। একে মন্ত্রী মশায়ের ছেলে, তাই উর্মির পরিবারের সঙ্গে অনেক দিনের গভীর সম্পর্ক, এমন ছেলে কোনো মতেই হাতছাড়া করা যায় না। সত্যি কথা বলছি, উর্মি যখন আমাকে এই সম্বন্ধের কথা বলেছিল আমি ওকে পরামর্শ দিয়েছিলাম মেনে নিতে। কৌশিক বর্ধনের ধারে পাশে দাঁড়ানোর মতন যোগ্যতা আমার নেই। বেশ হ্যান্ডসাম, বিদেশে পড়াশোনা করে, আর বাপের মতো ছেলেও টাকার কুমির। কিন্তু এবার উর্মি আপত্তি জানাতে ওর বাবা মা ওর উপর প্রচণ্ড খেপে গেল। একমাত্র মেয়ের সব কথা আজ অব্দি তারা মেনে নিয়েছে, কিন্তু এইবারে সে যেন একটু বাড়াবাড়ি করে ফেলেছে। চাপে পড়ে সে আমাদের কথাটা বলে দিল। ওর মা তো রেগে আগুন, নানা রকম ধমকি দিতে লাগল, আর ওর বাবা যুক্তি দিয়ে মেয়েকে বোঝানোর চেষ্টা করল। তাছাড়া এই সম্বন্ধ নাকচ করার মতন ক্ষমতা ওদের নেই। কি উত্তর দেবে তারা পূর্ণেন্দুবাবুকে? বিজনেসের কথাটাও ভেবে দেখতে বলল। কত সময় কত অসুবিধার মধ্যে এই মন্ত্রী তাদের সাহায্য করেছে, কত ডিলস পেতে সুবিধা করে দিয়েছে। এত বছরের একটা সম্পর্ক তার মেয়ের গোয়ার তুমিয়ার স্বার্থপরতার জন্য নষ্ট হতে দেওয়া যাবে না। উর্মি আমাকে এসব কথা বলাতে আমি বলেছিলাম যে তার বাবা ঠিকই বলেছেন। এ কথা শুনে ও খুব রেগে গেছিল আমার উপর, বলেছিল এই বিয়ে যদি শেষমেশ হয় তাহলে ও বিয়ের রাতে বিষ খেয়ে মরবে। তারপর আমি নিজেকে ওর জীবন থেকে সরিয়ে নিতে চেষ্টা করলাম, ফোন করা কমিয়ে দিলাম। উর্মি দেখা করতে চাইলে আমি কোন একটা অজুহাত বানিয়ে বলে দিতাম দেখা করতে পারবো না। ক্রমেও বুঝে গেছিল যে আমি বোধহয় আর ইন্টারেস্টেড নই। জানি অপরাধীর মতন কাজ করেছি, ও হয়তো আমায় ভুল বুঝেছে, ভেবেছে আমি একটা লোফার, ওর অনুভূতি নিয়ে নিছক ছেলে খেলা করছি। কিন্তু এছাড়া আমার কোনো উপায় জানা ছিল না। একদিন উর্মির ফোন এলো, বললো একবার শেষবারের মতো দেখা করতে চায়। রাজি হয়ে গেলাম। ও বললো ওর বিয়ের কথা প্রায় পাকা হয়ে এসেছে, পূর্ণেন্দুবাবুর প্রিয় গণৎকারও নাকি তাদের ঠিকুজি মিলিয়ে গোহের দিয়েছেন সামনের মাসে 2 তারিখ, মানে 2 অক্টোবর। পূর্ণেন্দুবাবু ওদের বাড়িতে ডেকেছেন ডিনারে, বোধহয় সেখানেই আশীর্বাদ করে এনগেজমেন্ট অ্যানাউন্স করবেন।
নিখিল, আমরা পালিয়ে কোর্ট ম্যারেজ করতে পারি না?
কি বলছো তুমি, এটা করলে কত বড় স্ক্যান্ডেল হবে, তোমার পরিবারকে নিয়ে কত রকম নোংরা কথা লেখালেখি হবে, সেসব তুমি জানো না?
হোক স্ক্যান্ডেল, কদিন লেখালেখি হবে তারপর সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এইভাবে কেন আমি নিজেকে বলিদান দেব?
শোনো উর্মি, আমার কথা শোনো, তুমি এরকম কাজ করলে চিরদিনের মতো বাবা মার সম্মান হারাবে।
বুঝলাম, তোমার এর বেশি আর কিছু বলার নেই, তাই তো?
কংগ্রেচুলেশনস। ক্রমে সে তারিখে গিয়ে এলো আর আমার ভেতরে এক অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। আয়নায় নিজের মুখ দেখতে লজ্জা করত, আমি একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, আয়নার প্রতিবিম্ব যেন এই কথাই আমাকে বারবার মনে করিয়ে দিত। তারপর উর্মির সেই হুমকি, বিয়ের রাতে সে নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবে, এবং সে যদি এই কাণ্ড করে তাহলে তার জন্য আমি পুরোপুরি দায়ী। তাই ভাবলাম একবার আমার উচিত তার বাবা মার সঙ্গে দেখা করে আমার মনের কথাটা তাদের জানানো, হয়তো আমাকে সচক্ষে দেখলে আমার সঙ্গে আলাপ হলে ওদের মত পাল্টাবে। আমি শুধু 2 বছর সময় চাইব, তার মধ্যে যদি নিজের পায়ে দাঁড়াতে না পারি তাহলে ওরা উর্মির বিয়ে যেখানে ইচ্ছে দিতে পারেন, এই বলবো বলে ঠিক করেছিলাম। উর্মির বাবার অফিসে গেলাম ওনার সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে বুঝতে পারলাম যে তিনি ভীষণ ব্যস্ত মানুষ, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা অসম্ভব। অ্যাপয়েন্টমেন্ট চাইতে তার সেক্রেটারি জানালেন যে তিনি এখন ট্যুরে আছেন, পুজোর আগে দেখা হওয়া সম্ভব নয়। কিন্তু ততদিনে তো যা হওয়ার হয়েই যাবে। আমি জানতাম, আমি জানতাম দোসরা অক্টোবর তিনি কোথায় থাকবেন, তাই সেদিন পৌঁছে গেছিলাম পূর্ণেন্দু বর্ধনের বাড়ি।
ক্ষীর কদমের প্যাকেট নিয়ে গিয়েছিলি কেন? ওটা বিজয় চক্রবর্তীর খুব প্রিয় বুঝি।
না না, আমি কোনো মিষ্টির প্যাকেট নিয়ে যাইনি।
শুভঙ্কর, মিষ্টির প্যাকেটে কার ফিঙ্গারপ্রিন্ট ছিল?
কোনোই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি।
কোনো ফিঙ্গারপ্রিন্ট না? এমনকি মিষ্টির দোকানে কর্মচারীরও না?
না।
ইন্টারেস্টিং। ঠিক আছে, ওখানে পৌঁছে কি দেখলি?
আমি ওখানে অনেকক্ষণ গা ঢাকা দিয়ে বসেছিলাম, ক্রমে রাত আরো অন্ধকার হয়ে এলো, আকাশের তারাও যেন মেঘের পিছনে লুকিয়ে গেল।
এক মিনিট, দোসরা অক্টোবর মানে সেদিন কি অমাবস্যা ছিল? এই শুভঙ্কর, 3 বছর আগেকার একটা পঞ্জিকা জোগাড় করো তো।
তার দরকার নেই, সেদিন ছিল মহালয়া, অমাবস্যা তো বটেই।
ওকে, কন্টিনিউ নিখিল।
কিছুক্ষণের মধ্যে উর্মিদের গাড়ি এলো, তারা গাড়ি থেকে নামতেই আমি এগিয়ে যেতে লাগলাম, কিন্তু হঠাৎ দেখি পূর্ণেন্দুবাবু বাড়ি থেকে বেরিয়ে এসে উর্মির বাবাকে গলা জড়িয়ে ওয়েলকাম ওয়েলকাম বলে স্বাগত জানাচ্ছেন। তার ছেলে কৌশিক বর্ধন ও এলো বাবার পেছন পেছন এবং উর্মির বাবা মাকে প্রণাম করল। দুজন বন্দুকধারী সিকিউরিটি গার্ডও তাদের দুপাশে দাঁড়াল। এই পরিস্থিতিতে আমার ইন্ট্রুড করাটা ঠিক হবে না, তাতে ফল ভালো হবে না, এটা আমি বেশ বুঝতে পারলাম। এরপরে তারা সোজা ভেতরে চলে গেলেন। আমি যেখানটায় গা ঢাকা দিয়ে বসেছিলাম সেখান থেকে ওরা যে ঠিক কোন ঘরে গেল সেটা বোঝা গেল না, পাছে এদিক ওদিক উঁকি মারতে গিয়ে ধরা পড়ে যাই, তাই যেখানে ছিলাম সেখানেই ঘাপটি মেরে বসে রইলাম। আমার কাছের জানলাটা ছিল ওই ডাইনিং রুমের জানলা। কিছুক্ষণ পর তারা সবাই ডাইনিং রুমে এলো। স্পষ্ট দেখতে পেলাম উর্মির গলায় একটা ঝলমলে নেকলেস। বুঝলাম সম্বন্ধ পাকা হয়ে গেছে, আমার এখানে আসাটাই বৃথা। তাও কেন জানি না আমি বসে রইলাম জানলার নিচে। ওদের সব কথাবার্তা স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছিল, আর একটু ঘাড় উঁচু করলেই ভেতরে কি হচ্ছিল সবই দেখা যাচ্ছিল।
আচ্ছা, উর্মি কি জানতো যে তুই ওখানে আছিস?
না, আমি ওকে কিছু জানাইনি, কারণ সেসব দিয়ে আদৌ আমি যাব কিনা, ওর বাবা মার সঙ্গে কথা বলতে পারবো কিনা, সেটা আমি নিজেই তো জানতাম না, তাই আর ওকে এসব বলে বিচলিত করতে চাইনি।
কে কে ছিল সেদিন ডিনারে?
সত্যি বলতে কি, সেদিন আমি উর্মি ছাড়া আর কাউকেই চিনতাম না। তবে মোকদ্দমা দরুন, এখন সকলেরই নাম আর পেশা আমার জানা, তাই এক এক করে বলতে শুরু করলাম। অক্ষয়দা এবার একটা সুইচ অন করতেই ওদের সেলে একটা জোরালো বাতি জ্বলে উঠল, চোখ ধাঁধিয়ে গেল প্রথমে, তারপর চোখ সয়ে গেলে দেখলাম তার সেলে পেছনের দিকে দেওয়ালে, মানে যে দেওয়ালটা একদম আমাদের মুখোমুখি, সেখানে একটা হোয়াইট বোর্ড টাঙানো আছে। এর মধ্যেই সে একটা কালো কালির মার্কার তুলে নিয়েছে। আমি নাম বলতে শুরু করলাম, অক্ষয়দা 1-2 করে লিখতে থাকল।
ভিক্টিম বিজয় চক্রবর্তী, ব্যবসায়ী। সাসপেক্টস, 1, স্ত্রী অরুণিমা চক্রবর্তী, 2, কন্যা উর্মি চক্রবর্তী, 3, পূর্ণেন্দু বর্ধন, পুরনো বন্ধু, স্বাস্থ্যমন্ত্রী, হবু আত্মীয়, 4, কৌশিক বর্ধন, হবু জামাই, 5, ইনভেস্টর অশোক ঝুনঝুনওয়ালা, 6, গণৎকার গৌরী শিকদার, 7, অর্ক সেন, 1 কনফেকশনারি বিজনেসের মালিক।
পরদিন সকালে আবার অক্ষয়দা জিজ্ঞেস করলেন,
আচ্ছা ক্ষীর কদমের কেসটা কি?
সে এক অদ্ভুত ব্যাপার, এরকমও যে হতে পারে নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। সেদিন জানলার নিচে বসে আমি স্পষ্ট শুনছিলাম ওদের কথা। এই যিনি গণৎকার গৌরী শিকদার, তাঁর ওপর পূর্ণেন্দুবাবুর অগাধ ভরসা। তিনি নাকি কোনো বড় কাজ এনাকে কনসাল্ট না করে করেন না, এবং এনার নাকি সাংঘাতিক সাকসেস রেট। সেই কথা থেকেই ইনভেস্টর ঝুনঝুনওয়ালা বললেন,
আরে আমি এসব অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি এসব কিছুতে ইয়াকিন করি না। হ্যাঁ, আমার বিশ্বাস আছে খালি আমার আপনা কাগজ ইনস্টিংক্টকে উপর। হ্যাঁ, আর ওই ইনস্টিংক্টের জোরে আজ আমি পেনিলেস পোপার থেকে করোড়পতি হয়ে গেছি।
এই কথাতে বোধহয় পূর্ণেন্দুবাবু এবং গৌরী শিকদার দুজনেই একটু অসন্তুষ্ট হলেন। গৌরী শিকদার বললেন,
আপনার ইনস্টিংক্ট কিন্তু আপনাকে বলে দেবে না আপনি কবে ইহলোক ত্যাগ করবেন, সেটা আমি আপনার হাত দেখে বলে দিতে পারি, রাইট ডাউন টু দ্য টাইম অফ দ্য ডে।
আরে তো কা হইয়া, হ্যাঁ সো হোয়াট, সেটা জেনে আমার কি হবে? আর তাছাড়া কারুর যদি অসুখ বিসুখ হয়ে তো ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারে। ইন দ্যাট কেস দ্যাট পার্সন হ্যাজ ম্যানেজ টু চিট ডেথ, হ্যাঁ অ্যাট লিস্ট ফর সাম মোর টাইম। তো সুতরাং ইভেন টাইম অফ ডেথ ইজ নট রিটেন ইন স্টোন অর ইন দিস কেস অন দি পাম অ্যাজ ইউ আর ইনসিস্টিং ম্যাডাম।
আমার মনে হয় এই ডিনারে আসার আগে তারা ককটেলস সেরে এসেছেন। ঝুনঝুনওয়ালার কথাগুলো কেমন যেন জড়ানো জড়ানো শোনাচ্ছে, আর তিনি কিছুতেই হার মানতে রাজি নন, তক্কের ওপর তক্ক করে চলেছেন। আর এদিকে ভৃত্য একের পর এক নানান প্রিপারেশন সাজিয়ে এনে সার্ভ করে চলেছে। খাবারের রকমারি দেখে আমার চোখ ধাঁধিয়ে গেছিল, পনিরের টিক্কা, মটন গালৌটি আর চিকেন রেশমি কাবাব, তারপর কড়াইশুটির কচুরি, কাজু কিশমিশ দিয়ে ছোলার ডাল, বাসন্তি পোলাও, সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ, গলদা চিংড়ির কালিয়া, খাবারের তালিকা যেন শেষই হতে চায় না। অথচ এদের কারুরই সেদিকে মন নেই। বেশ বুঝতে পারছিলাম পরিবেশটা কেমন যেন সিরিয়াস হয়ে যাচ্ছে। পূর্ণেন্দুবাবু তার ছেলের এঙ্গেজমেন্টে গুটিকত ঘনিষ্ঠ বন্ধুদের ডেকেছেন, সেখানে হঠাৎ ইহলোক ত্যাগ করা নিয়ে তার দুই বন্ধুর মধ্যে আরেকটু হলে ঝগড়াঝাটি লাগার সম্ভাবনা। তখন হঠাৎ অর্ক সেন, যার কনফেকশনারির বিজনেস, একটা উদ্ভট প্রস্তাব দিয়ে বসলেন।
আচ্ছা গৌরীব, একবার আমাদের লাইফ লাইনগুলো চোখ বুলিয়ে দেখো তো, আমাদের মধ্যে কেউ আজকেই পটল তুলব কিনা।
এতে পূর্ণেন্দুবাবু একটু রেগে বললেন,
কি সব আলতু ফালতু বকছো অর্ক?
আহা দাঁড়াও, আমি একটা মজার গেম প্রপোজ করতে চাই, সেখানেই প্রমাণ হয়ে যাবে যে কে ঠিক, গৌরী না মিস্টার ঝুনঝুনওয়ালা। এই আর্গুমেন্টটা তো ওয়ান্স এন্ড ফর অল সেটেল করা দরকার। আচ্ছা ডান হাত না বাহাত?
ডান।
আচ্ছা তা দাঁড়াও এক মিনিট। এই ভাই কে আছো, ফিঙ্গার বলগুলো এনে দাও তো ভাই।
ভৃত্য সবার জন্য ফিঙ্গার বল এনে দিল। অর্ক সেন তাতে আঙুল ডুবিয়ে তার ন্যাপকিনে হাত মুছে তার ডান হাতটা গৌরী শিকদারের দিকে এগিয়ে দিলেন। এর জন্য অবশ্য কৌশিক বর্ধনকে তার চেয়ারটা একটু পিছতে হল। অগত্যা গৌরী শিকদার তার চশমা বার করে এক এক করে সবার হাত দেখে মাথা নেড়ে বললেন,
না এখানে কারুরই এই মুহূর্তে কোনো ডেঞ্জার নেই, সবারই দীর্ঘায়ু।
তোমারও আশা করি।
হ্যাঁ
যাক, এবার জেনে খুশি হলাম। আচ্ছা পূর্ণেন্দুবাবু, আজকে ডেজার্টে কি আছে?
যে লোকটি ডিনার সার্ভ করছিল পূর্ণেন্দুবাবু তাকে ডেকে পাঠালেন। জানা গেল কেক, আইসক্রিম আর ক্ষীর কদম রয়েছে।
আর কেকটা তো আমারই আনা, ওটা বাদ দাও আপাতত। তুমি বরং গুনে গুনে ঠিক আটটা ক্ষীর কদম একটা প্লেটে সাজিয়ে নিয়ে এসো তো।
পূর্ণেন্দুবাবু আবার হিন্দিতে তাকে নির্দেশগুলো বুঝিয়ে দিল। সে মাথা নেড়ে অন্য ঘরে চলে গেলে পূর্ণেন্দুবর্ধন বললেন,
এই চাকরটি আবার বিহারি, বাংলা এখনো ভালো বোঝে না, সম্প্রতি এদেশে এসেছে কাজের খোঁজে। আজকে স্টাফের অভাব, তাই অগত্যা একে রাখা হয়েছে, কানাই ধরে এনেছে কোথাও থেকে।
কিছুক্ষণের মধ্যেই সে ভৃত্য আটটি মিষ্টি সাজিয়ে নিয়ে এল একটা থালার উপর।
এক মিনিট শুভঙ্কর, তুমি যে বললে মিষ্টির বাক্সতে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না, এই ভৃত্য যে বাক্স খুলে থালায় মিষ্টি সাজিয়ে এনেছিল, তুমি বলতে চাইছো তারও প্রিন্ট পাওয়া যায়নি?
না, কারণ সে পুরো সন্ধে একটা কাপড়ের গ্লাভস পরে সার্ভ করছিল। স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ডিনার তো, তাই স্বভাবতই হাইজিনের ব্যাপারে উনি যথেষ্ট সচেতন।
ইন্টারেস্টিং,
প্লিজ কন্টিনিউ।
এইবার অর্কবাবু যে কাজটা করলেন তাতে সবার চোখে তাক লেগে গেল। পকেট থেকে একটা ছোট শিশি বের করে সবাইকে দেখালেন।
এতে সায়ানাইড আছে, সায়ানাইডের একটা মানে ওই যে তেতো কাঠবাদাম কাঠবাদাম একটা গন্ধ থাকে না, সেরকমটা আছে, সেটা নিশ্চয়ই সবাই জানে।
এই বলে সিল করা বোতলটা সবার সামনে খুলতেই একটা হালকা বাদামের গন্ধ পাওয়া গেল। তিনি এবার দিব্যি হাসতে হাসতে সেই শিশি আর ক্ষীর কদমের থালাটা নিয়ে পাশের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ সবাই ডাইনিং টেবিলে যেন দম আটকে বসে রইল, সবাই একে অপরের দিকে চাইতে লাগল। গৌরী শিকদার ঝুঁকে পূর্ণেন্দুবাবুকে ফিস ফিস করে কি বলতে গেলেন, কিন্তু ঠিক তখনই অর্কবাবু ফিরে এলেন। সেই ক্ষীর কদমের থালা নিয়ে টেবিলের মাঝখানে রেখে বললেন,
আচ্ছা সবাই দেখে নাও, ঠিক আটটাই ক্ষীর কদম আছে এখানে, এর মধ্যে যে কোনো একটার মধ্যে আমি সিরিঞ্জ দিয়ে সায়ানাইড ভরে দিয়েছি, কোনটাতে ভরা আছে আমি নিজেও জানি না। হ্যাঁ, এবারে আমরা এট র্যান্ডম একটা করে মিষ্টি তুলে মুখে পুরো দেবো, কিন্তু আমাদের কারোরই কিচ্ছু হবে না, কারণ গৌরী সবার আয়ু একটা পরীক্ষা করে তার 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 গ্যারান্টি দিয়ে দিয়েছে। কেমন
অর্ক, তোমার খামখেয়ালিটা এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে।
এই এগুলো কি ঠিক হচ্ছে, এসবের মানে কি?
হ্যাঁ, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, কামাল কামাল।
ঝুনঝুনওয়ালা একটা ক্ষীর কদম তুলে নিলেন কিন্তু মুখে পড়লেন না। কৌশিক বর্ধন এতক্ষণ চুপ করে পুরো ব্যাপারটা অবজার্ভ করছিল, এবার সে বলে উঠল,
এমনি করে ডিসাইড করা যায় না কাকু, আপনি ওটা প্লেটে রেখে দিন। সত্যি যদি অ্যাট র্যান্ডম ডিসাইড করতে হয় তাহলে এক সেকেন্ড।
এত অবধি বলে কৌশিক কি যেন একটা চিন্তা করে সেখান থেকে উঠে অন্য ঘরে চলে গেল। মিনিট খানেকের মধ্যে একটা পেন আর রাইটিং প্যাড নিয়ে ফেরত এলো। রাইটিং প্যাডের পেপার ছিঁড়ে আটটা চিরকুট বানালো এবং প্রত্যেকটা চিরকুটে কি যেন লিখল। তারপর সেই ভৃত্যকে ডাকল, ভৃত্য অবশ্য সেইখানেই টেবিল ক্লিয়ার করছিল। চিরকুটগুলো সে ওই ভৃত্যটিকে দিয়ে বলল,
রামহরি, হ্যাঁ এখানে আছে, এগুলো একটা থালায় সাজিয়ে নিয়ে এসো আর সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও।
ভৃত্য অন্য ঘরে চলে গেল।
আমি প্রত্যেকটা চিরকুটে একটা নাম্বার লিখে দিয়েছি, এক থেকে আট অবধি। এবার প্রত্যেকে একটা করে চিরকুট তুলবে আর যার যে নাম্বার উঠবে সেই ভিত্তিতে থালা থেকে মিষ্টি তুলে মুখে পুরবে।
পূর্ণেন্দু বর্ধন যেন আপত্তি জানাতে গিয়েও জানালেন না, বুঝতে পারলাম ওর বিশেষ দিনে তর্কাতর্কি করতে চান না। নির্দেশ অনুযায়ী যখন সে ভৃত্য চিরকুটগুলো থালায় সাজিয়ে নিয়ে এলো তখন সকলেই একটা একটা করে চিরকুট তুলে নিল। বিজয় চক্রবর্তীর নম্বর ছিল এক, সুতরাং খেলার নিয়ম অনুযায়ী ওনাকেই প্রথম ক্ষীর কদমটা তুলতে হবে। তিনি ইতস্তত করছেন দেখে ঝুনঝুনওয়ালা একটু টিটকিরি মারার স্বরেই বলে উঠলেন,
আরে তুমি এত ভয় পাচ্ছ কেন বিজয়? গণৎকার মহাশয়া তো তোমার লাইফ লাইনের গ্যারান্টি দিয়েছেন।
উর্মির বাবা একটা মিষ্টি তুলে সেটাকে এদিক ওদিক ঘুরিয়ে কিছুক্ষণ নিরীক্ষণ করে বললেন,
অর্গ তুমি ব্লাফ মারছ, ওটা সায়ানাইড হতেই পারে না।
এ কথা কেন বলছ?
যদি সত্যিকারের সায়ানাইড হয় তাহলে তো তুমি খুনের দায়ে ধরা পড়বে, এতগুলো উইটনেস, সে রিস্ক তুমি নেবে কেন?
আচ্ছা তাহলে তুমি কি বলতে চাইছো?
তোমার তো কনফেকশনারি বিজনেস, কেক পেস্ট্রি বানাতে ভ্যানিলা আমন্ড ইত্যাদি এসেন্স তো ব্যবহার করা হয়, কি তাই তো? অর্ক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওটা আসলে সায়ানাইড নয়, আমন্ড এসেন্স। কি ঠিক ধরেছি তো?
হ্যাঁ ঠিক 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 ধরেছি, এটা আমন্ড এসেন্স। এই দেখো লেভেল, ইনফ্যাক্ট আমি পাশের ঘরে গিয়ে কিচ্ছু করিনি, মানে আমার কাছে সিরিঞ্জও নেই, ওটা স্রেফ তোমাদের ভেলকি দেওয়ার জন্য করা।
ও যাক বাবা, কি যে করে
আমিও সেটাই আন্দাজ করেছিলাম। তাই কাকুর গেমটা আরেকটু ইন্টারেস্টিং করার জন্য ওই চিরকুটের আইডিয়াটা বের করলাম।
উর্মির মা তার চিরকুটটা ছিঁড়ে ফেলে বললেন,
অর্ক তোমার মাথা থেকে বেরোয়ও বাবা।
আমার চিরকুটের নাম্বার ছিল আট, পরপর তোমরা সাতজন যদি মিষ্টি খেয়ে আরামসে বসে থাকতে, তখন আমার অবস্থাটা কি হতো ভাবো একবার।
তবে একটা থিওরি তো প্রমাণ হয়ে গেল, মানে হাতের রেখা যাই বলুক না কেন, প্রাণ নিয়ে রিস্ক আমরা কেউই নিতে রাজি ছিলাম নাকি।
অনেক হয়েছে, এবার ডেজার্টটা শেষ করা যাক।
ভৃত্য এর মধ্যে সবার জন্য বাটি করে আইসক্রিমও নিয়ে এসেছে। উর্মির বাবা তো আগেই ক্ষীরকদম তুলে নিয়েছিলেন, তিনি ওটা মুখে পুরে দিয়েছেন এতক্ষণে। আমি সবে পেছন ফিরে ভাবছি এবার কেটে পড়ি, এমন সময় এক অদ্ভুত গোঙানির মতো শব্দ। ফিরে দেখি উর্মির বাবা নিজের গলায় হাত রেখে জিভ বার করে বিকট চিৎকার করছেন, তার চোখ প্রায় ঠিকরে বেরিয়ে আসছে। বলে নিজের গ্লাসটা এগিয়ে দিলেন। তিনি প্রথম তাড়াতাড়ি উঠে ওনার স্বামীর পিছে আস্তে আস্তে কিল মারতে লাগলেন, বাকিরাও ব্যস্ত হয়ে উঠেছেন বিজয় চক্রবর্তীর ওই অবস্থা দেখে। চিৎকার করতে করতে হঠাৎ তিনি চেয়ারের ওপর মাথা রেখে একেবারে স্থির হয়ে গেলেন।
আর বিপদ দেখে তুইও শটাং ওখান থেকে পালাতে গিয়ে ধরা পড়লি, তাই তো?
হ্যাঁ, রং প্লেস রং টাইম যাকে বলে আর কি। অক্ষয় দেবের হোয়াইট বোর্ডে একটা রেক্ট্যাঙ্গেল আঁকল, যেটা হলো ডাইনিং টেবিল, এবং তার চারপাশে আটটা চেয়ার, টেবিলে দুই মাথায় একটা একটা করে আর সাইডগুলোতে তিনটে করে। বাঁদিকের হেড থেকে শুরু করে এক দুই তিন করে ক্লক ওয়াইজ প্রত্যেকটা চেয়ারের নম্বর লিখে দিল, তারপর ঘষ ঘষ করে টেবিলের চারপাশে আটজনের নাম লিখে ফেলল। এক নম্বর চেয়ারে পূর্ণেন্দু বর্ধন, এবং সেখান থেকে ক্লক ওয়াইজ গৌরী শিকদার, কৌশিক বর্ধন, অর্ক সেন, বিজয় চক্রবর্তী, অরুণিমা চক্রবর্তী, উর্মি চক্রবর্তী, এবং সবার শেষে আট নম্বর চেয়ারে ঝুনঝুনওয়ালা।
কে কোথায় বসেছিল সেই অর্ডারটা আপাতত ইম্পর্টেন্ট নয়। তুই কোন জায়গাটা থেকে দেখছিলি?
ওই যে ওই এক নম্বর চেয়ার যেখানে লিখেছেন না, তার পেছনের দেওয়ালে একটা জানলা ছিল, ওই ওই জানলার বাইরে। অক্ষয়দা বোর্ডে এক নম্বর চেয়ারের পেছনে একটা লাইন টেনে আমার নাম লিখলেন।
তাহলে ডিনারে ছিলেন আটজন, তার মধ্যে ভিকটিম একজন, বিজয় চক্রবর্তী।
এই বলে ওই নামটির উপর একটা বড় ক্রস এঁকে দিলেন।
সুতরাং সাসপেক্ট সাতজন, তোকে নিয়ে আট, একজন বিহারি ভৃত্য সার্ভ করছিল নয়, আর 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 অন্য কেউ ছিল না বাড়িতে, চাকর বাকর, রাঁধুনি?
আমি আদালতে যা শুনেছিলাম তাই বললাম, এই ভৃত্য আর একজন রাঁধুনি ছাড়া কেউই ছিল না।
এত কম স্টাফ কেন?
পূর্ণেন্দুবাবু কোর্টে বলেছিলেন যে বাকি স্টাফ পুজোর ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল, এই ভৃত্যকে সেদিনের জন্য টেম্পোরারি নেওয়া হয়েছিল। তার গণৎকারের মতে এই দিনটা এঙ্গেজমেন্টের জন্য খুবই শুভ ছিল, তাই তিনি আর অপেক্ষা করতে চাননি।
ওকে, ভৃত্যের নাম?
যতদূর মনে পড়ছে রামহরি। আসলে গণ্ডগোল দেখে সেও পেছনে দরজা দিয়ে পালিয়েছিল, ওই তারপর চিরকুট ডিস্ট্রিবিউট করে, তাই বোধ হয় ভয় পেয়ে গেছিল যে খুনের দায় ধরা না পড়ে।
পুলিশ তাকে খুঁজে পায়নি?
না। আর সত্যি বলতে কি, একজন মোক্ষম সাসপেক্ট যখন হাতে নাতে ধরা পড়ে গেছে, তখন পুলিশ আর কেন বৃথা অন্য কাউকে খুঁজে সময় নষ্ট করে। অক্ষয় দাস সাসপেক্ট লিস্টে লিখল,
আট নম্বর রামহরি ভৃত্য অ্যাবসকন্ডিং, রাঁধুনির নাম
কানাই,
ন নম্বর কানাই রাঁধুনি, এবং সবশেষে তোর পুরো নামটা কি জানো?
আগে নিখিল ঘোষাল।
নিখিল ঘোষাল, সাসপেক্ট নাম্বার 10।
ওয়ান মার্ডার, 10 সাসপেক্টস।
হারাধনে দশটি ছেলে, ছেলেবেলা সেই ছড়াটা মনে আছে তো? আমরা যদি ধরে নিই যে নিখিল নির্দোষ, তাহলে সাসপেক্টের তালিকাটা এই রকম দাঁড়ায়।
এই বলে অক্ষয়দা তার মার্কার দিয়ে আমার নামটা কেটে দিল, তারপর আবৃত্তি করার ভঙ্গিতে বলে উঠল,
হারাধনের দশটি ছেলে ঘোরে পাড়া ময়, একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয়।
নমস্কার, আমার নাম ঝুনঝুনওয়ালা। ঘটনাটা যেন নিমেষের মধ্যে আমার চোখের সামনে ঘটে গেল। আমি গরিকে প্রভোগ করিয়েছিলাম, হয়তো একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, কিন্তু ও মহিলা ভি তো মতলব ছোড়েগি নেই। তো আমি বললাম লেট আস এগ্রি টু ডিসএগ্রি, কিন্তু সে কিছুতে মানতে রাজি নয় যে তার পেশা গণৎকারী হচ্ছে, ও অংরেজি মিথ্যা বলতে প্রবাবলিস্টিক হ্যাঁ ঠিক হ্যাঁ, যা কিছু এরা হাত দেখে বলে সেসব ঘটনা হয়তো হওয়ার সম্ভাবনা কিছুটা আছে, বাট নথিং ইজ রিটেন ইন স্টোন অর ইন দিস কেস ইন দি লাইন্স অফ ইয়র পাম। হ্যাঁ, তো তাহলে তো ফ্রি উইল বলে কোনো জিনিসই থাকবে না। তর্কাতর্কি হয়তো একটু বেশি মাত্রা হয়ে গেছিল। পূর্ণেন্দু বর্ধন তার জীবনে অনেক উন্নতি করিয়েছে, লেকিন উসকা কারণ ও গণৎকার গৌরী সিকদার নই হ্যায়। তার উন্নতির এক নম্বর কারণ হলো তার বাবা পলিটিক্যাল পার্টির বড় নেতা ছিলেন, আর তার জোরে সে পার্টি টিকিট পেয়েছিল। আর দুসরা কারণ হলাম আমি, আমি আই হ্যাভ ফাইন্যান্স হিজ ইলেকশন ক্যাম্পেইন, কিন্তু তার সাফল্যের পুরো ক্রেডিট যেন গৌরী সিকদারে। হ্যাঁ, পূর্ণেন্দু কেন যে ওই মহিলাকে মাথা করে রাখে তা আমি আজ অবধি বুঝতে পারলাম না। ওর অনুমতি ছাড়া কোনো বড় কাজ হবেই না। যাই হোক, ওর কো তার ট্রেডমার্ক স্টাইলে একটা গেম সাজেস্ট করে বসলো, গৌরী সবার হাত দেখে ভেরিফাই করে নেবে কি তার মতলব আনে ওয়ালে দিনো মে কোই ডেঞ্জার হ্যায় কি নেই। আর তারপর ওর কো একটা থালায় আটটা মিষ্টি সাজিয়ে অফার করবে, কিন্তু যে কোনো একটা মিষ্টিতে নাকি পয়জন ভরা থাকবে। আমার তো শুনে ভারী মজা লাগলো। গণৎকার ম্যাডামের কনফিডেন্স যে কতখানি পড়ে গেছিল উস ওয়াক্ত উনকে চেহরে পে হি দিখ রাহা থা। হ্যাঁ, মানে দেখা থা। আর ও জো হ্যায় অঙ্গ্রেজি মে জেসে বোলতে হ্যায় না, টেরিফাইড লাগ রহি থি ও পুরা। হ্যাঁ, তো অবশ্য পরে চিন্তা করে দেখেছিলাম তার ভয়ের অন্য কোনো কারণও হতে পারে। সে হয়তো বুঝে গেছিল কি বিজয়ের কোনো ডেঞ্জার আছে, এবং সেটা জেনে শুনেও ও চুপ করিয়েছিল। কেন, তারপরে যা ঘটল এখনো চিন্তা করলে মনে হয় যেন ওটা একটা খারাপ স্বপ্ন ছিল। কোর্টে আমায় জিজ্ঞাসা করা হয়েছিল বিজয় চক্রবর্তীকে খতম করতে চায় এমন কেউ সেদিন ডিনারে উপস্থিত ছিল কি ছিল না। তো আমি অবশ্য বলেছিলাম যে না, ওখানে সবাই ওর দোস্তই ছিল। লেকিন ইয়ে বাত ভি তো সহি হ্যায় কি বিজয়কে শেষ করে দেওয়ার খেয়াল আমার নিজেরই একবার মনে এসেছিল। শেষে পূর্ণেন্দুর খাতিরে ওই এক্সট্রিম স্টেপটা আমি আর নিইনি। আসলে বিজয়ের সঙ্গে আলাপ আমায় পূর্ণেন্দুই করিয়ে দিয়েছিল। ওর একটা নতুন বিজনেস ভেঞ্চারের জন্য ক্যাপিটাল ইনভেস্টর খুঁজছিল। তো পূর্ণেন্দু আমায় বলল কনসিডার করতে, যেহেতু পূর্ণেন্দু ওর জন্য ভাউচ করিয়েছিল, আর যেহেতু বিজয় চক্রবর্তীর এন্টারপ্রাইজের ফাইন্যান্সিয়াল হেলথ মোটামুটি ভালোই ছিল, তা আমি বেশি হেজিটেট করিনি। কিন্তু পরে জানতে পেরে গিয়েছিলাম কে পুরা কা পুরা খোকলা থা। ও যে ডেভেলপমেন্টটার জন্য আমার কাছ থেকে পয়সা নিয়েছিল, ও ডেভেলপমেন্ট ওয়াজ অন পেপার অনলি। তো আমি তো জানতে পেরে ওকে সোজা ফ্রড কেসে ফাঁসিয়ে দিতে চেয়েছিলাম। শেষকালে পূর্ণেন্দু এসে আমাদের মধ্যে একটা ইনফর্মাল বোঝাপড়া করিয়ে দিল। বিজয় অ্যাসুরেন্স দিল যে সে আমার সব টাকা সুদ সমেত ফেরত দিয়ে দেবে আমাকে। তো আমিও ধমকি দিয়েছিলাম যে তা যদি ও না করে দেন আই উইল ড্র্যাগ হিম টু কোর্ট অ্যালং উইথ হিজ বুজম ফ্রেন্ড পূর্ণেন্দু। বিজয় তার কথা মতো টাকা ফেরত দিতে শুরু ভি করেছিল, তাই ঘটনাটার মামলা মুকদ্দমার দিকে এগোয়নি। আর কুছ পয়সা আভি ভি বাকি থা, সেটা নিয়ে এখন আর ভেবে লাভ নেই। মোট কথা হলো বিজয় ইজ নট এ ট্রাস্টওয়ার্দি ফেলো,
সুতরাং ওকে খুন করার পেছনে অনেকেরই হাত থাকতে পারে। লেকিন আখের মে ও একটা বাচ্চার হাতে এইভাবে মরবে, ও তো ট্র্যাজেডি ভি হ্যায় কমেডি ভি হ্যায় আপ সোচিয়ে। কারণ বিজয়ের মার্ডারের তো অভাব নেই, জেসে সোচিয়ে তিন সাল পহলে কি বাত বোল রা হুম। নিউ ইয়ার্স ইভ মে মধ্যম গ্রাম মে মেরা জো বগান বাড়ি হ্যায় ওহাঁ পার্টি থা, হ্যাঁ তো পুরো সন্ধেটা আমাদের খাওয়া দাওয়া আড্ডা মজ মস্তি চলছে। বারোটা বাজার ঠিক পাঁচ মিনিট আগে আমরা সবাই ছাদে গিয়ে উঠলাম, তো প্রচুর আতিশবাজি হলো। সেবার আমি প্রচুর আতিশবাজি জোগাড় করেছিলাম, ঘড়ির কাঁটা কাঁটায় যখন বারোটা বাজবে অমনি রহমান আমার চাকর বাগানে ওই আতিশবাজি গুলোকে একটার পর একটা জ্বালাবে, সব পেলে সে অ্যারেঞ্জমেন্ট করকে রাখা। প্ল্যান কে মুতাবিক ঠিক বারোটার সময় ও আতিশবাজি পোড়াতে শুরু করলো, আমরা ছাদে দাঁড়িয়ে সেটা এনজয় করছিলাম। হঠাৎ আমার মনে পড়লো কি এক বোতল শ্যাম্পেন কা জো হ্যায় ও মানে বচা কে রাখা থা এই মোমেন্টের জন্য, তো আমি তাড়াতাড়ি ভেতরে গেলাম সেটা আনতে। সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ কেমন যেন মনে হলো স্টাডি থেকে ও আছে, চাপা গলার আওয়াজ পাচ্ছি। স্টাডি মে অন্ধেরা, আলো জ্বালানো ছিল না, দরজাটা একটুখানি ফাঁক করে স্পষ্ট দেখতে পেলাম খুব পরিচিত একজনের ও সিলুয়েট, মতলব অন্ধেরে মে জেসে নজর আতা হ্যায়, অরুণিমা আর একজন পুরুষের সঙ্গে। আব পুরুষটাকে ও আমি অন্ধেরে মে বুঝতে পারিনি, তবে এতটুকু সিওর হয়ে বলতে পারি যে সে পুরুষ তার পতি নহি থে, কারণ বিজয় তখন বাড়ির ছাদে অন্যদের সাথে আতিশবাজির খেলা দেখছে।
পরদিন সকাল সকাল অক্ষয়দা জিজ্ঞেস করল,
আচ্ছা ওই ক্ষীর কদমের বাক্সটা কে এনেছিল, সেটা এস্টাবলিশ করা গেছিল কি?
সেদিন যতজন নিমন্ত্রিত ছিল তারা সবাই কিছু না কিছু গিফট নিয়ে এসেছিল, কিন্তু ওই ক্ষীর কদমটা নিয়ে আসার কথা ওরা সকলেই অস্বীকার করেছে।
এতে আর আশ্চর্য কি, মার্ডারার তার মার্ডার ওয়েপন সঙ্গে করে নিয়ে আসার কথা কেন জানাবে? কিন্তু এটা তো ঠিক যে অর্কবাবু সিরিঞ্জ দিয়ে সাইনাইড না ঢোকালেও সেদিন যারা ছিল ওখানে তাদের মধ্যে কেউ না কেউ কাজটা নিশ্চয়ই করেছে।
আচ্ছা তুই কি করে ওই মিষ্টির বাক্স ওদের বাড়ি অব্দি পৌঁছে দিলি, এটার কোনো থিওরি ছিল ওদের কাছে?
হ্যাঁ সেটা ছিল, সেদিন রাধুনী কানাই একা পড়ে গেছিল, তার পক্ষে সম্ভব ছিল না এতগুলো লোকের এত রকমারি রান্না করার, তাই অনেক খাবারই বাইরের থেকে ক্যাটারিং করানো হয়েছিল। ওই ক্যাটারিং এর ভ্যান এসে এক ফাঁকে সব ওদের পিছনের দরজায় ডেলিভার করে দিয়েছিল। ওদের ধারণা আমি ওই ক্যাটারিং এর ডেলিভারির সঙ্গে আমার মিষ্টির বাক্সটা রেখে দিয়েছিলাম, আর কানাই বা রামহরি সেগুলো অন্য খাবারের সঙ্গে ভেতরে নিয়ে গিয়েছিল।
আচ্ছা অর্ক সেন যে আদপেও বিষ ঢোকায়নি সেটা কিন্তু ক্লিয়ার নয়, উনি পাশের ঘরে মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে চলে যান, কিছুক্ষণ পর ফিরে আসেন। উনি বলছেন বটে যে উনি কিছুই করেননি, ওটা স্রেফ ভাঁওতা দেওয়ার জন্য করেছিলেন, কিন্তু এই ঘটনার তো কোনো প্রুফ নেই।
ওনাকে সার্চ করা হয়েছিল নিশ্চয়ই, আর উনি যেটাকে আমন্ড এসেন্স বলছিলেন সেটাও নিশ্চয়ই পরীক্ষা করা হয়েছিল।
সো হোয়াট, পাশের ঘরে গিয়ে তার কাজ শেষ হলেই ওটা জানলা দিয়ে বাইরে ফেলে দিল, আর পকেটে যে ডুপ্লিকেট এসেন্সের বোতল ছিল সেটা পুলিশকে এভিডেন্স হিসেবে দিয়ে দিল, ব্যাস।
এই কথাটা তো আমার মাথাতেও এসেছিল, কিন্তু পুলিশের বয়ান অনুযায়ী তারা পুরো বাড়ি এবং বাগান তন্ন তন্ন করে খুঁজে কোনো সিরিঞ্জ বা ডুপ্লিকেট বোতল খুঁজে পায়নি।
তুই যেটা বলছিস সেটা ইম্প্রবেবল হলেও ইম্পসিবল নয়। আমন্ড এসেন্সের বোতল ওনার কাছে ছিল কেন, এই নিয়ে উকিলকে জিজ্ঞাসাবাদ করেছিল?
হ্যাঁ করেছিল, তার উত্তরে তিনি বলেছিলেন যে তার কেকের বিজনেসের জন্য কিছু নতুন সাপ্লায়ারদের থেকে স্যাম্পল নিয়েছেন, ওই ডিনারে আসার আগেই নাকি একজনের সঙ্গে মিটিং করে এসেছেন, তাই তাদের দেওয়া স্যাম্পল ওনার সঙ্গেই ছিল। তারপর ওই সাপ্লায়ারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সেও কনফার্ম করেছিল যে সেদিন ওনার অর্কবাবুর সঙ্গে মিটিং ছিল। কিছুক্ষণ আমরা নীরবে বসে রইলাম, অক্ষয়দা তার সেলের ভেতর মাথা নিচু করে পায়চারি করতে লাগলেন, আর থেকে থেকে ওই হোয়াইট বোর্ডের সামনে এসে দাঁড়িয়ে নিজের মনে কি যেন বিড়বিড় করতে লাগলেন।
এসেন্স সাইনাইড,
আমি কাগজে যেন পড়েছিলাম মনে পড়ছে যে আটটা মিষ্টিতেই বিষ মেশানো ছিল, সেটা কি ঠিক?
হ্যাঁ।
সুতরাং খুনি সবাইকেই হত্যা করতে চেয়েছিল সেই রাতে, ইন ওয়ান স্ট্রোক।
সেটা ভেবে থাকলে বোকাম করেছে, সবাই একই সঙ্গে মিষ্টি তুলে মুখে পুরবে, এটা তো টু মাচ অফ কোইন্সিডেন্স না? প্রথম যে মিষ্টি খাবে তার রিয়াকশন হবে এবং সেটা দেখে বাকিরা হয় খাবে না নয় মুখ থেকে ফেলে দেবে। সে টার্গেট একজনকেই করেছিল এবং যেহেতু বিজয় চক্রবর্তী এক নম্বর লেখা চিরকুট পায় এবং প্রথম মিষ্টিটি তোলে, তাই চান্সেস আর হাই দ্যাট হি ওয়াজ দি ওনলি টার্গেট।
আচ্ছা নিখিল, তুই যদি সত্যিই খুনি হোস তাহলে উর্মিকেও কেন খুন করতে যাবি? ধর যদি ওটা ওর বাবা না খেয়ে উর্মি খেয়ে ফেলত, এই নিয়ে তোর উকিল আর্গিউ করেন?
হুম, করেছিল, কিন্তু ওনাদের মতে যেহেতু উর্মির অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে সেই দেখে রাগে আর হিংসেতে নাকি আমি চেয়েছিলাম সবাইকে শেষ করে দিতে। অক্ষয়দার দিকে তাকিয়ে দেখি আবার আমার দিকে সেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন মনে মনে অঙ্ক কষছে আমি আদৌ এ কাজ করতে পারি কি না।
কৌশিক বর্ধনের মোটিভ কিন্তু সবচেয়ে উইক, সে তার হবু শ্বশুরমশাইয়ের খুন করতে যাবে কেন? উর্মি ওনার একমাত্র মেয়ে, সে তো এমনিতেই সব ইনহেরিট করবে, তাছাড়া বাপ ছেলে দুজনেই টাকার কুমির, এটা ঠিক ফিট হচ্ছে না।
এই বলে অক্ষয়দা তার মার্কারটা নিয়ে কৌশিক বর্ধনের নামের ওপর একটা দাগ কেটে দিল।
না,
বুঝলাম সে আর সাসপেক্ট নয়।
হারা ধনের নয়টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে দুখান হল, রইল বাকি আট।
সেদিন সন্ধেবেলা অক্ষয়দার ইন্টারভিউ নিতে এলো জনৈক ক্রাইম রিপোর্টার সন্দীপন রায়। তিনি অক্ষয়দাকে নিয়ে বই লিখতে চান।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, দুবছর ধরে আরজি করে করে তো হালি ছেড়ে দিয়েছিলাম মশাই, আপনি যে শেষটায় রাজি হয়ে যাবেন।
রাজি না হয়ে কি আর উপায় ছিল? খোদ কমিশনার সাহেবের থেকে অনুরোধ দিল, রাজি না হয়ে যাই কোথায়।
তবু অসংখ্য ধন্যবাদ, আসলে আপনার গল্পটা এতটাই অদ্ভুত আর অভিনব যে এটাকে পুরোপুরি পাবলিকের সামনে তুলে না দিতে পারলে মনে হচ্ছিল যেন কোথাও একটা বড় ফাঁক রয়ে যাবে।
কেন, কোর্টে তো আমার আদি অন্ত সমস্তই বিস্তর আলোচনা হয়েছে, তাতে পাবলিকের কৌতূহল পূর্ণ হয়নি বুঝি?
কোর্টে যা আলোচনা হয়েছে তা কোর্টেই থাক, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই।
বুঝলাম, স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ, তাই তো।
সন্দীপন তার ব্যাগ থেকে টেপ রেকর্ডার বার করে টেবিলের ওপর রাখল, সঙ্গে একটা নোটপ্যাড আর কলম।
ঠিক ধরেছেন, তাহলে আমরা শুরু করতে পারি কি? মানে হাতে সময় তো মোটে কটা দিন, তাই একটু তাড়াতাড়ি আর কি।
এক মিনিট, আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা কন্ডিশন আছে।
হ্যাঁ বলুন না। আরে আমি তো নিজেই আপনাকে বলবো ভাবছিলাম, বই বিক্রির টাকা যাই আমদানি হবে তার কিছুটা অংশ যদি আপনি চান আপনার কোনো পরিবারের সদস্যকে বা যদি আপনার পছন্দ মতো কোনো সংস্থাতে দান করে দিতে বলেন। এই গল্প এতটাই আশ্চর্যের যে এই নিয়ে সিনেমা টিনেমা হওয়াটা কিছুই অসম্ভব নয়, প্রডিউসাররা তো ওত পেতেই বসে আছে, তাই যদি বলেন।
না না না, এসব কিছুরই দরকার নেই।
তাহলে
আচ্ছা, আপনি তো ক্রাইম রিপোর্টার, বিজয় চক্রবর্তীর কেসটা নিয়ে ওয়াকিবহল কি?
ও বাবা, ওটা তো আমি নিজেই কভার করেছিলাম, প্রত্যেকটা কোর্ট সেশনও অ্যাটেন্ড করেছি, তা আপনি হঠাৎ?
ওই কেসটা নিয়ে আমার যাবতীয় ইনফরমেশন চাই, কোর্টে কি হয়েছে না হয়েছে এবং আপনি সাংবাদিক হিসেবে কি কি তথ্য জোগাড় করতে পেরেছেন সব।
বুঝেছি। অক্ষয়বাবু আপনি কিছু মনে করবেন না, ওটা যাকে বলে ওপেন অ্যান্ড শাট কেস, যেভাবে প্রসিকিউটর কেসটা লড়েছিল দোষী নিখিল ঘোষালের লুকোনোর কোনো জায়গায় ছিল না, গিলটি ভার্ডিক্ট তো এসেই গেছে, এখন শুধু সেন্টেন্সিং এর অপেক্ষা, ওটা ঘেটে আপনার কোনো লাভ হবে না।
লাভ ক্ষতির হিসেব না হয় পরেই করলাম।
ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। আচ্ছা এবার শুরু করতে পারি কি?
বেশ করুন, কি জিজ্ঞেস করবেন?
টেপ রেকর্ডারের বোতাম টিপে সন্দীপন বলল,
তাহলে শুরু থেকে শুরু করা যাক। আপনার ছেলেবেলা কেমন ছিল, বাড়িতে কে কে থাকতেন, শৈশবের কোনো বিশেষ স্মৃতি?
দেখুন, যেদিন থেকে জ্ঞান হয়েছে আমি বারুইপুরের একটা অনাথ আশ্রমে। সেখানেই আমার শৈশব। যিনি চালাতেন তাকে আমরা প্রতিমাদি বলে ডাকতাম। আমাদের খুবই যত্নে রাখতেন। কোনদিন খাবার কম পড়লে নিজে না খেয়ে আমাদের নিজের অংশটা দিয়ে দিতেন। যখন স্কুলে পড়ার বয়স হল আমার একটা কাছে স্কুলে ভর্তি করে দিলেন এবং সেখানে আমি বেশ ভালো পারফর্ম করতে লাগলাম। প্রিন্সিপালের নজর পড়ল আমার উপর। তিনি একদিন প্রতিমাদিকে ডেকে বলেছিলেন আমাকে শহরের কোনো বড় ভালো স্কুলে পাঠাতে। কিন্তু তারপর কি করে ঠিক জানি না, একদিন আমায় একটা বিশাল নাম করা স্কুলে নিয়ে গেল, বলল এন্ট্রেন্স পরীক্ষা দিতে হবে। এই স্কুলটা একটা বড় সংস্থা চালায়। তারা আমার কেসটা শুনে নাকি বলেছে এন্ট্রেন্স পরীক্ষায় উত্তীর্ণ হলে বিনে পয়সায় পড়তে দেবে। পরীক্ষায় ভালো রেজাল্ট এলো আর আমিও ভর্তি হয়ে গেলাম। বিজ্ঞানের সাবজেক্টগুলো বরাবরই খুব ইন্টারেস্টিং লাগতো আমার। সায়েন্সে খুব ভালো রেজাল্ট করতাম, তাই ওখানকার বিজ্ঞানের শিক্ষক আমায় বলতে থাকত ডাক্তারির পরীক্ষা দিতে। উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট দিয়ে কলকাতায় মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলাম। ফরেন্সিক ব্যাপারটা নিয়ে আমার বরাবরই খুব আগ্রহ ছিল, তাই যখন স্পেশালাইজেশনের কথা উঠল তখন ফরেন্সিক প্যাথলজি বেছে নিলাম।
বুঝলাম। আর সেখান থেকে পুলিশ সার্জনের চাকরি, তাই তো?
ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট সন্দীপন।
পরদিন সকালে প্রফেসর বললেন, চিরকুটের অ্যাঙ্গেলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বিজয় চক্রবর্তী যে এক নম্বর লেখা চিরকুট তুলবেন, সেটা মার্ডারার জানবে কি করে?
ঠিক ধরেছ। এবং চিরকুট লিখে র্যান্ডমলি নাম্বার সিলেক্ট করা ছিল কৌশিক বর্ধনের আইডিয়া। ভৃত্য তাদের বাড়ির লোক।
তবে তুমি যে বললে কৌশিক বর্ধন নির্দোষ, ওর মোটিভ নাকি উইক।
সেটাই তো ভাবছি।
এক নম্বর চিরকুটটাই যে বিজয় চক্রবর্তী তুলবে সেটা খুনি এনশোর করলো কিভাবে? এটা তো একদম ম্যাটার অফ চান্স, মানে প্রবাবিলিটি হিসেব করতে গেলে 1 in 8, অর্থাৎ 12.5%।
প্রবাবিলিটি 100% করে দেওয়ার তো একটা সহজ উপায় আছে।
এরকম
এই ধরো
চিরকুটগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়নি।
তার মানে?
মানে আদালতে যখন আমায় জেরা করা হচ্ছিল আর আমি সব ঘটনাগুলো একের পর এক টাইম অনুযায়ী বলছিলাম, তখন অপর পক্ষের উকিল আমাকে জিজ্ঞেস করলো যে এই চিরকুটের কথা তো অন্য কারোর বয়ানে নেই। আমি এইসব তথ্য ইনভেন্ট করে জজ সাহেবকে বোকা বানাতে চাইছি? আমি বললাম না, চিরকুটগুলো ছিল এবং সেটা কৌশিক বর্ধন বানিয়েছিল, এরা সবাই সেটা জানে কিন্তু লুকিয়েছে।
সবাই লুকিয়েছে, এমনকি তোর উর্মিও।
হ্যাঁ, তারপর পুলিশকে ডেকে জিজ্ঞেস করা হলেও তারাও সাক্ষী দিল যে ঘটনাস্থলে কোনো নম্বর লেখা চিরকুট তারা খুঁজে পায়নি। এভিডেন্সের তালিকা আবার যাচাই করা হলো, সেখানেও চিরকুটের কোনো উল্লেখ ছিল না।
তুই আমাদের মিথ্যে বানিয়ে বলছিস না তো?
তাতে আমার লাভ কি? যা সত্যি নিজের চোখে দেখেছি সেটাই কোর্টে বলেছিলাম, আর এখানেও তাই বলছি। কিন্তু ওরা কেউই আমার কথা বিশ্বাস করল না। আপনারা বিশ্বাস করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার।
অথচ এমনি একটা জিনিস তুই বানিয়ে বানিয়ে বলতে যাবি বা কেন?
আচ্ছা যাই, তুমি যে বললে প্রবাবিলিটি 100% দেওয়ার সহজ উপায় আছে, সেটা কি?
ধরো আমি সকলকে বললাম যে চিরকুটগুলোতে 1 থেকে 8 অবধি নাম্বার লেখা আছে, কিন্তু আসলে প্রত্যেকটাতেই 1 নম্বর লিখে দিলাম।
ও বাবা, তাই তো, আমি তো এটা চিন্তাই করিনি। তা যদি হয় তাহলে তো সকলেই 1 নম্বর লেখা চিরকুট পেয়েছে, কিন্তু বিজয় চক্রবর্তী ছাড়া বাকিরা চুপচাপ বসেছিল, অর্থাৎ সবাই এতে জড়িত।
সেটা একটা পসিবিলিটি তো বটেই। এমনটাও হতে পারে যে কৌশিক বর্ধন এটা খুনের জন্য নয়, খেলার ছলে এই কৌতুকটা করেছিল। সে দেখতে চাইছিল কে নিজের থেকে স্বীকার করবে যে সে 1 নম্বর লেখা চিরকুটটা পেয়েছে।
বুঝলাম, সেটাও সম্ভব।
না অক্ষয়দা, কৌশিক বর্ধন তো 8 নম্বর চিরকুট পেয়েছিল, তার মানে সব কটাতে 1 লেখা ছিল না।
চিরকুট তো কৌশিকই বানিয়েছিল কি, তাই তো? বিজয় তো আর অন্যদের চিরকুট দেখতে যায়নি। এ কথা বলে হয়তো কৌশিক বিজয়কে আশ্বাস দিচ্ছিল যে গেমটা ফেয়ার। তাছাড়া একটা তৃতীয় উপায়ও আছে, যেটা ম্যাজিশিয়ানদের খুব ভালোভাবে জানা আছে।
সেটা কিরকম?
ধরো তোমার সামনে আমি এক সারি তাস উল্টো করে রেখে দিলাম, দিয়ে বললাম যে কোনো একটা আমায় না দেখিয়ে টেনে নাও। তুমি ভাবছো যে তুমি একটা র্যান্ডম তাস টানছ,
তাই নয় কি?
একদমই নয়, একদমই নয়। এটা ম্যাজিশিয়ানদের একটা কৌশল, কথা ছলে, হ্যান্ড জেস্টার ইত্যাদি দিয়ে, এমনকি যেভাবে সে তাসগুলো সাজিয়েছে সবই একটা আর্কিটেকচারের মধ্যে পড়ে, মানে একটা প্ল্যান মাফিক করা হয় যাতে তুমি ওই একটি তাসই তুলতে পারো। এটার একটা নাম আছে, একে বলা হয় ফোর্সিং টেকনিক। তুমি ভাবছো যে নিজের ইচ্ছে মতন তুমি তাস বেছে নিচ্ছ, কিন্তু আসলে পুরো ব্যাপারটাই গটা। সেরকমটা না হলে কোনো তাসের খেলা দেখানোই সম্ভব হতো না।
বুঝলাম। আমার কিন্তু মনে হচ্ছে এই বিজয় চক্রবর্তীর খুনের পেছনে ওদের সকলেরই হাত রয়েছে। মানে ধরো গৌরী শিকদার, সে যদি সত্যি এত নাম করা গণৎকার হয়ে থাকে তাহলে তো তার উচিত ছিল বিজয় চক্রবর্তীর হাত দেখে তাকে সাবধান করে দেওয়া। এই ঘটনার কয়েক মুহূর্ত আগেই তো সে ক্লেম করেছে যে সে ক্যান প্রেডিক্ট দ্য টাইম অফ ডেথ, কিন্তু সে জোর গলায় ঘোষণা করল যে সবাই দীর্ঘায়ু, কারুরই ইমিডিয়েট প্রাণের ভয় নেই।
করেক্ট।
তারপর মার্ডার ওয়েপন, কেউ না কেউ তো নিশ্চয়ই ওই বিষ ভরা ক্ষীরকদমের বাক্স নিয়ে এসেছিল পূর্ণেন্দুর বাড়িতে উইথ দি ইন্টেনশন টু কিল।
অথবা এও হতে পারে যে সেই মিষ্টি অলরেডি বাড়িতে প্রস্তুত ছিল।
অর্থাৎ পূর্ণেন্দুই
গন্ডগোলটা কোথায় জানো? একদিক দিয়ে দেখতে গেলে মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত, আবার অন্যদিকে এমন এমন কতগুলো ফ্যাক্টর চোখে পড়ছে যাতে মনে হচ্ছে এটা তো খুবই বোকার মতো দায়সারা কাজ হয়েছে। কোথায় যেন একে একে দুইয়ের হিসেবটা মিলছে না। সকলে মিলে যদি বিজয় চক্রবর্তীর খুন করতে চাইতো তাহলে পূর্ণেন্দুর বাড়িতে অমন একটা দিনে কেন? এদের তো রিসোর্সের অভাব নেই, দরকার হলে টাকা দিয়েও লোকের খুন করিয়ে দিতে পারে। শহরের বাইরে ওদের পেল্লাই পেল্লাই সব বাগান বাড়ি, চারপাশে ধুধু মাঠ, ওখানে কোথাও নিয়ে গিয়ে বিজয় চক্রবর্তীকে খুন টুন করে মাঠে বা পুকুরে লাশ ফেলে দিয়ে চলে আসত। পরে বডি ডিসকভার হলে পুলিশ ভাবত নিশ্চয়ই কোনো বিজনেস রাইভেল এই কাজ করেছে। কিন্তু এইভাবে নিজের বাড়িতে খুনটা করিয়ে পূর্ণেন্দু ওদের সবার উপর স্পটলাইট ফেলতে যাবে কেন?
সেটা তো ঠিকই বলছ। আমি তো পড়েছিলাম এই ঝুনঝুনওয়ালারই নাকি বিরাট বাগান বাড়ি আছে মধ্যম গ্রামের দিকে, এবং সেখানে প্রায়ই এদের যাতায়াত। এইভাবে নিজেদের হাত নোংরা করাটা ঠিক?
এখন কথা হচ্ছে নিখিলের বয়ান অনুযায়ী আটখানা চিরকুট বানানো হয়েছিল, কিন্তু সেগুলো গেল কোথায়? এবং পুলিশ আসার আগে সেগুলো সরিয়ে দেওয়ার প্রয়োজন কেন পড়ল?
নমস্কার, আমি কৌশিক বর্ধন। উর্মিকে আমি ওই দিনের আগে দেখেছিলাম অনেক ছোটবেলায়। আমাদের বাড়িতে কোনো পার্টি হলে ও আসত ওর বাবা মায়ের সঙ্গে। আমার এখনো মনে আছে যেবার ওকে লাস্ট দেখেছিলাম, মানে আমি বিলেট যাওয়ার ঠিক আগে আর কি। একটা গোলাপি রঙের ফ্রক পরা, মাথায় লম্বা কোঁকড়ানো কালো চুল, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হাসি লেগেই আছে। সব মিলিয়ে ঠিক যেন একটা ফুটফুটে ডল পুতুল। আমার বয়স তখন 18, সুতরাং উর্মির বয়স 11-র বেশি নয়। হ্যাঁ, ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট। তাই বাবা যখন বছরখানেক আগের থেকেই উর্মির সঙ্গে বিয়ের কথা তুলতে শুরু করেছিল তখন আমি বাধা দিয়েছিলাম। বলেছিলাম ও তো এখনো বাচ্চা মেয়ে, কলেজও শেষ করেনি। বাবা রাজি হয়নি, বলে আর বেশি দেরি করলে অন্য কেউ নাকি বিজয় কাকুকে প্রস্তাব পাঠিয়ে দেবে। বাবা আমায় জিজ্ঞাসা করেছিল কাকুর সঙ্গে এই নিয়ে কথা তোলার আগে উর্মিকে একবার দেখতে চায় কিনা। আমি বলেছিলাম তার দরকার নেই, ওর চেহারা আমার স্পষ্ট মনে আছে। এখন মনে হচ্ছে হয়তো সেটা আমার বোকামি হয়েছিল। আমি ধরেই নিয়েছিলাম যে উর্মির এই বিয়েতে অমত হবে না, কিন্তু ওরও যে অন্য ইচ্ছে থাকতে পারে বা হয়তো এই বিয়েতে কোনো চাপে পড়েও রাজি হয়েছে, এই কথাগুলো না আমার মাথাতেই আসেনি। যাকে সেদিন সন্ধ্যায় তো সবই পরিষ্কার হয়ে গেল। নিখিল সেদিন এসে পড়ে আমার অনেক উপকার করে দিয়েছিল, নয়তো আমি এসব কিছুই জানতে পারতাম না। উর্মিকে বিয়ে করে নিয়ে বিলেত চলে যেতাম, আর যতক্ষণে বুঝতে পারতাম যে ও একদমই খুশি নয় ততদিনে অনেক দেরি হয়ে যেত, আমাদের দুজনের জীবনই নষ্ট হয়ে যেত। সেদিন বিজয় কাকুর অমন আকস্মিক মৃত্যুতে আমরা সকলেই শকড হয়ে গেছিলাম। আমি চেষ্টা করেছিলাম ওনাকে কিছু করে সিপিআর দিয়ে যদি হেল্প করতে পারি, কিন্তু অর্ক কাকু আমায় বাধা দেন, বলেন বডিতে হাত দিও না, পুলিশকে ডাকা উচিত কি উচিত না এইসব নিয়ে আলোচনা হতে লাগল। কারোর কারোর মতে এটা পুলিশ কেস মোটেই নয়, কাকুর সাডেন হার্ট অ্যাটাক হয়েছে, এতে পুলিশ এসে কি করবে। কিন্তু আমার কেন জানি না জিনিসটা খুবই খটকা লাগছিল। আমি বাবাকে বললাম পুলিশে অন্তত খবর দেওয়া উচিত, তারপর ওরা যদি মনে করে এটা পুলিশ কেস নয় তখন রেজিস্টার করবে না। বাবা এতে রাজিও হন। আমার মতে সমস্ত এভিডেন্স, মানে প্লেটে পড়ে থাকা বাকি ক্ষীরকদম থেকে চিরকুট শুদ্ধ সব কিছু, সবই ওদের হাতে তুলে দেওয়া উচিত। আমরা এত ভয় পাচ্ছি কেন? আমরা তো আর কাকুকে কিছু উল্টোপাল্টা খাওয়াইনি। কিন্তু তখন অর্ক কাকু আমাকে বোঝালেন,
দেখো যদি এটা তদন্তের দিকে এগোয় তাহলে হু নোজ হোয়াট মাইট কাম আপ। চিরকুট বানানোর আইডিয়া তোমার, তুমি নিজে হাতে চিরকুটগুলো লিখেছ, আর সেখান থেকেই এক নম্বর চিরকুট বিজয় তুলে এই কাণ্ড। চিরকুটের বা কাকুর গেমের কথা তো একদমই পুলিশকে জানানো উচিত নয়। আমরা হয়তো ইনোসেন্টলি একটা গেম খেলছিলাম, কিন্তু বিজয়ের অটোপসিতে যদি কিছু উল্টোপাল্টা বেরোয় তখন তো পুলিশ এই সমস্ত কিছুই সূত্র হিসেবে ধরবে। সেই রিস্ক আমরা কি কেউ নিতে রাজি আছি?
সকলেই না বলল। তাই নিজেদের মধ্যে ঠিক করা হল পুলিশ এলে কি বলা উচিত। ইতিমধ্যে কিন্তু আমি একটা জিনিস দেখে ফেলেছিলাম, কি দেখেছিলাম সেটার তাৎপর্য ঠিক তখন হট্টগোলের মধ্যে বুঝতে পারিনি। আর সত্যি বলতে কি, ওই স্মৃতিটা আমার মাথা থেকে বেরিয়েও গিয়েছিল পরে মোকদ্দমার সময়, যখন আদালতে বসে সবার বয়ান শুনছি তখন আমার মাথায় স্ট্রাইক করল যে নিখিল ইজ নট দ্য কিলার, হি ইজ আ ট্রেসপাসার অ্যাট দ্য মোস্ট, কারণ আসল খুনি কে সেটা আমি জানি। কিন্তু নিখিলকে নির্দোষ প্রমাণ করা তো আর আমার কাজ নয়, সেটা ওর উকিলের। আর তাছাড়া ওকে নির্দোষ বলতে গেলে তো আমাকে আসল খুনির নামটাও বলে দিতে হয়।
প্রশ্ন এল প্রফেসরের থেকে,
বিজয় চক্রবর্তীর সঙ্গে তার স্ত্রী অরুণিমা দেবীর সম্পর্ক কেমন ছিল?
আমি বললাম,
ওদের সমাজে যেমন হয় আর কি, উর্মির মুখে যা শুনেছি তাতে তো মনে হয়েছিল যে ওরা একে অপরের জীবনে খুব একটা জড়িত না। উর্মির বাবা ব্যবসার কাজকর্ম নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকেন, প্রায়ই শহরের এমনকি দেশের বাইরেও ট্রাভেল করতে হয়। আর উর্মির মার হাই সোসাইটি লেডিসদের সঙ্গে ওঠা বসা, ক্লাবে যাওয়া, চ্যারিটি সংস্থাতে ডোনেশন দেওয়া, কোনো বড় ফাংশনে চিফ গেস্ট হয়ে যাওয়াই এইসব আর কি। মাসে তিন চারটে করে পার্টি হয় ওদের বাড়িতে, সেখানে নামি দামি গণ্যমান্য অনেকেই আমন্ত্রিত থাকেন। তখন উর্মির মা একটি পারফেক্ট হোস্টেসের ভূমিকা অনায়াসই পালন করেন।
আচ্ছা, বিজয়বাবুর কি কোনো অ্যাফেয়ার ছিল? না মানে এই ধরনের লোকের তো প্রায় কিছু না কিছু খবর শোনা যায়। যদি বিজয়বাবু অন্য কারোর সঙ্গে ইনভলভ থাকেন এবং সে কথা যদি তার স্ত্রী কোনো ক্রমে জানতে পেরে যান, তাহলে তো নিশ্চয়ই অরুণিমা দেবীর যথেষ্ট মোটিভ আছে তার স্বামীকে শেষ করে দেওয়ার।
অ্যাফেয়ারটা ছিল এবং সে কথা আমার উকিল জানতেও পেরেছিল, কিন্তু শেষে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। সেফ একটা গুজবের ভিত্তিতে এত বড় একটা অভিযোগ করতে আমার উকিল রাজি হলেন না। আর আমিও চাইছিলাম না মানে যে উর্মি তার বাবার সম্বন্ধে এসব নোংরা খবর শুনুক, তবে তার মা জানতেন কি না সে কথা অবশ্য আমার জানা নেই।
অরুণিমা দেবী যদি জেনেও থাকতেন আমার মনে হয় না সেটা স্ট্রং এনাফ মোটিভ। আসলে এইসব বড় বড় লোকদের চিন্তাধারা আমাদের মতন নয়, তাছাড়া এইসব ব্যাপারে এদের নৈতিকতাও সাধারণ মানুষের থেকে অনেকটাই ঢিলে। ঘাটলে হয়তো দেখা যাবে অরুণিমা দেবীরও অ্যাফেয়ার চলছে,
কিন্তু ঈর্ষা বলে তো একটা জিনিস আছে, ঈর্ষার বসে যদি তিনি,
প্রবলেমটা হচ্ছে টাইমিং নিয়ে। স্বামীকে যদি সে এই কারণে শেষ করতে চাইত তার কাছে অঢেল সময় ছিল, মেয়ের আশীর্বাদের দিনে কেন এমন একটা কাজ করে পুরো অনুষ্ঠানটি পণ্ড করবেন? তাছাড়া স্বামীর মৃত্যু হলে তো অসৌচের কারণে বিয়ে আরো এক বছর পিছিয়ে যাবে, তাতে ওনার লাভ কি? উনি তো চাইবেন যে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক।
এই বলে অক্ষয়দা তার মার্কার নিয়ে অরুণিমা চক্রবর্তীর নামটা হোয়াইট বোর্ড থেকে কেটে দিল।
হারাধনের আটটি ছেলে বসল খেতে ভাত, একটির পেট ফেটে গেল, রইল বাকি সাত।
শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প, সুপর্ণা চ্যাটার্জির লেখা হারাধনের দশটি ছেলে। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক।
আচ্ছা, আপনার প্রথম কিস্তার কথা যদি বলেন।
প্রশ্ন করলেন ক্রাইম রিপোর্টার সন্দীপন রায়। অক্ষয়দা সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল,
আমি যা চেয়েছিলাম সেগুলো কি আপনি জোগাড় করতে পেরেছেন?
ও হ্যাঁ।
সন্দীপন একটা মোটা রকম ফোল্ডার অক্ষয়দার দিকে এগিয়ে দিল।
এর মধ্যে অনেক নোটস আছে ঠিকই, তবে ভরে রাখি অনেক কটা লিডি কিন্তু ডেড এন্ড ছিল।
তাতে আর আশ্চর্যের কি আছে? সেদিন ডিনারে যারা যারা আমন্ত্রিত ছিলেন তারা সকলেই গণ্যমান্য হাই সোসাইটির লোক। ব্যক্তিগত কথা পাবলিকের কাছে গোপন রাখা তো এদের যাকে বলে নেসেসারি সার্ভাইভাল স্কিল।
সেটা ঠিকই বলেছেন।
অক্ষয়দা ফোল্ডারটা খুলে নেড়ে চেড়ে দেখতে লাগল।
আচ্ছা, আপনি তো আদালতে প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করেছেন তাই না? আপনার কি মনে হয় নিখিল বাদে সেদিন ওখানে যারা যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সব থেকে সম্ভাব্য খুনি কে হতে পারেন?
আসলে নিখিলের বয়ান আর বাকি সাক্ষীদের বয়ানে এতটাই ফাঁক যে কে যে সত্যি কথা বলছে বোঝা মুশকিল হয়ে গিয়েছিল।
আপনি ওই চিরকুটের কথা বলছেন তো?
আগে হ্যাঁ, চিরকুট আর ওই অর্কসেনের সাজানো গেম, এইসব কথা নিখিল ছাড়া কেউই বলেনি। তারা সকলেই ডিনায় করেছে যে এরকম অদ্ভুত প্রস্তাব অর্কসেন দিয়েছিল এবং সবাইকে একটা করে ক্ষীরকদম তুলে নেওয়ার কথা বলেছিল, যার যে কোনো একটার মধ্যেই নাকি সায়ানাইড ভরা আছে। ওদের বয়ান অনুযায়ী এইসব কিছুই হয়নি। সবাই মিলে ডিনার করছিল, গল্পগুজব চলছিল, মেন কোর্স শেষ হলে ভৃত্যকে বলা হয় মিষ্টি নিয়ে আসতে। ক্ষীরকদম নাকি বিজয়ের খুবই প্রিয়, সে প্রথমে বেছে নিয়ে মুখে পুরে দেয় এবং তৎক্ষণাৎ এই কাণ্ড। তারা কিছুক্ষণ ধরে আপ্রাণ চেষ্টা করে বিজয়কে রিভাইভ করতে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা পরিষ্কার হয়ে দাঁড়ায় যে বিজয়ের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। পূর্ণেন্দু বর্ধনের বয়ান অনুযায়ী ওরা পুলিশের কথা চিন্তাও করেনি, দে অল থট হি হ্যাড আ সাডেন হার্ট অ্যাটাক, তাই প্রথমেই ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। কিন্তু তারপর তার ছেলে কৌশিকী নাকি পরামর্শ দিয়েছে পুলিশকে খবর দিতে, তাতে বাকিরা প্রথম আপত্তি জানিয়েছিল বটে, কিন্তু যেই খোঁজ নিয়ে দেখা গেল যে সেই ভৃত্য যে মিষ্টি সার্ভ করছিল সে পালিয়েছে, তখন তাদের সন্দেহ হয়তো সেই ব্যাটাই কিছু উল্টোপাল্টা খাইয়ে দিয়েছে, তাই কৌশিক পুলিশে খবর দেয়। আর নিখিলের বিপক্ষে যেটা সবচাইতে ড্যামিং এভিডেন্স, সেটা হলো উর্মি নিজেও এই গেম বা চিরকুটের কথা ডিনাই করেছে।
উর্মিকে দেখে আপনার কেমন মনে হলো?
খুব ভয় ভয় ছিল আর কি, গলা দিয়ে আওয়াজ প্রায় বেরোচ্ছিলই না। জজ সাহেবকে তো কতবার বলতে হলো একটু জোরে পরিষ্কার গলায় উত্তর দেওয়ার কথা। নিখিলের উকিল যখন ওকে একটু চাপ দিয়ে ক্রস কোশ্চেন করতে গেল, বেচারি খিদে ফেলল। তখন অপরপক্ষের উকিল অবজেকশন জানালো, জজ সাহেবের কাছে আবেদন করল যে এতগুলো সাক্ষীকে যখন অলরেডি ক্রস করা হয়েছে এবং তারা সকলেই একই বয়ান দিয়েছেন, তখন এই বিচারীকে খামোখা হ্যারাস করার কোনো মানে আছে কি? এই জন্য ওকে আর বেশি জেরা করা হয়নি। বাচ্চা মেয়ে, সারা জীবন মা বাবার আদরে মানুষ হয়েছে। বিচারীকে দেখে মনে হচ্ছিল খুব শকড, নিখিলের দিকে তো একবারও মাথা তুলে তাকালই না।
আচ্ছা, এক মুহূর্তের জন্য যদি ধরে নি যে নিখিল যা যা বলছে সবই ঠিক, তাহলে আপনার সর্বপ্রথম সন্দেহ কার উপর পড়ে?
তাহলে তো অর্কসেনেরই নাম নিতে হয়। একটা কানাঘুষায় খবর ছিল যে তার নাকি বিজয় চক্রবর্তীর স্ত্রী মানে অরুণিমা দেবীর সঙ্গে অ্যাফেয়ার চলছে। শহরের এক হোটেলে তাদের প্রায় একসঙ্গে দেখা গিয়েছে। এমনকি হোটেল রুম বুক করে রাতও কাটিয়েছেন তারা। এই খবর আমি জানতে পেরে নিখিলের উকিল অবধি পৌঁছেও দিয়েছিলাম, কিন্তু সেই উকিলের টিম যখন হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করতে দেয়, সে সমস্তটা ডিনাই করে। বলে ওর হোটেলে কখনোই নাকি অর্ক সেন আর অরুণিমা মিট করেনি, তাই আদালতে এই সব কথা উল্লেখ করা যায়নি। করলে লাইবেল অ্যান্ড স্ল্যান্ডারের কেস ঠকে দিত অর্ক সেন।
বুঝেছি।
বলে অক্ষয় দা ফোল্ডার থেকে একটা খবরের কাগজের আর্টিকেল বের করে মনোযোগ দিয়ে পড়তে লাগল।
হ্যাঁ, আমার প্রথম কেসের কথা জিজ্ঞেস করছেন, তাই তো? আমার তখন প্রায় বছর দুই হয়ে গেছে পুলিশ সার্জনের চাকরিতে। শুরুর দিকে আমায় বলা হয়েছিল মাঝে মাঝে আদালতে গিয়ে দেখতে এইসব খুন খারাপির কেসে কি করে এক্সপার্ট উইটনেস হয়ে স্টেটমেন্ট দিতে হয়। আমাদের ডিপার্টমেন্টের হেড ছিলেন ডক্টর ব্যানার্জি, দারুণ চৌখস লোক। ওনাকে উইটনেস স্ট্যান্ডে দাঁড়িয়ে উকিলদের ক্রস এক্সামিনেশনের জবাব দিতে দেখতে দারুণ লাগত, ঠিক যেন সিনেমা দেখছি। ওনার কেসগুলোতে আমি বিশেষ ইন্টারেস্ট নিতে লাগলাম। ওনার কোনো অটপসি হলে আমি বলতাম আমি সাহায্য করব, যাতে কাজটা আরো ভালো করে শিখতে পারি। এই করতে গিয়ে ছোট বড় নানা রকম ঘটনা চোখে পড়তে লাগলো। যেমন ধরুন, পরিষ্কার দেখছি ধর্ষণের কেস, এবং যে এত নৃশংসভাবে মেয়েটিকে অত্যাচার করেছে তার ডিএনএ লাশে ভর্তি, কিন্তু উইটনেস স্ট্যান্ডে দাঁড়িয়ে ডক্টর ব্যানার্জি সেটা কিছুতেই স্বীকার করল না, ইনকনক্লুসিভ এভিডেন্স বলে চালিয়ে দিল। একবার তো আমার ভীষণ মাথা গরম হয়ে গেল। লোকটার প্রতি যা শ্রদ্ধা ভক্তি জন্মেছিল সব মিটে গেল। আমি ওর অটপসিতে সাহায্য করা বন্ধ করে দিলাম। একদিন আমাকে ডেকে পাঠিয়ে এর কারণ জিজ্ঞেস করতেই আমি সব খুলে বললাম। আমাকে তখন বুঝিয়ে এটা বললেন যে প্রাণের ভয় সবারই আছে। যে গুন্ডা এরকম ভাবে অত্যাচার করে একটি নিরীহ প্রাণীকে মেরে ফেলতে পারে, তার গ্যাংস্টে স্টেটমেন্ট দিলে সে তার ও তার পরিবারের পেছনেও লাগতে পারে। ভেবে দেখলাম কথাটা ঠিকই বলছেন, কিন্তু আমার তো কোনো আপনজন নেই, অনাথ আশ্রমে মানুষ। তাই ভাবলাম আমার যখন সুযোগ হবে আমি সব সত্যি কথাই বলবো। কিন্তু সেখানেও কোনো লাভ হলো না জানেন। আমি যাই বলি না কেন, অপরপক্ষের উকিল আমার কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে এমন ভাবে জজ সাহেবের সামনে সাজিয়ে দিল যাতে তার মক্কেলের সুবিধে হয়। বিরক্ত হয়ে উঠেছিলাম, ভেবেছিলাম ডাক্তারি ছেড়ে দেব। ফরেন্সিক নিয়েছিলাম যাতে সমাজের মঙ্গল করতে পারি, দুষ্টু বদমাইশ লোকেদের হাজতে পুরতে পুলিশের সাহায্য করতে পারি, কিন্তু এ তো দেখছি তার বিপরীতটাই করছি। ভয়ঙ্কর সব ক্রিমিনালদের আমি ছাড়া পেতে সাহায্য করছি। তারপর একদিন আমি একা আছি মর্চুয়ারিতে, রাত প্রায় ১১টা, ডিসেম্বর মাস, প্রচন্ড ঠান্ডা মনে আছে। একটা কেস এলো, হিট অ্যান্ড রান। ভিকটিম একটা বাচ্চা ছেলে, বয়স ১০ পেরোয়নি, তার মা নিয়ে এসেছে। সেই ভদ্রমহিলার দিকে তাকানো যাচ্ছে না, তার এমন অবস্থা। দুজন সিকিউরিটি গার্ড তাকে আটকে রেখেছে কোনো মতে। অটপসি আমি করলাম এবং পরদিন সেই মায়ের সঙ্গে দেখাও করলাম। জিজ্ঞেস করলাম কি করে এই কাণ্ড হল। সে বলল রাস্তা পার হচ্ছিল ছেলে, ভয়ঙ্কর স্পিডে এক পেল্লায় গাড়ি এসে চাপা দিয়ে দিল। আশেপাশের লোক তখন সে গাড়ি থামিয়ে ড্রাইভারকে এই মারে তো সেই মারে। এমন সময় কেউ একজন বলল, আরে এ তো অভিষেক কুমার, পুলিশ কমিশনার সাহেবের ভাইপো। ব্যাস সেখান থেকে নিমেষের মধ্যে সব লোক উধাও। এই মা ছেলেকে হাসপাতালে পৌঁছে থানায় ডায়েরি করতে গেল, কিন্তু তার এফআইআরে কালপ্রিটের নাম লেখা হল না। তখন এই মহিলা অতগুলো আই উইটনেসের কথা বলল, কিন্তু পুলিশ যখন সেখানে জেরা করতে গেল তখন কেউই মুখ খুলল না। কথাগুলো শুনে রাগে আমার শরীরটা যেন দাউদাউ করে জ্বলে উঠল। কি ভয়ানক অন্যায়! কি মনে করে জানি না আমি সেই অভিষেক কুমারের ঠিকানা জোগাড় করে তাকে ফলো করতে লাগলাম। বেশ কয়েকদিন ফলো করার পরই ওর শেডিউলটা মোটামুটি বুঝে গেলাম। একদিন তাকে ফলো করে একটা নাইট ক্লাব অবধি গেলাম। বাইরে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। সে যখন নেশা টেশা করে বেরোল তখন রাত প্রায় আড়াইটে। চারিদিকে নিঝুম অন্ধকার, তার উপর জানুয়ারি মাসে ঠান্ডা, রাস্তায় একটাও লোক নেই। এক দুজন যারা ফুটপাথে শুয়েছিল সবাই মাথা অবধি কম্বল মুড়ি দেওয়া। তো এই অভিষেক কুমার রাস্তার মোড়ে এসে দাঁড়াল, বোধহয় অপেক্ষা করছে ওর ড্রাইভার গাড়ি নিয়ে আসবে। আমি দ্রুত বেগে ওর দিকে হাঁটা দিলাম। আমার কোটের পকেটে স্ক্যালপেল, ব্যাটা বুঝতেই পারেনি। ঘচাক করে ক্যারোটেড আর্টারিটা স্লাইস করে দিলাম। তবে একটা ছোট ভুল করেছিলাম, আসলে প্রথমবার তো। ও যখন গলা ধরে ডাঙায় জ্যান্ত মাছের মতন কাতরাচ্ছে তখন আমি কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা দেখেছিলাম। হয়তো শিওর হতে চেয়েছিলাম যে কাজটা ঠিক মতন হল কিনা, কিন্তু সেই ভাগে সে যে কখন হাত বাড়িয়ে আমার কোটটা ধরে ফেলেছে বুঝতে পেরেই তাড়াতাড়ি ওর হাত হ্যাচকা টান মেরে সরিয়ে দিয়ে সেখান থেকে পালালাম। বাড়ি এসে জামা কাপড় ছাড়তে গিয়ে দেখি কোটের একটা বোতাম মিসিং। সর্বনাশ, এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু বিগিনার্স লাক বলেও তো একটা কথা আছে। হবি তো হ, অভিষেক কুমারের লাশ আমার মর্চুরিতেই এলো। যারা ভগবানে বিশ্বাস করেন তারা হয়তো বলবেন এটা একটা সাইন ফ্রম অ্যাবাভ, ইউ নো, লাইক সাইন ফ্রম দ্য ডিভাইন, ভগবান আমায় সাহায্য করেছেন। কিন্তু পরে চিন্তা করে দেখেছিলাম ক্রাইম সিনের কাছাকাছি যে দুটো সরকারি হাসপাতাল ছিল তার মধ্যে আমাদেরটা একটা, সুতরাং ইট ওয়াজ আ 50-50 প্রবাবিলিটি। যাই হোক, প্রথমেই খুঁজে বার করলাম আমার কোটের বোতামটা। ব্যাটা হাতের মুঠিতে ধরে বসেছিল, সেটাকে সরিয়ে দিলাম। তারপর যা তপসি করার করলাম। আদালতে আমার ডাক পড়ল। ভাগ্য ভালো যে আমার ভগবানে বিশ্বাস নেই, নয়তো গীতা ছুঁয়ে হয়তো সত্যি কথাগুলোই ভর ভর করে বলে ফেলতাম। ইনকনক্লুসিভ এভিডেন্সের অটপসি থেকে কেমন ছুরি বা খুনি কোন দিক থেকে এসেছিল আর কি অ্যাঙ্গেলে অ্যাটাক করেছে, খুনির হাইট কিরকম হতে পারে, এসব সঠিকভাবে বলা খুবই মুশকিল। মাসের পর মাস যে ফ্রাস্ট্রেশন, একটা হেল্পলেসনেস, একটা অসহায়ত্ব বোধ করছিলাম, নিমেষের মধ্যে সেটা পরিণত হয়ে গেল। আমার কাছে এমন একটা নলেজ আছে যা দিয়ে আমি সোজা পথে না পারলেও ব্যাঁকা পথে ওই একই কাজ করতে পারি। নিজেকে প্রচণ্ড পাওয়ারফুল মনে হতে লাগলো, আর সেই থেকেই আমার জীবনের মোড়ও একদম ঘুরে গেল।
পটকা, এই অক্ষয়দার কেসটা কি? একবার সামনের সেলে উঁকি মেরে দেখে নিয়েছিলাম, সেটা খালি। প্রফেসর প্রত্যেক দিনই এই সময় যায় কয়েদিদের ক্লাস নিতে, কিন্তু গত দুদিন ধরে দেখছি অক্ষয়দাও এই সময়টা বেরিয়ে যাচ্ছে।
জানিস না বুঝি?
জানলে জিজ্ঞেস করবো কেন?
সাত সাতটা খুন করে শেষে নিজেই পুলিশের কাছে সারেন্ডার করেছে।
সে কি? কিন্তু ওনাকে দেখে তো রীতিমতো শিক্ষিত বলে মনে হয়, মানে লেখাপড়া জানা লোক, খুনি বলে তো মনে হয় না।
আর তোকে দেখে কি মনে হয়? জানিস, এক সাংবাদিক ওকে নিয়ে বই লিখছে, রোজ ইন্টারভিউ নিতে আসে, সিরিয়াল কিলারদের নিয়ে পাবলিকের খুব কৌতূহল। অক্ষয়দা তো পুলিশ সার্জেন্ট ছিল, যেসব নামি দামি লোক
অন্যায় করেও আইনের হাতে ধরা পড়েনি, তাদের খুন করত।
বাবারে, তা আমার কেসটা নিয়ে ওনার এত ইন্টারেস্ট কেন?
কেন আল্লাহ, নিজের প্রাণের দায়।
মানে? বুঝলাম না।
বছর দুয়েক আগে ওর ফাঁসির অর্ডার এসে গিয়েছিল, তখন পুলিশ বেহালায় একটা মাস মার্ডার কেস নিয়ে ভীষণ বিচলিত, কিছুতেই কিছুই কিনারা করতে পারছে না। তখন খোদ কমিশনার সাহেব এলো অক্ষয়দার কাছে, বললো আমায় হেল্প কর, আমি তোমার ফাঁসি পিছিয়ে দেব। অক্ষয়দার রাজি হয়ে যেতে ওই কেসের সমস্ত তথ্য এসপি সাহেব অক্ষয়দাকে দিয়ে গেল, আর তার অনুরোধেই ওই হোয়াইট বোর্ড আর মার্কারও কিছুদিনের মধ্যে কেস সলভ করে দিল, আর ওর ফাঁসিও পিছিয়ে গেল। তখন থেকে যে কোনো গোলমেলে কেস দেখলেই পুলিশ আগে অক্ষয়দার কাছে আসে, এই করে করেই তো তিনবার ফাঁসি আটকেছে ও।
বুঝলাম, তাহলে তো ভালোই হলো। মানে আমার কেসটা নিয়েও যেমন চিন্তা করছেন, কিছু না কিছু তো বের করে ফেলবেন বলেই মনে হয়।
কিন্তু সময় তো আর বেশি নেই, সামনের রবিবারেই তো নেক্সট ফাঁসির ডেট, হাত মাত্র তিনটে দিন।
নমস্কার, আমার নাম গৌরী সিকদার। বিজয় চক্রবর্তীর বরাত যে মোটেই ভালো নয় সে আমি অনেক আগে থেকেই জানতাম, এবং সেই জন্যই তো পূর্ণেন্দুকে বারবার জোর দিচ্ছিলাম যে বিয়ের প্রস্তাবটা ওদের বাড়িতে তাড়াতাড়ি পাঠাতে। আমি জানতাম এমন সুযোগ বিজয় ছাড়তে পারবে না, তো ও কেন জানি ওদের বাড়ি থেকে পাল্টা অ্যাকসেপ্টেন্স আসতে অনেকটা সময় লাগিয়ে দিল। পরে অবশ্য মামলা মোকদ্দমার সময় তার কারণটা সবার কাছে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছিল, তার একমাত্র কন্যা উর্মির নাকি এক ছোকরা প্রেমিক ছিল, ওই নিখিল ঘোষাল, যে বিজয়ের খুনের তদন্তে হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল। তো যাই হোক, সেদিন ডিনারে যখন অর্ক ফস করে একটা উদ্ভট প্রস্তাব দিয়ে বসলো আর আমাকে বলল হাত দেখে সবার আয়ুরেখা পরীক্ষা করে নিতে, আমি তখনও স্পষ্ট দেখেছিলাম যে বিজয়ের এই সময়টা মোটেই ভালো নয়, একটা বড় রকমের ফাঁড়া আছে। কিন্তু হঠাৎ করে তো আর সে কথা বলা যায় না, বিশেষ করে তাঁর মেয়ের আশীর্বাদের সময়, তাও আবার সকলের সামনে। সেদিন ওই প্রস্তাবটা করে অর্ক আমায় একটু অপ্রস্তুতে ফেলে দিয়েছিল। আসলে অর্কটা বরাবরই যাকে বলে বেপরোয়া, কোন কথা কোথায় বলতে হয় সে জ্ঞান তার আজও হয়নি, সবকিছুই যেন ওর কাছে একটা রসিকতা, একটা ছ্যাবলা, ওই জন্যই তো অরুণিমাকে একেবারেই সহ্য করতে পারে না। এখন রিগ্রেট করে কেন ওকে আমাদের সঙ্গে আলাপ করালো আর কেনই বা ওকে আমাদের সার্কেলে ঢুকতে দিল। সে অবশ্য বছর দুয়েক আগের কথা, বিজয় আর অরুণিমার বাড়িতে পার্টি, প্রচুর আয়োজন করেছে তারা, সবাই আমরা রিল্যাক্স করে গল্প করছি, হঠাৎ অর্ক বলে বসলো,
পার্টিটা খুব বোরিং লাগে, একটু এন্টারটেইনমেন্ট হলে ভালো হতো না, একটা গেম খেলা যাক না, ওই যে ট্রুথ অর ডেয়ার।
আমরা জিজ্ঞেস করতে সে নিয়মগুলো বুঝিয়ে দিল, তার নির্দেশ অনুযায়ী আমরা সেন্টার টেবিলে চারধারে গোল করে বসলাম, টেবিলের উপর শুইয়ে রাখা খালি মদের বোতল, একজন একজন করে বোতলটা চুরকির মতন ঘুরিয়ে দেব, যার দিকে পয়েন্ট করে থামবে তাকে হয় কোনো প্রশ্ন করা হবে যার সঠিক উত্তর তাকে দিতে হবে, অথবা তাকে কোনো ডেয়ার অর্থাৎ কোনো বিপজ্জনক কীর্তি করে দেখাতে হবে। কারুর কারুর ক্ষীণ আপত্তি সত্ত্বেও খেলাটা শুরু হল। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসর বেশ জমে উঠেছিল। ঝুনঝুনওয়ালা বলল ওর মুখ থেকে কোনোই সত্য কথা বেরোয় না, তাই সে ডেয়ার বেছে নিল। তাকে বলা হলো বাগানের আম গাছ চড়ে একটা আম পেড়ে আনতে, সে তখন নেশায় টলমল করছে, তাও না ছোড় বান্দা, আম সে পেড়ে আনবেই। আর অর্ক তাকে সমানে উস্কে আরো উত্তেজিত করে দিচ্ছে। শেষমেশ দুজন চাকরের সাহায্যে কোনো মতে একটা আম সে গাছ থেকে পেড়ে এনে আমাদের সামনে রাখল, আমরা সবাই তাকে বাহবা দিলাম। পূর্ণেন্দু ট্রুথ বেছে নিতে বিজয় তাকে জিজ্ঞাসা করল,
স্বাস্থ্যমন্ত্রী যেসব নতুন স্কিম ঘোষণা করেছেন গরিবদের চিকিৎসার জন্য, তার মধ্যে কোনো সত্য আছে কিনা?
অর্ক বোতল স্পিন করতে সেটা বিজয়ের দিকে মুখ করে থামল।
কি রে, ট্রুথ না ডেয়ার?
ট্রুথ,
ঠিক বলছো তো?
নিশ্চয়, আমার তো লুকোনোর কিছুই নেই, সো আই ডোন্ট মাইন্ড।
অরুণিমার থেকে কোনো সত্য লুকিয়েছো?
নিমেষের মধ্যে আবহাওয়াটা কেমন যেন থমথমে হয়ে গেল। অরুণিমাও দেখলাম আড়ষ্ট হয়ে স্ট্যাচুর মতো বসে আছে, যেন নিঃশ্বাস ফেলতেও ভয় পাচ্ছে। কেবল বিজয় একদম স্বাভাবিক।
অনেক কথাই লুকিয়েছি, আসলে ব্যবসার ব্যাপারে আমি ওকে একদমই ইনভলভ করি না। ওর এদিকটা মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, কেবল টেনশন আর দুশ্চিন্তা হবে, তাই বিজনেস জড়িত অনেক কিছুই ও জানে না।
আমরা সবে মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছি, এমন সময় অর্ক বলে উঠল,
তোমার ব্যক্তিগত জীবনের কথা জিজ্ঞাসা করছিলাম।
সরি, অনলি ওয়ান কোশ্চেন পার স্পিন।
আসলে বিজয় যে একটা মস্ত বড় দুশ্চরিত্র, সেটা আমি আভাসে ইঙ্গিতে আগেই টের পেয়েছি। বোম্বেতে ওর নাকি একটা বেনামি ফ্ল্যাট আছে, এবং সেখানকার নানা কীর্তিকলাপ আমি শুনেছি পূর্ণেন্দুর মুখ থেকে। সম্প্রতি কোনো এক অ্যাক্ট্রেসকে নিয়ে একটা ছোটখাটো স্ক্যান্ডালও হয়েছে। কিন্তু বিজয় তো টাকার কুমির, নোট গুঁজে সবার মুখ বন্ধ করিয়ে দিয়েছে। মনে হয় কোনো এক সময় পূর্ণেন্দু অর্ককেও সেসব কথা ভুলবশত বলে ফেলেছে। পূর্ণেন্দুর এটাই বড় প্রবলেম, পেটে মদ পড়লে আর কোনো কথা পেটে রাখতে পারে না। সেই অ্যাডভান্টেজটাই অর্ক সেদিন নিতে চাইছিল, বেশ বুঝতে পারলাম। ঝুনঝুনওয়ালার সঙ্গেও কি একটা ব্যাপারে বিজয়ের প্রচণ্ড অশান্তি হয়েছিল। ঝুনঝুনওয়ালা তো পুলিশ কেস রেজিস্টার করবে হুমকি দিয়েছিল, শেষ পর্যন্ত জল ওদিকে গড়ায়নি পূর্ণেন্দুর কারণে। সে কোনো মতে ঝুনঝুনওয়ালাকে শান্ত করেছিল। অবশ্য সেই অশান্তির কারণটি যে কি সেটা আমার সঠিক জানা নেই, মানে ওটা পূর্ণেন্দু আমায় বলতে চায়নি। তো বিজয়ের এইসব কীর্তিকলাপের খবর অরুণিমা কতটা জানে তা আমাদের কারোরই জানা নেই। পূর্ণেন্দু আর যাই করুক, এমন কোনো কাজ কখনোই করবে না যাতে বিজয়ের সঙ্গে ওর বন্ধুত্বে এতটুকু চিড় ধরে। আসলে ওদের বহু বছরের আলাপ, সুতরাং দে ইচ নো অফ দ্য স্কেলেটনস ইন দ্য আদার্স কাবার্ড। বিজয় সম্বন্ধে এইসব তথ্য আদালতে কেন যে প্রকাশ পেল না কে জানে। আসলে নিখিল ছেলেটার ভাগ্য খুবই খারাপ বলতে হবে। ওর উকিলের উচিত ছিল এইসব ঘটনা হাইলাইট করে বিজয়ের চরিত্রের একটা সঠিক ছবি জাজের সামনে তুলে ধরা, তাতে আরো প্রবাবল সাসপেক্টস আর মোটিভ বেরোত, নিখিলের কেসটা লড়তে অনেক সুবিধা হতো। যাই হোক, সে রাত্রিরে অর্কর গেমের দরুন পূর্ণেন্দুর বাড়িতে যে ঘটনাটা ঘটে গেল সেটা যেন অবিশ্বাস্য। পরে চিন্তা করলে নিজেকেও কিছুটা দোষী বলে মনে হয়েছিল। হয়তো সেদিন ঝুনঝুনওয়ালার সঙ্গে তর্কাতর্কি না করলে ব্যাপারটা এত দূর এগোতই না, কিন্তু কেন জানি না মনের ভেতরে একটা খচখচ করছে, সময় নেই। বিজয়ের খুনের পেছনে অর্করই হাত ছিল না তো?
আমি অরুণিমা। বিজয়ের মৃত্যু যে সাধারণভাবে হবে না সেটা আশ্চর্যের কিছুই না। অন্তত যারা ওকে ভালোভাবে চেনে তাদের কাছে তো একদমই না। আসলে বিজয়ের প্রবলেমটা ছিল ও ঠিক লোকে ঠিক কদর দিতে জানত না। বিজয়ের সঙ্গে যখন আমার বিয়ে ঠিক হয় তখন সে আমার বাবার অফিসে একটা সাধারণ এক্সিকিউটিভ মাত্র, যেমনটি আরো 200টি ছিল ওই একই অফিসে। কিন্তু কি জানি বাবা ওর মধ্যে কি এমন দেখল, ওকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতে লাগলো। সোজা কথায় ওকে গ্রুম করতে লাগলো আরো বড় রোলের জন্য। আসলে আমরা দুই বোন, আমাদের কোনো ভাই নেই, তাই হয়তো বাবা ভেবেছিল যে এত বড় ব্যবসা যেটা সে নিজে হাতে যত্ন নিয়ে গড়েছে তার একটা উত্তরাধিকারী তো হওয়া উচিত। বাবা যখন বিজয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাবটা তুলেছিল তখন মা কিন্তু খুব আপত্তি করেছিল, সাধারণ একজন অফিস এমপ্লয়ির সঙ্গে মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু বাবা তখন মাকে বুঝিয়ে বলেছিল যে বিয়ের পর তো সে আর সাধারণ এমপ্লয়ি থাকবে না, সে একজন পার্টনার হয়ে যাবে, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। বিজয়ের মধ্যে নাকি একটা স্পার্ক আছে যেটা সবার মধ্যে সচরাচর দেখা যায় না।
আর তাছাড়া বিজয়ের যেহেতু জীবন এক প্রকার নতুন করে গড়ে দেওয়া হবে এই বিয়ের দরুন, তার জীবনের মোড়ই ঘুরে যাবে, সেই কারণে সে চিরজীবন অরুণিমার কাছে কৃতজ্ঞ থাকবে, ওকে মাথায় করে রাখবে। না, কথাগুলো খুব ভুল বলেনি বাবা। যতদিন মা বাবা বেঁচে ছিল বিজয় খুব সাবধানে চলেছিল ব্যবসায়, নিজের ব্যক্তিগত জীবনেও। কিন্তু ওরা মারা যাওয়ার পরপরই বিজয়ের একটা নতুন রূপ দেখলাম। তার হাবভাব কথাবার্তা যেন রাতারাতি পাল্টে গেল, এমন ভাব দেখাতে লাগলো যেন সেলফ মেড, ও যা কিছু সব নিজের বলে। কৃতজ্ঞতা বোধটা ওর মধ্যে থেকে একদম মুছে গেল। হয়তো হয়তো কোনোদিনই ছিল না, পুরোটাই ও অ্যাক্টিং করছিল। তখন আমার মনে হয়েছিল অল দিস ইয়ার্স হি ওয়াজ জাস্ট পেশেন্টলি বাইডিং হিজ টাইম। না, আমি মানছি এই বিজনেসটাকে আরো বড় করে তুলতে বিজয় দিন রাত এক করে দিয়েছিল, তার সাফল্যের জন্য সে নিশ্চয়ই নিজেই দায়ী। কিন্তু এই কথাটাও তো ঠিক, আমার সঙ্গে বিয়ে না হলে ওর সব কিছুই হতো না। যাক, কিসের সব কথা, বিজয়ের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই আমার কাছে লুকিয়েছে, কিন্তু তার কিছু কিছু খবর আমার কানে ঠিকই পৌঁছে গেছে। আসলে আমাদের হাই সোসাইটি লেডিস ক্লাব গুজব রটাতে ওস্তাদ। দেশে কি হচ্ছে না হচ্ছে হয়তো কারো জানা নেই, কিন্তু কার প্রাইভেট লাইফ কতটা রসালো সেই খবর ঠিক এদের কানে পৌঁছে যায়। এতে অবশ্য আমার কিছু যায় আসে না। বিজয়ের সঙ্গে এক ঘরে সংসার করতে করতে আমিও বোর হয়ে গিয়েছিলাম। মানে আমারও তো একটা এক্সাইটমেন্ট দরকার। আমাদের সাইকেলে অনেক পুরুষই আছে যারা আমাকে টোয়াজ করে, কমপ্লিমেন্টস দেয়, ফ্ল্যাশ করে। অন্য পুরুষের নজর অ্যাটেনশন আমার ভালোই লাগত, কিন্তু আমি জানতাম তাদের বেশিরভাগই কোনো ধান দেয়, হয়তো আমাদের বিজনেস থেকে কোনো ফেভার চায়, তাই আমার তেল মারছে সিম্পলি। কিন্তু অর্কুর ব্যাপারটা একটু অন্যরকম ছিল। ওকে আমি অনেক আগে থেকে চিনি, মানে আমার বিয়ের আগে থেকে। অবশ্য কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার ছিল না। ও আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু, তার দাদা, তাই বন্ধুর বাড়িতে গেলে প্রায়ই অর্কুর সঙ্গে দেখা হয়ে যেত। ছেলেটা বরাবরই খুব মজার ছিল। বোনের বার্থডে পার্টিতে সে তার নিমন্ত্রিত বন্ধুদের জন্য নানা রকম মজাদার সব গেমস অর্গানাইজ করত। তখন দেখা হতো, হাসি ঠাট্টা, ইয়ারকি, ফাজলামো, ঝগড়াও হতো। অর্কুর পরিবারের বড় কনফেকশনারি বিজনেস ছিল, তাই স্বভাবত সেটা অর্কু ইনহেরিট করে। একদিন ক্লাবে এক পার্টিতে হঠাৎ ওর সঙ্গে দেখা, দেখে ভীষণ ভালো লাগলো। পুরো সন্ধে ধরে আমরা ছেলেবেলার কত স্মৃতি রোমন্থন করলাম। আমি বিজয়ের সঙ্গে ওর আলাপও করিয়ে দিলাম। আমাদের বাড়িতে যেদিন পরবর্তী পার্টি হলো সেদিন ওকে ডাকলাম। সেখানে আমাদের বাকি বন্ধুরা, মানে পূর্ণেন্দু, গৌরী, এরা সবাই ছিল। অর্ক বরাবরই খুব আলাপি, সহজে সকলের সঙ্গে মিশে যেতে পারে, তাই খুব তাড়াতাড়ি ও আমাদের দলের সদস্য হয়ে গেল। তারপর আমরা আলাদা করেও মিট করতে শুরু করলাম, আর বন্ধুত্বটা ঘনিষ্ঠতাতে পরিণত হতে বেশি সময় লাগেনি। অর্কও বিয়ে থা করেনি, তাই ওর কোনো মরাল কনফ্লিক্ট ছিল না। আর সত্যি বলতে কি, আমিও বিজয়কে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। ও যদি এত কাণ্ড করে বেড়ায়, দেন হোয়াই নট মি। গন্ডগোলটা হলো গৌরীকে নিয়ে। একদিন কি ভেবে কি জানি ওকে আমি আমার হাতটা দেখতে বললাম। সে অনেকক্ষণ আমার হস্তরেখা নিরীক্ষণ করে গুরুগম্ভীর স্বরে জিজ্ঞেস করল,
অরুণিমা, তোমার কি কোনো অ্যাফেয়ার চলছে?
থ্যাট, কি উদ্ভট কথা বলছো?
না মানে তোমার হাতের রেখা তো তাই বলছে।
এই জন্যে আমার এসবে কোনো বিশ্বাস নেই, যা নয় তাই তোমরা বলতে থাকো, ডিসগাস্টিং। তখন গৌরী একটু অপ্রস্তুত হয়ে ক্ষমা চেয়ে নিয়েছিল, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম তারপর থেকে আমাদের কোনো গ্যাদারিং হলেই গৌরী যেন বারবার আমার দিকে লক্ষ্য রাখছে, আমি কার সঙ্গে বেশি হেসে কথা বলছি, কার পাশে গিয়ে বসছি। অর্ককে আমি সতর্ক করে দিয়েছিলাম একটু সাবধানে থাকতে, কারণ ওই মহিলা জাস্ট ভয়ঙ্কর। একদিন লেডিস ক্লাবে গৌরীকে একা পেয়ে আমি অর্কুর নামে যাতা বলেছিলাম,
তারপর থেকে বোধহয় ওর আমার উপর থেকে সন্দেহটা একটু কমেছিল। আসলে গৌরীর কৌতূহলের পেছনে একটা বড় কারণ লুকিয়েছে। ও যদি কারোর সম্বন্ধে কন্ট্রোভার্সিয়াল কিছু জেনে যায়, যেমন কারোর অ্যাফেয়ার চলছে বা কেউ বেআইনি কারবার চালাচ্ছে, সেই লোকের উপর ওর একটা পাওয়ার থাকে। সেটা প্রয়োজন পড়লে ও খুব ভালোভাবে খেলাতে পারে। আমার যতদূর ধারণা, পূর্ণেন্দুর উপর ওর বশটা এমনই কোনো কারণে। নয়তো পূর্ণেন্দুর মতন পাওয়ারফুল লোক এটা মামুলি অ্যাস্ট্রোলজারকে এতটা পাত্তা কেন দেবে? পূর্ণেন্দু যেহেতু বাজারে রটিয়ে বেড়ায় যে গৌরী দারুণ গণৎকারি করে, ওকে না জিজ্ঞেস করে কোনো কাজে হাতই দেয় না, স্বভাবতই গৌরীর হাই প্রোফাইল ক্লায়েন্ট পেতে সুবিধা হয়। সেদিন ঝুনঝুনওয়ালা ওকে যখন ওপেনলি চ্যালেঞ্জ করছিল, আমার কিন্তু ভারী মজা লাগছিল। কিন্তু ও যে কত বড় ফ্রড, সেটা তো সেদিন পূর্ণেন্দুর বাড়িতেই প্রমাণ হয়ে গেল। আমরা নাকি সবাই দীর্ঘায়ু, ইনক্লুডিং বিজয়। আর সে একথা ঘোষণা করার পরপরই কি কাণ্ডটাই না ঘটে গেল। বিজয় আমার আর অর্কর ব্যাপারটা কতটা জানতো সেটা আমি জানি না, আর এই নিয়ে ও আমাকে কোনোদিন প্রশ্ন করেনি। তবে তার একটা বড় কারণ অবশ্য আমার পাল্টা প্রশ্নের জবাব ও দিতে পারত না, তাই আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। সেদিন কিন্তু আমি অর্কর একটা নতুন রূপ দেখলাম। বলে না, পরিস্থিতি মানুষের আসল চেহারা দেখিয়ে দেয়। যখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে বিজয় আর এই দুনিয়ায় নেই, আমরা সবাই কেমন শকে চলে গেলাম। আমি আর উন্মিত বটেই, পূর্ণেন্দু, ঝুনঝুনওয়ালা আর গৌরীও কেমন হতভম্বের মতো দাঁড়িয়ে থাকল। কৌশিক তাও চেষ্টা করছিল যদি বিজয়কে কিছুভাবে রিভাইভ করা যায়, কিন্তু অর্কই দেখলাম একমাত্র যে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা সামাল দিল। বডি নিয়ে কি করা উচিত, চিরকুটগুলো নিয়ে কি করা উচিত, এমনকি পুলিশের সামনে আমাদের প্রত্যেকের কি কি বলা উচিত আর কি কি বলা উচিত নয়, সমস্তটা শিখিয়ে দিল। যে লোকটাকে আমরা এত বছর শুধু হাহাহিহি আর ছ্যাবলামি করতে দেখে এসেছি, সেই একমাত্র প্র্যাকটিক্যালি পুরো ব্যাপারটা চিন্তা করতে পারছিল। তাই সেদিনটার কথা এখনো চিন্তা করলে মাঝে মাঝে ভাবি অর্কই বোধহয়। উর্মি যখন আমাদের নিখিলের কথা বলেছিল, মানে পূর্ণেন্দুর বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসার পর, তখন ছেলেটার উপর আমার ভীষণ রাগ হয়েছিল। কত বড় দুঃসাহস, আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। কিন্তু সেদিন পূর্ণেন্দুর বাড়িতে ও এসে যাওয়াতে এবং হাতে নাতে ধরা পড়ে যাওয়াতে আমাদের ফাইনালি খুব সুবিধে হয়ে গিয়েছিল। না হলে হয়তো অর্ক এবং আমি দুজনেই এখন খুনের দায়ে হাজত বাস করতাম। তদন্ত যদি ওইদিকে এগোতো, তাহলে প্রবাবল সাসপেক্ট হিসেবে আমার নামই সবার প্রথমে আসত, আর তারপরেই অর্কর। অর্ককে পরে জিজ্ঞেস করতে ও বলেছিল চিন্তার কোনো কারণ নেই, এমনকি যে হোটেলে আমরা নিয়মিত দেখা করতাম সেখানে গিয়ে ও ম্যানেজারের হাতে মোটা টাকা গুঁজে দিয়ে এসেছে, যাতে ঘুণাক্ষরেও আমাদের নাম সে না নেয়। তাও আমার ভেতরে ভেতরে খুব ভয় করছিল। তারপর যেদিন নিখিলের নামে চার্জ শিট বেরোল, সেদিন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম।
সেদিন সকালে নিজের কোলে একটা মোটা ফোল্ডার দেখতে দেখতে অক্ষয়দা বলল,
ঝুনঝুনওয়ালা ইজ ইনোসেন্ট।
সেটা কি করে বুঝলে?
ও বেটা বিজয়ের থেকে টাকা পেত, বিজয়ের কোন এক বোগাস প্রজেক্টে ইনভেস্ট করে বসেছিল, সেটা নিশ্চয়ই পরে জানতে পেরে গিয়েছিল, কিন্তু তাতে ওর কোনো সমস্যা হয়নি। ওদের বন্ধুত্ব ছিল, অর্থাৎ বিজয় মাস্ট হ্যাভ অ্যাগ্রিড টু পে হিম ব্যাক। এগুলো অবশ্য ঝুনঝুনওয়ালা আদালতে বলেনি। সেখানে ও বলেছে যে ও কিছু টাকা বিজয়কে লোন হিসেবে দিয়েছিল এবং সেটা সুদ সমেত বিজয় ওকে ফেরত দিচ্ছিল। ঝুনঝুনওয়ালা কোর্টে সাক্ষী দিয়েছে এখনো কয়েক লক্ষ টাকা পাওনা ছিল তার। সুতরাং ওর বিজয়কে মেরে ফেলার কোনো কারণ নেই।
আচ্ছা অক্ষয়দা, আপনি এত কথা জানলেন কি করে? অক্ষয়দা আমায় অগ্রাহ্য করে বোর্ডের সামনে দাঁড়িয়ে অতি মনোযোগ সহকারে কিছু চিন্তা করতে লাগল। তারপর দেখলাম সে ঝুনঝুনওয়ালার নামটা মার্কার দিয়ে কেটে দিল।
তাহলে কি দাঁড়ালো? হারা ধনের সাতটি ছেলে গেল জলাশয়, একটি সেথা ডুবে মূল, রইল বাকি ছয়।
নমস্কার, আমি পূর্ণেন্দু বর্ধন। বিজয় আমার ছেলেবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে এক পাড়ায় মানুষ হয়েছি। বিজয়কে হারানো মানে একরকম আমার নিজের ছোট ভাইকে হারানোর মতন। এতদিন হয়ে গেল, তবু যেন আমার মন কিছুতেই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না। বিজয়ের মধ্যে ভালো খারাপ গুণ দোষ সবই ছিল। বিজনেসম্যান আর পলিটিশিয়ানদের স্বভাবতই শত্রুর সংখ্যা প্রচুর, কিন্তু তার মৃত্যু যে এত অকস্মাত আর এত ভয়াবহভাবে হবে আমি কল্পনাই করতে পারিনি। নিখিল বলে ছেলেটি যদিও হাতে নাতে ধরা পড়ল, আমার মন কেন জানি না এখনো বলছে এটা একটা ইনসাইড জব। কারণ এত প্ল্যানিং যে করতে পেরেছে, সে এমনি বোকার মতন পাঁচিল টপকে পালাতে গিয়ে ধরা পড়বে? হি ওয়াজ সিম্পলি এট দি রং প্লেস এট দি রং টাইম। এবং তাই যদি হয়, তাহলে বিজয়ের খুনি তো অদৃশ্য আছে না কেউ নয়, তার নেহাত কাছের কোনো মানুষ। সেদিন যদি নিখিল ধরা না পড়ত, তাহলে এই তদন্ত যে কোথায় গিয়ে দাঁড়াত সে কথা চিন্তা করলে আজও আমার গায়ে কাঁটা দেয়। সেদিন বিজয়ের ওই লাশ দেখে আমার রক্ত জল হয়ে গিয়েছিল। সব কিছু যেন কেমন গোলমেলে লাগছিল, কিছুই বুঝতে পারছিলাম না কি করব বা কি করা উচিত। শুনছিলাম কেউ বলছে পুলিশে খবর দিতে, কেউ বলছে ডাক্তার ডাকতে। অরুণিমা চিৎকার করছে, বিজয়ের মেয়ে উর্মি কেঁদে চলেছে, কিন্তু আমি নিজে কেমন যেন একটা ট্রান্সের মধ্যে চলে গেছিলাম। সবই দেখছি, সবই শুনছি, কিন্তু মস্তিষ্কটা যেন একদম স্লো মোশনে চলছে। কৌশিক দেখি বিজয়কে রিভাইভ করার চেষ্টা করছে। তখন অর্ক তাকে ডেড বডিতে হাত দিতে বারণ করল। তারপর অর্কই পুরো সিচুয়েশনটা সামাল দিল। অর্ক যা পরামর্শ দিল সেটা ওই মুহূর্তে বিবেচনা করে দেখলাম ঠিকই বলছে। চিরকুটগুলো যেখানে আগুনে কাবাব গ্রিল করা হচ্ছিল সেখানে ফেলে পুড়িয়ে দেওয়া হল। রাধুনি কানাইকে ডেকে বুঝিয়ে দেওয়া হল পুলিশ এলে কি বলতে হবে, আর যে টেম্পোরারি চাকরটিকে সেদিনের জন্য কাজে রেখেছিলাম তাকে মোটা টাকা দিয়ে বলা হল দূরে কোথাও পালিয়ে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকতে। অর্ক তাকে স্পষ্ট কথায় বুঝিয়ে দিয়েছিল যে সে যদি ধরা পড়ে বা পুলিশের কাছে গিয়ে উল্টো পাল্টা কিছু বলে, তখন কিন্তু আমরা সাতজন সাক্ষী আছি যারা বলব যে এই ক্ষীরকদম সেই চাকুরি আমাদের এনে সার্ভ করেছিল। তারপর বাকি সকলকে ডাকা হলো আমার লাইব্রেরিতে, ইনক্লুডিং অরুণিমা উর্মি। সেখানে আমরা সবাই শপথ নিলাম যে পুলিশকে একই বয়ান দেব। খাবার শেষে মিষ্টি নিয়ে এনেছিল এক নতুন চাকর, প্রথমে বিজয় মুখে দিতেই এই কাণ্ড। চাকরটি সবেমাত্র জয়েন করেছে, তার বোধহয় উদ্দেশ্য ছিল সবাইকে বিষ খাইয়ে মেরে চুরি টুরি করে পালাবে। এর বেশি পুলিশকে কিছুই বলার দরকার নেই। কৌশিক আপত্তি জানাল, ও আবার অতিরিক্ত ন্যায়নিষ্ঠ, আর এই জন্যই ওর দ্বারা রাজনীতি হল না। কৌশিকের বক্তব্য ঠিক, যা যা ঘটেছে পুলিশকে তেমনটাই বলা উচিত। তখন অর্ক তাকে আলাদা করে নিয়ে গিয়ে কি যেন বোঝাল। তারপর কৌশিকও দেখলাম আর আপত্তি করল না। ক্ষীর কদমগুলো নিয়ে কি করা উচিত প্রশ্ন উঠল। ঝুনঝুনওয়ালা সাজেস্ট করল ওগুলো ফেলে দেওয়া ভালো, বিজয়ের সাডেন হার্ট অ্যাটাক হয়, এটাই আমরা সকলে মেনটেন করব। ওয়েদার ইট ওয়াজ ফ্রম সাম ফুড সার্ভড অর নট সেটা আমাদের কিছু বলার দরকার নেই। কিন্তু কৌশিক তাতে রাজি হল না, বলল
পোস্টমর্টেম রিপোর্টে যদি বেরোয় যে অন্য কিছু হয়েছিল, ওকে বিষ খাইয়ে মারা হয়েছিল, তখন কিন্তু আমরা সবাই বাজে রকম ফাঁসব। সুতরাং এভিডেন্স হিসেবে ক্ষীরকদমের বাক্সটা পুলিশকে দিয়ে দেওয়া উচিত, এতে আমাদের নিজেদেরকেও নির্দোষ প্রমাণ করতে সুবিধেই হবে।
পরে অবশ্য বুঝেছিলাম যে ওর পরামর্শটা ঠিক, কারণ ফরেন্সিক ল্যাবে প্রমাণ হয়েছিল যে প্রত্যেকটা ক্ষীরকদমের ভেতরেই সাইনাইড ভরা আছে। অর্থাৎ কিনা খুনি চেয়েছিল আমরা সবাই এক ঝটকায় মরে যাই। এতে অবশ্য আমাদের ওই পলাতক ভৃত্যের থিওরিটা হেল্প করত, কিন্তু এরই মধ্যে যে আর একটা ঘটনা ঘটে যাবে সে কে জানত। কৌশিক সবেমাত্র টেলিফোন ঘুরিয়েছে পুলিশে খবর দেওয়ার জন্য, এমন সময় দারোয়ান এক ছোকরাকে ধরে আনল, বলল সে নাকি পাঁচিল টপকে পালাচ্ছিল, দারোয়ান তাকে ধাওয়া করে ধরে এনেছে। আমরা একে অপরের মুখের দিকে চাওয়াচাই করলাম। নতুন আগন্তুককে নাম জিজ্ঞেস করতে সে বলল তার নাম নিখিল, এবং আরও দু চারটে প্রশ্নের পর তার আসল পরিচয়টিও স্পষ্ট হয়ে গেল। নিখিলের উপস্থিতি আমাদের কাজটা অনেক সুবিধে করে দিল, কিন্তু গণ্ডগোলটা হল কি, ও বেটা জানলার বাইরে ঘাপটি মেরে বসে আমাদের সব কথা শুনে ফেলেছে, এমনকি অর্কোর গেম আর কৌশিকের চিরকুট বানানোটাও।
আপনি তো সাত সাতটা খুন করেও ধরা পড়েননি, শেষমেশ নিজেই পুলিশের কাছে সারেন্ডার করেছেন, তো আমি জানতে চাই এতটা সাফল্য কি করে, মানে কিভাবে আপনি এত বছর ধরে পুলিশের চোখে ধুলো দিতে পেরেছেন?
আসলে জিনিসটা যতটা জটিল ভাবে লোকে ততটা ঠিক নয়। যে কোনো ক্রাইমের জন্য তিনটি ইনগ্রিডিয়েন্ট লাগে, তার প্রথমটা হল স্টাডিং দ্য ভিকটিম। ভিকটিমকে বেছে নিয়ে তার সমস্ত কিছু, মানে তার পছন্দ অপছন্দ, তার কার কার সঙ্গে ওঠা বসা, কোন নিউজ পেপার ম্যাগাজিন পড়ে সেটা থেকে শুরু করে কোন মুদিখানা থেকে মাসকাবাড়ি কেনে সেই সমস্ত খবরগুলো জানা দরকার। তার প্রত্যেকটা স্ট্রেংথ এবং উইকনেস জানতে হয়, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্যেই এগুলোকে পূর্ব পরিকল্পিত বলা হয়। যে কোনো লোকের জীবনের সব তথ্য যদি আপনি জোগাড় করতে পারেন, তাহলে দেখবেন যে সে লোকের জীবনে র্যান্ডম ইভেন্টস খুবই কম, বেশিরভাগটাই একটা প্যাটার্ন ধরে চলে। আর সেই প্যাটার্নটা যেই আপনি বুঝে ফেলবেন, তখন ক্রাইমটা প্ল্যান করা খুবই সহজ ব্যাপার।
একটা উদাহরণ দেবেন।
যেমন ধরুন, আমার তৃতীয় ভিকটিম উকিল উমেশচন্দ্র দত্ত, আর বজ্জাত লোক, শহরের নাম করা কতগুলো বড় বড় ক্রিমিনালকে অব্যর্থ ফাঁসির হাত থেকে বাঁচিয়েছে। কতগুলো কেসে তো আমিও পুলিশ সার্জন হিসেবে সাক্ষী দিয়েছি। উমেশের জীবনটা যদি ফলো করতেন তাহলে দেখতেন ওর মধ্যে সেই রকম প্যাটার্ন খুব একটা নেই, লোকটা খুব সামলে চলত। আসলে সারাক্ষণই ক্রিমিনালদের সঙ্গে ওঠা বসা, তো তাই নিজেকে কি কি প্রিকশন নিতে হবে, কিভাবে গা বাঁচিয়ে চলতে হবে সেটা উমেশ খুব ভালোভাবে জানত। এক নাপিতের কাছে চুল কাটত না, এক রেস্তোরাঁতে পরপর দুদিন খেত না, এমনকি ওর লন্ড্রিও শহরের নানা প্রান্তের ক্লিনারদের থেকে আসত। কিন্তু ওর একটা বড় উইকনেস ছিল, সেটা হল মিষ্টি দই। যে কোনো মোকদ্দমা জিতলে তার মক্কেল তাকে সর্বপ্রথমে এক হাঁড়ি মিষ্টি দই এনে দিত। সেটা যেই বুঝতে পেরে গেলাম, আমার কাজটা খুবই সহজ হয়ে গেল, বসে রইলাম তার পরবর্তী জিতের অপেক্ষায়। যেদিন ভার্ডিক্ট এলো, সেদিন এক হাঁড়ি সায়ানাইড ভরপুর মিষ্টি দই ওর বাড়িতে পৌঁছে দিয়েলাম। সে ভাবল নিশ্চয়ই আমার মক্কেল পাঠিয়েছে। ইজি অ্যান্ড ক্লিন ডেথ।
কেউ গুণাক্ষরেও প্রমাণ করতে পারবে না যে সেই দই আমি পাঠিয়েছি।
এই জন্যই তো আপনাকে নিয়ে পাবলিক ওপিনিয়ন এতটা বিভক্ত। দেশের কিছু অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী লোক যারা আইনের জালে কোনোভাবেই ধরা পড়েনি, তাদেরকে আপনি যথোপযুক্ত শাস্তি দিয়েছেন এমনটা অনেকেরই ধারণা। বাইরের খবর আপনার কাছে কতটা আসছে জানি না, আলিপুর জেলের বাইরে কিন্তু বড় রকম ধর্ণা চলছে আপনার ফাঁসিটা বন্ধ করে দেওয়ার জন্য।
কোনো লাভ হবে না, ফাঁসি আমার হবেই, তাই চেষ্টা করছি যতটুকু সময় হাতে আছে যদি নিখিলের কেসটার কিছু সমাধান বার করতে পারি। কেন জানি না মনে হচ্ছে ছেলেটা নির্দোষ, এতগুলো বড় বড় হাঙরের সামনে একটা চুনো পুঁটি মাত্র।
আচ্ছা, এ তো গেল প্রথম ইনগ্রিডিয়েন্ট, দ্বিতীয়টা কি?
যে কোনো খুনে পুলিশ তদন্ত তো হবেই এবং সে তদন্ত ততক্ষণ জারি থাকবে যতক্ষণ না কিনা পুলিশ একজন প্রবাবল সাসপেক্টকে খুঁজে পায়, এমন লোক যার মিন্স, মোটিভ অ্যান্ড অপরচুনিটি তিনটি আছে। তাই ক্রাইম সিনটা এমন ভাবে সাজাতে হবে যাতে কোনো এক প্রবাবল সাসপেক্ট ধরা পড়ে যায়। আমার একটা বড় সুবিধে ছিল যে আমার কোনো ভিক্টিমেরই শত্রুর অভাব ছিল না, তাই ভিক্টিমকে যেমন স্টাডি করতাম তার শত্রুদেরও স্টাডি করে একজনকে বেছে নিতাম এবং ক্রাইম সিনটা এমন ভাবে সাজাতাম যাতে পুলিশের নজর ভিক্টিমের ওই শত্রুর ওপর গিয়ে পড়ে। তবে আরেকটা কৌশল আছে, যদি পুলিশের কাজটা খুব সহজ হয়ে যায় তাহলে ওরা বুঝতে পেরে যেতে পারে যে এটা মিছিমিছি কাউকে ফাঁসানো হচ্ছে। তাই আমি আপ্রাণ চেষ্টা করতাম যাতে সূত্রগুলো ঠিকমতো খুঁজে পেতে এবং তার সঠিক তাৎপর্য খুঁজে বার করতে পুলিশকে কিছু মাস অন্তত মাথা ঘামাতে হয়। নিজে এফোর্ট দিয়ে কিছু সমাধান বের করলে লোকে সেটার ইম্পর্টেন্স দেয় বেশি। খুনি চালাকি করেছিল বটে, কিন্তু আমি মাথা খাটিয়ে ঠিক বের করেছি, এইরকম একটা ফিলিং হলে পুলিশের মনে হয় যে তাদের কাজটা সার্থক হয়েছে।
ও বাবা, বুঝলাম। এই জন্যই আপনার ক্রাইম সিনগুলো এত কনফিউজিং থাকত। আচ্ছা, এই যে প্রবাবল সাসপেক্টের কথা বললেন, নিখিলের কেসটাও কি সেরকম? মানে আসল খুনি থাকতে নিখিল পুলিশের ভুলবশত ধরা পড়ে গেল?
ঠিক ধরেছেন, নিখিলের ওই দিন ওই বাড়িতে থাকা আর ঠিক খুনের পরপর ধরা পড়ে যাওয়া ওর পক্ষে টেরিবল লাক। পুলিশের তো আর প্রয়োজনই পড়ল না অন্য কোনো সাসপেক্ট বা মোটিভ এক্সপ্লোর করার।
আর তৃতীয় ফ্যাক্টরটি?
সেটা হচ্ছে অ্যালিবাই। অবশ্য আমার এটার বিশেষ দরকার পড়েনি, কারণ আমার কেসগুলোতে পুলিশ ট্রেস করে আমার কাছে অবধি পৌঁছতেই পারেনি।
আর সেই জন্যই শেষমেশ আপনাকেই সারেন্ডার করতে হলো। আচ্ছা, আপনি সারেন্ডার করলেন কেন?
সারেন্ডার করলেন কেন? অপর এক মানুষের প্রাণ নিয়ে নেওয়া, সে যতই প্ল্যানিং করে মেন্টাল প্রেপারেশন নিয়ে করা হোক না কেন, নিজের ওপরও তার একটা প্রভাব পড়ে, পড়তে বাধ্য। অবশ্য যাদের বিবেক পুরোপুরি মিটে যায়নি তাদের জন্য খুন জিনিসটাই এরকম। একজন ডাক্তার অপারেশন করতে গিয়ে হয়তো রোগীকে বাঁচাতে পারল না, কিন্তু তার উদ্দেশ্য ছিল রোগীকে বাঁচানোর। সেখানে রোগী মারা গেলে এতটা বিবেকে লাগে না, কারণ যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল তাকে বাঁচিয়ে রাখার, দি ইন্টেনশন ওয়াজ রাইট। কিন্তু একজন খুনি তো তা করে না। সেই স্ক্যালপেল দিয়েই যখন আমি লোকের হত্যা করছি, তখন কেমন যেন নিজের ভেতরেও আঁচড় লাগছে। তাই বুঝে গিয়েছিলাম আর বেশি দিন আমি এই কাজ করতে পারবো না, আর সমাজে থাকলে কিছু না কিছু অনিষ্ট চোখে পড়বেই, তখন নিজেকে সামলানো সম্ভব হবে না। তাই ভাবলাম আমার সারেন্ডার করে নেওয়াটাই ঠিক।
নমস্কার, আমি অর্ক সেন। আমি শুধু ভাবছি সেই রাত্রিরে আমি না থাকলে এদের কি হতো। পূর্ণেন্দু তো বাজে রকম ফাঁসতই, সঙ্গে তার ছেলেও। আমি যখন ওদেরকে বোঝাচ্ছি পুলিশ এলে কি কি বলতে হবে, পূর্ণেন্দু আমায় সমানে বলে চলেছে পুলিশ তাকে কেন সাসপেক্ট করবে।
সে তো বিজয়ের বন্ধু, আর তাছাড়া সে তার ছেলের বিয়ে দিতে চলেছে বিজয়ের একমাত্র কন্যার সঙ্গে। ওর তো কোনো মোটিভ নেই। তখন ওকে আমি আলাদা করে মহিলা আশ্রমের কথাটা মনে করিয়ে দিলাম। সে বেশি দিন আগেকার কথা নয়, পূর্ণেন্দু একটা দুস্থ মহিলাদের আশ্রম চালায়, সেটা সকলেই জানে। এই নিয়ে কাগজেও অনেক ছবি টবি বেরোয়। বাইরের লোকে যেটা জানে না সেটা হল পূর্ণেন্দুর এই আশ্রমের নাইট ভিজিটের কথাগুলো। একবার সে আমাকে আর বিজয়কে বলেছিল আমাদের কখনো কোনো মেয়ে মানুষের দরকার পড়লে ওকে বলতে পারি। এমনকি এটাও বলেছিল যে নিজেদের প্রয়োজন না পড়লেও যদি কোনো বিজনেস ক্লায়েন্টকে খুশি করানোর ব্যাপার থাকে, হ্যাঁ, তাহলে ও হেল্প করবে। কথাটা শুনে কেন জানি না বিজয় প্রচণ্ড ক্ষেপে গেছিল। ওর মেয়েদের নিয়ে কারসাজিগুলো পুরোটাই কনসেনসুয়াল, তাছাড়া ওর নিজেরও তো একটি কন্যা আছে। সে যে কোনো কারণেই হোক বিজয় ভীষণ রেগে গেল। তখন ওকে শান্ত করার জন্য পূর্ণেন্দু বলেছিল ওই আর কি মারছিল, বিজয়টা কেন এত সিরিয়াসলি নিচ্ছে এইসব। আমি পূর্ণেন্দুকে সেই রাত্রিরে বোঝালাম যে মোটিভ তার আছে। সে ভয় পেয়ে থাকতে পারে যে বিজয় যদি তার কথাগুলো ফাঁস করে দেয়, আর দ্বিতীয়ত বিয়ের পরপরই তো আর বিজয় সব সম্পত্তি ওর ছেলের হাতে আসছে না। যতদিন বিজয় বেঁচে থাকবে ততদিন তো কৌশিক কিছু পাবে না। তো পুলিশ মনে করতে পারে যেই এনগেজমেন্টটা হয়ে গেল অমনি সে বিজয়কে উড়িয়ে দিল। যদি এটা খুনের তদন্তের দিকে এগোয় তাহলে একবার কথাগুলো ভেবে দেখবে। বিজয় মরেছে ওর বাড়িতে, ওদের আনানো মিষ্টি খেয়ে, ওর ছেলের লেখা এক নম্বর চিরকুট তুলে। একবার পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়ে দিলে কিন্তু সেগুলো পরে রিট্রাক্ট করা আরো বিপজ্জনক কাজ, তাই যা করবে ভেবেচিন্তে করবে। আমি তো পরামর্শ দিয়েছিলাম পুলিশকে খবরটাই না দিতে, আমরা সবাই বলব সাডেন হার্ট অ্যাটাক। পূর্ণেন্দু চেনাশোনা ফ্যামিলি ডাক্তার ডক্টর দেবকে ডেকে আমরা নিজেদের মধ্যে কাজটা মিটিয়ে নিই। ঝুনঝুনওয়ালা আর গৌরীও সেটা সাপোর্ট করেছিল, কিন্তু ওর ছেলে কৌশিকের তাতে প্রচণ্ড আপত্তি। সে তো আর এক সত্যবাদী যুধিষ্ঠির। আমি ওকেও আলাদা করে বোঝালাম, চিরকুট কিন্তু সেই বানিয়েছে, আর ওর বাবার ব্যাকগ্রাউন্ড ঘাটলে কি থেকে কি বেরোবে সেটা বলা মুশকিল। পুলিশ কিন্তু ভাবতে পারে তোমরা বাপ বেটা দুজনে মিলে বিজয়কে মেরেছ। কিছুক্ষণ আমার কথাটা বিবেচনা করে সেও সুসুর করে পথে এসে গেল। বিহারি চাকর রামহরিকে পয়সা দিয়ে ভাগানোর আইডিয়াটাও আমার। আমার আসল উদ্দেশ্য অবশ্যই ছিল অরুণিমাকে বাঁচানোর এবং তার সঙ্গে নিজেকেও। যদি বিজয়ের মৃত্যু সন্দেহজনক হিসেবে পুলিশি এনকোয়ারি শুরু হয়ে যায় আর সেই থেকে যদি আমাদের দুজনের সম্পর্কটাও ফাঁস হয়ে যায় তাহলে তো দুজনেই বিপদে পড়ব। তাই আমি তাড়াতাড়ি সিচুয়েশনটা সামলে নিতে চেয়েছিলাম। বিজয়ের মৃত্যু আমার ব্যক্তিগত জীবনে যেমন অনেক সুবিধে করে দিল তেমনি আবার ব্যবসার দিক দিয়ে গণ্ডগোল হয়ে গেল। অবশ্য এটাই আমাকে সব থেকে বেশি সাহায্য করেছিল নিজেকে নির্দোষ প্রমাণ করতে। এরা কোনোদিনই আমাকে সিরিয়াসলি নেয়নি, অরুণিমার খাতিরে আমাকে টলারেট করে আর কি। কিন্তু সেই রাত্রিরে আশা করি ওরা আমার প্রকৃত মূল্য বুঝতে পেরেছিল। শেষমেশ অবশ্য নিখিল এসে আমাদের কাজটা আরো সুবিধে করে দিল। ছেলেটাকে দেখে হাসিও পাচ্ছিল আবার মায়া হচ্ছিল। বাড়ি ভর্তি সাসপেক্ট, কিন্তু মুজরিমকে একটি 23 বছরের ছোকরা যে এর আগে অবধি কোনোদিন বিজয়ের চেহারাও দেখেনি।
আজকে কারুর মন মেজাজ ভালো নেই, আগামীকাল অক্ষয় তার ফাঁসি। আজ রাতেই ওকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, তাই আর কয়েকটা ঘন্টা মাত্র ওনার সঙ্গে কাটাতে পারব আমরা। প্রফেসর চুপ করে এক কোণায় ঘাড় গুঁজে বসে আছে, পটকাও আজ আর সলিটেয়ার খেলছে না, আমার দিকে পিঠ করে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। শুধু অক্ষয়দা একদম স্বাভাবিক। ইয়া মোটা একটা ফাইল নিয়ে তার থেকে গুচ্ছের কাগজ বের করে কি জানি কি পড়ে চলেছে, আর থেকে থেকে বোর্ডের সামনে গিয়ে কিছু লিখছে। আমার ভিতরে যে কি হচ্ছে বোঝানো মুশকিল। অক্ষয়দার কাল কি হবে চিন্তা করলেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠছে। আমারও তো কিছু মাস পরেই একই গতি হবে। কারাগারের ভেতরটা যেন আরো দম বন্ধ লাগছে আজ। কাল সকালে ওদিকে তাকালে আর অক্ষয়দার মুখটা দেখতে পাব না, ওর গলা শুনতে পাব না, ভাবলে আমার চোখে জল এসে যাচ্ছে। এই কটা দিনের মধ্যেই লোকটাকে খুব ভালো লেগে গেছিল, আমায় চিনে না, জানে না, তাও আমার কেসটা নিয়ে দিবারাত্র চিন্তা করল। আর একটু সময় পেলে হয়তো কিছু না কিছু সমাধান বের করে নিত ঠিকই। এরই মধ্যে অক্ষয়দা বলে উঠল,
পূর্ণেন্দু বর্ধন এই কাজ করেন।
আমরা সবাই নড়ে চড়ে বসলাম। পটকাও যে ঘুমের ভান করছিল বেশ বোঝা গেল, সেও অক্ষয়দার গলা শুনে তড়াক করে উঠে বসল।
কেন বলছি, যদি ধরেও নি ওর টাকার দরকার নেই কিন্তু অন্য কোনো মোটিভ আছে, তাহলেও অমন একটা দিনই এরকম একটা কাজ করাটা ঠিক প্রবাবল মনে হচ্ছে না। তাও আবার নিজের বাড়িতে ইন ফ্রন্ট অফ আদার গেস্টস। আর দ্বিতীয়ত, সে যদি এই খুন করেই থাকে তাহলে পুলিশে খবর দেবে কেন? বিষ ভরা মিষ্টির বাক্স পুলিশের হাতে তুলে দেবে কেন? সুতরাং
এতটা বলে সে পূর্ণেন্দু বর্ধনের নামটা কেটে দিল। হারাধনের ছয়টি ছেলে চড়তে গেল গাছ, একটি মরল পিছলে পড়ে, রইল বাকি পাঁচ।
পূর্ণেন্দু বর্ধনের বাড়ির বাইরে যে সিসিটিভি লাগানো আছে তা থেকে দেখা গেছে যে সেদিন সকলের হাতেই কোনো না কোনো গিফটের প্যাকেট ছিল এবং তার যে কোনো প্যাকেটের মধ্যেই ওই বিষাক্ত ক্ষীরকদম থাকতে পারে। একমাত্র গৌরী শিকদার নিয়ে এসেছিল ফুলের তোড়া, সো ইট কুড নট হ্যাভ বিন হার। হারাধনের পাঁচটি ছেলে গেল বনের ধার, একটি গেল বাঘের পেটে, রইল বাকি চার। অর্ক সেনের যদিও খুনি হওয়ার সম্ভাবনা স্ট্রং, কিন্তু আমার মনে হয় না সে এই কাজ করেছে।
কেন?
প্রথমত, সে ঠিক এর আগেই খেলার ছলে হোক আর নাই হোক ক্লেম করেছে যে তার কাছে সাইনাইড আছে, এবং ঠিক তার পরপরই সাইনাইড পয়জনিং এ তার বন্ধুর মৃত্যু হয়। এটা তো প্রচন্ড ডেয়ারিং অ্যাক্ট, মানে এতগুলো উইটনেস, পুলিশের কাছে কেউ একজন মুখ খুলে দিলেই তো সব শেষ। মোটিভ ওর একটা হয়তো আছে, ওর নাকি উর্মির মা অরুণিমার সঙ্গে কিছু চলছিল, আবার অন্যদিকে বিজয়ের সঙ্গেও একসঙ্গে বিজনেস ভেঞ্চার লঞ্চ করতে যাচ্ছিল, কথা নাকি অনেক দূর এগিয়েছিল।
তাহলে তো আমি বলবো এক ঢিলে দুই পাখি, বিজয়কে পথ থেকে সরাতে পারলে ওর দুটো কাজই সহজ হয়ে যায়। অরুণিমাকে বিয়ে করলেই তো সব বিষয় সম্পত্তি অর্কর হয়ে যাবে, কিন্তু সে তো আর হট করে হবে না, মামলা মোকদ্দমা চলবে কয়েক বছর, তারপরে ওদের দুজনের মধ্যে ব্যাপারটা কতটা সিরিয়াস, আদৌ অরুণিমা বিয়ে করবে কি করবে না। অর্ক সে নিজে এই ভেঞ্চারে প্রচুর টাকা লাগিয়েছিল, এমনকি ওর বাড়িও মর্টগেজ করে বসেছিল। বিজয়ের মৃত্যুতে ওর এই ব্যবসার দিকটা তো একদম ভণ্ডুল হয়ে গেল, তাই টাইমিং দেখতে গেলে বিজয়ের মৃত্যু লাভের চেয়ে বেশি ওর ক্ষতিই করেছে।
এই বলে অর্ক সেনের নামটা কেটে দিলেন।
বাহ, আবার হিসাব চেঞ্জ। হারা ধনের চারটি ছেলে নাচে থিন থিন, একটি মরল আছার খেয়ে, রইল বাকি তিন।
রাধুনীর কোনো ইনসেন্টিভ নেই বিজয় বা অন্য কাউকে খুন করার, সে এই কাণ্ড করে থাকলে আগেই পালাত। বুড়ো সত্তরের ওপর বয়স, তিন পুরুষ ধরে বর্ধন বাড়িতে কাজ করছে, সুতরাং
এই কথা বলে অক্ষয়দা রাধুনী কানাইয়ের নামটা বোর্ড থেকে কেটে দিলেন। আর তার সঙ্গে সঙ্গেই প্রফেসর বলে উঠল,
হারাধনের তিনটি ছেলে ধরতে গেল রুই, একটি খেল বোয়াল মাছে, রইল বাকি দুই।
আর ওই বিহারি চাকর?
ওরও খুব একটা সম্ভাবনা দেখছি না। প্রথম দিন কাজে এসেই কি কেউ এতটা প্ল্যানিং করে এত কাণ্ড করতে পারে? তার মোটিভ যদি চুরি হতো তাহলে খামোখা এতগুলো খুন করে চুরি কেন? ব্যাপারটা ঠিক, সে কদিন বাড়িতে কাজ করবে, বাড়ির সদস্যদের কর্মচারীদের ভালো করে চিনে নেবে, এমনকি কোথায় টাকা পয়সা গয়নাগাটি আর সব মূল্যবান জিনিস থাকে সেগুলো তো একটু বুঝে নেবে।
হয়তো সে ছিঁচকেছ, একটু কিছু হাতে এলেই কদিনের মতন কাজ হয়ে যায়।
আর তাই যদি হয়, বেশিরভাগ সময়টা তো পূর্ণেন্দু বর্ধন এবং তার অতিথিরা নিচের তলায় ছিল। সে ইচ্ছে করলে অনায়াসে ওপরের ঘরগুলোতে গিয়ে টুকটাক এটা ওটা সরিয়ে নিয়ে পালিয়ে যেতে পারত। কোন ছিঁচকে চোর শুনেছিস বাড়ি শুদ্ধ লোককে বিষ খাইয়ে মেরে 200 টাকা নিয়ে পালিয়েছে?
তাও ঠিক।
আর সব থেকে বড় কথা হচ্ছে তার এসকেপ প্ল্যান কি ছিল? চুরি করাটাই তো বড় কথা নয়, চুরি করে ধরা না পড়ে প্রাণ বাঁচিয়ে পালানো কই? সেটার তো কোনো এভিডেন্স দেখছি না। পূর্ণেন্দু বর্ধনের বাড়ির চারপাশে বন্দুকধারী সিকিউরিটি গার্ড, সে কি করে ভেবেছিল যে এতগুলো খুনটুন করে সে অনায়াসে পালিয়ে যেতে পারবে? না, আসলে তা হয়নি। আমার যতদূর ধারণা, যেই বিজয় চক্রবর্তীর এই কাণ্ড হয় অমনি সেই রামহরিকে এরা মানে বর্ধন অ্যান্ড কোম্পানি মোটা টাকা দিয়ে বলে পালিয়ে গা ঢাকা দিয়ে বসে থাকতে।
কেন, এরকম করার মানে কি?
বুঝতে পারলে না? এবারে রামহরি তো ওদের সব কথা শুনে ফেলেছে, সে ওখানেই পুরো সন্ধে সার্ভ করছিল। সুতরাং ঝুনঝুনওয়ালা ও গৌরী শিকদারের ঝগড়া, অর্কসেনের ওই ডের গেম আর কৌশিক বর্ধনের চিরকুট বানানো, এসবই সে জানে। পুলিশ তো সর্বপ্রথম বাড়ির কাজের লোকদের থানায় নিয়ে গিয়ে জেরা করবে, আর পুলিশের ভয়ে যদি এ ব্যাটা ভরভর করে সব বলে দেয় তাহলে তো এদের খেল খতম। না, দে কুড নট হ্যাভ রিস্কড ইট। পুলিশ আসার আগে এরা রামহরিকে ক্রাইম সিন থেকে বিদায় করে দেয়, এবং এতে এদের আরেকটা সুবিধে হয়, যদি মামলা খুনের দিকে এগোয়, মানে ইন্টেনশনাল মার্ডার, নট অ্যাক্সিডেন্টাল ডেথ মাইন্ড ইউ, তাহলে এদের একটা রেডি সাসপেক্ট তৈরি করা থাকল। গল্পটা অবিশ্বাস্য কিছুই নয়, নতুন বৃত্ত, সবে মাত্র হায়ার করা হয়েছে, সে দেখেছে চুরি করার ভালো মৌকা, আর লোভ সামলাতে পারেনি, ভেবেছিল সবাইকে বিষ খাইয়ে চুরি করে পালাবে।
তাহলে
আর কি, আরাধনের দুইটি ছেলে মারতে গেল ভেক, একটি মোলো সাপের বিষে রইল বাকি।
কিছুক্ষণ সবাই নীরবে তাকিয়ে রইলাম ওই হোয়াইট বোর্ডের দিকে। আমার দম কেমন যেন বন্ধ হয়ে এলো, চারিপাশ থেকে দেওয়ালগুলো যেন আমায় আরো পিষে দিতে লাগলো। অক্ষয়দা, আপনি কি বলতে চাইছেন? এটা এটা অসম্ভব, আপনি আপনি ভুল করছেন, এমনটি হতেই পারে না।
কেন? মিন্স, মোটিভ, অপরচুনিটি, খুনের তিনটি ইনগ্রেডিয়েন্টই তো এর কাছে ছিল। মিন্স, ক্ষীরকদম তার বাবার অতি প্রিয় মিষ্টি, সে জানত যে ক্ষীরকদম থাকলে তার বাবা ওইটাই বেছে নেবেন। মোটিভ, তার বাবা তার জীবনের সুখের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, এবং বাই এক্সটেনশন বাকিরাও, সবাই ওর ওপর চাপ দিচ্ছিল এই বিয়েটা মেনে নেওয়ার জন্য। আর অপরচুনিটি, সেদিনকে পূর্ণেন্দু বর্ধনের বাড়িতে ডিনার।
আপনি যা তা বলছেন, ওর মেয়েটা কিছুতেই করতে পারে না, একটা মাছিও মেরে উঠতে পারে না, খুন তো দূরের কথা, ও নিজে মরবে কিন্তু অন্যের ক্ষতি করবে না।
হয়তো সেটাই ওর আলটিমেট প্ল্যান ছিল, অন্যরা না খেলে সে নিজেই সবার সামনে একটা বিষ ভরা মিষ্টি খেয়ে দেহত্যাগ করবে। কিন্তু অর্ক সেনের ওই গেম আর কৌশিক বর্ধনের চিরকুট বানানো, এইসব নিশ্চয়ই ওর পরিকল্পনার মধ্যে ছিল না, আর বিশেষ করে ওখানে তোর উপস্থিতি। সব মিলিয়ে ওর বাবা মরল ঠিকই, কিন্তু পুরো জিনিসটাই কেমন একটা গোলমেলে হয়ে গেল।
আমি ধপ করে বেঞ্চিতে বসে পড়লাম। কি সব যা তা বলছে লোকটা, মাথাটা কেমন যেন জট পাকিয়ে গেল। এটা এটা অসম্ভব, হতেই পারে না।
When you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth. কে বলেছিল?
Sherlock Holmes.
আপনি ভুল করছেন অক্ষয়দা, ভুল করছেন। উর্মি অত্যন্ত সহজ সরল ইনোসেন্ট টাইপের মেয়ে,
অধিকাংশ মানুষের মধ্যে যে ধরনের জটিলতা থাকে ওর মধ্যে এসব কিছুই ছিল না। এমনকি আমি ওকে
একটা বড় ভুল করে ফেললে হে অক্ষয়।
শুভঙ্করদার গলার আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। এতদিন চুপ করে আমাদের কথাবার্তা শুনছিল বটে, কিন্তু এখনো অবধি কোনো রকম মন্তব্য করেনি।
কিরকম?
ওর ঠোঁটের কোণে হালকা হাসি, যেন বুঝতে পেরে গেছেন শুভঙ্করদা কি বলতে চলেছে।
সেদিন সন্ধ্যের ডাইনিং টেবিলের নকশাটা কে কোথায় বসেছিল?
এতটা বলে শুভঙ্করদা হোয়াইট বোর্ডে আঁকা নকশাটার দিকে পয়েন্ট করল। সেখানে আটটা চেয়ারে এক দুই করে ক্লক ওয়াইজ সবার নাম লিখেছিল অক্ষয়দা। সেই প্রথম দিন
আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি যেমনটি ওখানে লিখেছ সেদিন পূর্ণেন্দু বর্ধনের বাড়িতে ওরা হুবহু ওই অর্ডারেই বসেছিল।
তো এর থেকে কি প্রমাণ হয়?
এর থেকে এই প্রমাণ হয় যে সেদিন তুমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলে, এছাড়া তোমার পক্ষে এটা জানা সম্ভব নয়। সুতরাং বিজয় চক্রবর্তীর খুনি আর কেউ নয়, স্বয়ং অক্ষয় রাজগুপ্ত।
আমার মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরে গেল, কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। বিজয় চক্রবর্তীর খুনি অক্ষয়দা?
এই জন্যেই তো তোমায় বলেছিলাম একটু যদি মেহনত করতে এই পুলিশের চাকরিতেই অনেক উন্নতি করতে পারতে। আচ্ছা এবার চট করে আমায় একটা কাগজ কলম এনে দাও দেখি, সুপারিনটেনডেন্ট সাহেবকে আমার শেষ প্রেম পত্রটা লিখে ফেলি।
হ্যাঁ, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে অক্ষয়দা শান্তভাবে বললেন,
কেন, এটা না বোঝার মতন কি আছে শুনি?
না মানে আপনি বলতে চাইছেন যে বিজয় চক্রবর্তীকে আপনি খুন করেছেন? কিভাবে?
কেন, সাইনাইড ভরা ক্ষীর কদম খাই?
না না, মানে আপনি তো সেখানে উপস্থিতই ছিলেন না।
কেন, সেই বিহারী বৃত্ত রামহরি, সে আর কেউ নয় স্বয়ং আমি।
সন্দীপন তার চশমাটা টেবিলের ওপর খুলে কিছুক্ষণ চোখ বন্ধ করে তার কপাল মালিশ করল, তারপর চশমা চোখে লাগিয়ে বলল,
মাফ করবেন আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না।
বেশ, তাহলে কেন মেনে নিতে পারছেন না আপনি বলুন, আমি চেষ্টা করছি আপনাকে কনভিন্স করাতে।
দেখুন, প্রথমত সেই ভৃত্য ছিল বিহারি।
তা আপকো কা লাগতা হ্যায়, হামে হিন্দি নাহি আতা।
দ্বিতীয়ত, আপনি যখন পুলিশের কাছে সারেন্ডার করেন এই ঘটনার মাস আষ্টেক পরে, তখন আপনার ছবি সমস্ত খবরের কাগজে আর টেলিভিশনের পর্দায় সর্বত্রই দেখা যেত। তখন পূর্ণেন্দু বর্ধন বা তাঁর বাড়িতে নিমন্ত্রিত কেউ কেন পুলিশকে বলেনি যে এই লোকই সেদিনকার পলাতক ভৃত্য যাকে নাকি পুলিশ হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে?
চাকরের মুখের দিকে আর কি তাকায় বলুন, সাধারণ মানুষই অগ্রাহ্য করে আর এরা তো সমাজের হোমরা চোমরা। তাছাড়া কিছু মেকআপ আর ছদ্মবেশ তো করেই ছিলাম, গলার শটটাও একটু পাল্টেছিলাম, আর কতক্ষণের জন্যই বা এরা আমায় দেখেছে বলুন। ওরা তো নিজেদের খাওয়া দাওয়া আড্ডাতেই মেতেছিল পুরো সন্ধে, সুতরাং ওদের মনে রাখার কথা নয়।
আচ্ছা বেশ, ধরে নিলাম আপনি সেদিন চাকর সেজে পূর্ণেন্দু বর্ধনের বাড়িতে ছিলেন, কিন্তু এটা বলুন আপনি যখন সাত সাতটা খুনের জন্য সারেন্ডার করলেন তখন এই খুনের কথা পুলিশের থেকে গোপন রাখলেন কেন?
এটা একটু বোঝানো মুশকিল, কিছুটা আমার ইডিওসিনক্রেসি আবার কিছুটা আমার ইগো বলতে পারেন। পুলিশ ভাবল তারা আমার সব কীর্তিকলাপ জেনে গিয়েছে, কিন্তু একটা ফাইনাল সিক্রেট ওরা জানতে পারল না, ওটা শুধু আমার এক প্রকার ইগো ভিক্টরি বলতে পারেন।
তাহলে এখন কনফেস করছেন কেন?
হয়তো করতাম না, আসলে নিখিল ছেলেটার সঙ্গে আলাপ হয়ে ওকে খুব ভালো লেগে গেল। আমি বলছিলাম না, ওর সেদিন সন্ধেতে ওখানে থাকাটা নিহাতি ব্যাড লাক, ইনফ্যাক্ট টেরিবলি ব্যাড লাক, ওটা তো আমার প্ল্যানিং এর মধ্যে ধরাই ছিল না। এমনই ভাবে ছেলেটা ফেঁসে যাবে, আমার দোষে ওর ফাঁসি হবে, এটা ভেবে খুব অনুতাপ হচ্ছিল। হি ওয়াজ সিম্পলি আ ভিকটিম অফ সার্কামস্টান্সেস, তাই ভাবলাম
কনফেস করে নেওয়াটাই তো ঠিক। ফাঁসি যখন আমার হবেই, তখন সাতটা খুনের জন্য হোক কি আটটা, সেটা আর কি ম্যাটার করে।
আচ্ছা, তাহলে এটা জবাব দিন, আপনি যখন এই কেসের সমস্ত ডিটেইলগুলো আগে থেকেই জানতেন, তখন আমার কাছ থেকে কেস নোট চাইলেন কেন?
না, আসলে কোর্টে কি হয়েছে না হয়েছে ওটা তো আমি জানতাম না, আমি তখন জেলে বন্দি, তাই ডিটেইলগুলো জানতে চেয়েছিলাম।
আপনার টার্গেট কে ছিল, বিজয় চক্রবর্তী নাকি অন্য কেউ?
বিজয় অবশ্য, তার জন্য এদের মধ্যে আরো এক দুজন যদি টপকে যেত তাতে আমার কোন রকম অনুশোচনা হতো না, এদের সবারই নানা রকম বেআইনি কীর্তিকলাপ ছিল।
বিজয় কেন?
কারণ বিজয় অনেক বোগাস স্কিম বানিয়ে প্রচুর লোকের টাকা মেরেছে।
এক মিনিট এক মিনিট, এই খবর কিন্তু আমি আপনাকে এনে দিয়েছি।
আমি আগে থেকেই জানতাম, আপনি শুধু কনফার্মেশনটা দিয়েছেন।
বেশ, মেনে নিলাম, এই কারণেই আপনি বিজয়কে শেষ করতে চেয়েছিলেন। আচ্ছা, নিখিলের বয়ান অনুযায়ী অর্কোশন একটা গেম সাজেস্ট করেছিল, আর কৌশিক বর্ধন তাকে প্রশ্রয় দিয়ে গেমটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য আটখানা চিরকুট বানিয়ে এনেছিল। সেই চিরকুটগুলোতে এক থেকে আট অব্দির নম্বর লেখা ছিল, সেটা কি ঠিক?
একদম ঠিক।
এবং সেই চিরকুটগুলো ওই রামহরিকে অর্থাৎ আপনাকে বলা হয়েছিল সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে।
কারেক্ট গেম।
তো আপনি কি করে এনশিওর করলেন যে বিজয় চক্রবর্তী এক নম্বর লেখা চিরকুটটা তুলবে?
জাদুঘরেরা একটা পদ্ধতি ব্যবহার করে যাকে বলা হয় ফোর্সিং টেকনিক, আপনি শুনেছেন এটার কথা?
হ্যাঁ জানি, তাসের খেলায় খুব ব্যবহার হয়। আপনি বলতে চান যে আপনি ওই সাইকোলজিক্যাল ট্রিকটা ব্যবহার করেছিলেন?
হ্যাঁ। তার কিছু প্রশ্ন আছে আপনার? আশা করি সাইনাইড কি করে জোগাড় করলাম সেটা বোধহয় আপনার জানার দরকার নেই। আগেই বলেছি ও জিনিস আমি অনেক খুনেই ব্যবহার করেছি।
না, সেটা জানতে চাই না, বরং পূর্ণেন্দু বর্ধনের বাড়িতে সেদিন আপনি ঢুকলেন কি করে সেটা বলুন।
আগেই বলেছি যে কোনো খুনের পেছনে আমার প্রচুর পরিকল্পনা থাকে। যখন জানতে পারলাম যে বিজয়ের মেয়ে পূর্ণেন্দুর ছেলের সঙ্গে এঙ্গেজড হতে চলেছে এবং পূর্ণেন্দুর বাড়িতে একটা ইন্টিমেট ডিনারের ব্যবস্থা করা হয়েছে, তখনই আমার খুনের টাইম সেট হয়ে গেল। ওদের বাড়ির রাঁধুনি কানাইকে আমি ফলো করতাম, বাজার থেকে কি কেনে, কার কাছ থেকে কেনে, এসব স্টাডি করতাম। তো একদিন শুনি সে মাছওয়ালাকে বলছে ভালো পার্সে নিয়ে আসতে, সাহেবের বাড়িতে বড় পার্টি আছে, তাকে একাই সব সামাল দিতে হবে কারণ বাকি ভৃত্যেরা পুজোর ছুটিতে বাড়ি গিয়েছে। সে জিজ্ঞেস করছে মাছওয়ালার কেউ জানাশোনা আছে কিনা যে একটা দিনের জন্য একটু সাহেবদের সার্ভ করে দিতে পারবে। তখন কানাইয়ের সঙ্গে আলাপ করলাম, বললাম আমি এই কাজটা করব, পুজোর সময় লোকের অভাব আর তাছাড়া মোটে একটা সন্ধের ব্যাপার। নেহাত নিরুপায় হয়ে ওরা আমায় রেখে নিল। তারপর কি ঘটনা ঘটল আপনি তো সবই জানেন।
তার মানে আপনি কনফেস করবেন ঠিকই করে ফেলেছেন, তাই তো?
সন্দীপন, এখানে আসার আগে সুপারিনটেন্ডেন্ট সাহেবকে কনফেশন নোট দিয়ে এসেছি।
আমার নাম উর্মি, আজকে অক্ষয়দার তৃতীয় মৃত্যুবার্ষিকী। নিখিল আর আমি এসেছি বারুইপুরের এক অনাথ আশ্রমে। এই অনাথ আশ্রমে অক্ষয়দার জীবনের প্রথম কিছু বছর কাটে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক সন্দীপন রায়, উনি আমাদের এই অনাথ আশ্রমের খোঁজটা দিয়েছিলেন। উনি অক্ষয়দার জীবনী লিখেছেন, বইটা খুব চলছে, অনেক বেস্টসেলার লিস্টে নামও উঠেছে। এখন শুনছি ওনার জীবনী নিয়ে সিনেমার কথাও হচ্ছে। গত তিন বছর ধরে নিয়মিতভাবে আমরা এই দিনটিতে এখানে আসি, বাচ্চাদের সঙ্গে সময় কাটাই আর অক্ষয়দার নামে ডোনেশন দিয়ে যাই। এই তারিখটা যেমন অক্ষয়দার মৃত্যুদিন, তেমনি আরেকভাবে দেখতে গেলে নিখিলের দ্বিতীয় জন্মদিন। অক্ষয়দাকে আমি কখনো চোখে দেখিনি, যা কিছু শোনা সবই নিখিলের মুখ থেকে। ওনার কথা বলতে গেলে নিখিলের চোখে এখনো জল এসে যায়। মাত্র কতদিনের আলাপ, তাও আবার জেলের ভেতরে, কিন্তু এই লোকটা খুবই আপন হয়ে গিয়েছিল। আর তাছাড়া শেষে যে কাজটা করলেন, সত্যি এমনও যে মানুষ হতে পারে? আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। আমার কোনো কথায় তারা কোনোদিন না বলেননি, কিছুতে বাধা দেননি, যখন যা চেয়েছি তা ঢের বেশি দিয়েছেন। কোনো ব্যাপারে এতটুকু ত্রুটি খুঁজে পাওয়ার কোনো উপায় নেই। শুধু একটা জিনিসেরই খুব অভাব ছিল ওদের কাছে, সময়। কোনোদিন দু মিনিট বসে যে আমার সঙ্গে দুটো কথা বলবেন সেটা তারা পারতেন না। আমার জীবনটা মিথ্যে জিনিস দিয়ে ভরপুর একটা পুতুল ঘরে কেটে যাচ্ছিল। যখন একটু বড় হলাম, বড়দের দুনিয়াটা একটু একটু করে চিনতে শিখলাম, তখন বুঝতে পারলাম ওদের জীবনটাও কিরকম সাজানো, যেন একটা ছক কাটা আছে আর সেই মাফিকই চলতে হবে। বাবা মা দুজনেরই অ্যাফেয়ার চলছিল, কিন্তু বাইরের লোকের তা বোঝার উপায় নেই। যখনই কোনো গ্যাদারিং বা ফাংশন হতো, ওরা দুজন একদম আইডিয়াল কাপল। তবে ভেতরের বিষয়টা আমি জেনে গিয়েছিলাম। বাবা প্রায় টোরে শহরের বাইরে যেত। আমার এক স্কুলের বন্ধু, সে সিনেমার খুব পোকা, লুকিয়ে লুকিয়ে ফিল্ম ম্যাগাজিন পড়ত। কোনো এক ছোটখাটো অ্যাক্ট্রেসকে নিয়ে একটা স্ক্যান্ডাল কোনো ম্যাগাজিনে বেরিয়েছিল এবং সেখানে নানা নামের সঙ্গে আমার বাবার নামটাও লেখা ছিল। আর মা, মার কথা তো ছেড়েই দিলাম। বাবা টুরে গেলেই মা বেশিরভাগ সময়টা বাড়িই থাকত না। একবার তো আমি নিজে সন্দেহ করে মাকে ফলো করেছিলাম, জানতাম নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। কিন্তু সে যে আসলে অর্ক কাকু, সে আমি নিজে চোখে না দেখলে ঘুণাক্ষরেও বিশ্বাস করতে পারতাম না। নিখিল, নিখিলের সঙ্গে আলাপ না হলে জীবনটা যে এত সুন্দর, সহজ, সরল, আনন্দময় হতে পারে সে কথা আমি জানতেই পারতাম না। আর যেই আমি আমার ব্যক্তিগত জীবনে আনন্দের স্বাদ পেলাম, সেটা এদের কারুর সহ্য হল না। বাবা মা নিখিলকে ভুলে যেতে বলল, যেন ব্যাপারটা কত সহজ। তারপর ভয় দেখিয়ে, ধমকি দিয়ে, এমনকি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার উপর নানা রকম চাপ দিতে লাগলো। শেষে আমি রাজি হচ্ছি না দেখে অর্ক কাকুও পৌঁছে গিয়েছিল আমার সঙ্গে কথা বলতে, আমায় রাজি করাতে। এরা নিজেরা কোনোদিন সুখ পায়নি, তাই অন্যের সুখ এদের সহ্য হয় না। আমার উপর সমানে চাপ দিতে লাগলো নিখিলের সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে আর ওদের পছন্দ মতন ছেলেকে বিয়ে করতে। অর্থাৎ আমার জীবনটাও ওরা ওদের জীবনের মতনই গড়ে দিতে চেয়েছিল। নিখিলকে যখন এইসব কথা বললাম, ও উল্টে আমায় বোঝাতে লাগলো যে এরা যা বলছে সব মেনে নিতে, কৌশিক বর্ধনের পাশে সে কিছুই না, এমন প্রস্তাব না মানলে পরে জীবনে অনেক রিগ্রেট, অনুশোচনা হতে পারে, এইসব ভুলভাল কথা আমায় বোঝাতে লাগলো। আমার সঙ্গে দেখা করা বন্ধ করে দিল, আমি ফোন করলেও তুলত না। আমার জীবনটা আরো অসহ্য হয়ে দাঁড়ালো। যার মুখ দেখে আমি বেঁচেছিলাম এতদিন, যার জন্য বাবা মার সঙ্গে এত অশান্তি, লড়াই, ঝগড়া করলাম, সেই যদি আর আমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, তাহলে আর আমার বেঁচে থাকার মানে কি? এত বছর অবধি মা বাবার কোনো কথায় আমি না করিনি। যখন যেখানে যেভাবে সে যে গুজে যেতে বলেছে, যার সঙ্গে হাসি মুখে কথা বলতে বলেছে, সবই করেছি। কিন্তু আর না, আমি ঠিকই করেছিলাম। সেই রাতে আমি সবার সামনে বিষ ভরা মিষ্টি খেয়ে আত্মহত্যা করব। কিন্তু আমি একা মরব কেন? আমার এই পরিস্থিতির জন্য যে যে দায়ী, অর্থাৎ সেদিন পূর্ণেন্দু কাকুর বাড়িতে উপস্থিত সকলেই, তাদেরও আমি শেষ করে যাব, তাতে যা হয় হোক। কিন্তু ঘটনাটা যে এই রকম দাঁড়াবে আর অবশেষে নিখিল ওইভাবে ধরা পড়ে যাবে সেটা কে জানত? পরদিনই আমি থানায় গিয়েছিলাম সুপারিনটেন্ডেন্ট সাহেবের সঙ্গে দেখা করতে। সঙ্গে একটা রিটেন কনফেশনও নিয়ে গিয়েছিলাম, যেখানে আমি সমস্ত কথা খোলাখুলিভাবে জানিয়ে দিয়েছিলাম, কেন আর কিভাবে আমি এই খুন করেছি। কিন্তু এসপি সাহেব আমার কথা কানেই নিলেন না, উল্টে পূর্ণেন্দু কাকু আর আমার মাকে ফোন করে জানিয়ে দিলেন যে আমি এইসব কাণ্ড করেছি। তারপর আর কি,
দুজনেই থানায় এসে আমায় বকাবকি শুরু করে দিল। আমার মাথা খারাপ হয়ে গেছে, ভীমরতি হয়েছে, এইসব বলতে লাগলো। এসপি সাহেব আমার চিঠিটা আমার চোখের সামনেই ছিঁড়ে ফেলে দিল। মাকে বোঝালো, এরকম অনেক কেসই নাকি সে দেখেছে, প্রেমিক ফাঁসলে তার পার্টনার আগে পিছে চিন্তা না করে ফস করে কনফেস করে বসে। এই জন্যই তো বলা হয় লাভ ইজ ব্লাইন্ড। মোকদ্দমা শুরু হওয়ার আগে অর্ক কাকু উকিলকে নিয়ে এলো আমার সঙ্গে দেখা করাতে। উকিল আমায় বোঝালো যে সেদিন পূর্ণেন্দু কাকুর বাড়িতে যখন পুলিশ এসেছিল তখন আমি যা স্টেটমেন্ট দিয়েছিলাম সেটাই যেন মেনটেন করি, না হলে হিতে বিপরীত হবে। আমি যদি বলে বসি যে অর্ক কাকু একটা খেলা প্রপোজ করেছিল বা কৌশিক চিরকুট বানিয়েছিল, স্বভাবতেই প্রশ্ন উঠবে যে এই কথাগুলো আমরা কেউ সেদিন বলিনি কেন। কিন্তু আমি তো তখন বুঝিনি যে নিখিল খুনের দায় ধরা পড়বে। আমি ভেবেছিলাম অ্যাট দ্য মোস্ট ট্রেসপাস করার জন্য পুলিশ ওকে ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। উকিল আমায় জানালো হয় আমি পুলিশের কাছ থেকে তথ্য লুকিয়েছি অথবা এখন প্রেমিককে বাঁচাতে গিয়ে আদালতে মিথ্যে কথা বলছি। এ দুটোর কোনোটাই নাকি আমার জন্য ভালো হবে না। তাছাড়া অন্য পক্ষের উকিল আমাকেই সব থেকে বেশি চাপ দিয়ে প্রশ্ন করবে, হয়তো আমার চরিত্র নিয়েও নানা রকম দোষারোপ করবে। তাই আমার ক্রস কোয়েশ্চেনিং এ যত অল্প সময় দেয়া হবে ততই আমার জন্য মঙ্গল। এবং তার জন্য আমার স্টেটমেন্ট যেন কোনো মতেই অন্যদের চেয়ে আলাদা না হয় সেটা উনি আমায় বার বার করে বুঝিয়ে দিলেন। আমার মধ্যে ইতস্তত ভাব দেখে অর্ক কাকু বোঝাল,
শোন উর্মি, নিখিলি যে এই কাজটা করেছে সেটা আদালতে প্রমাণ করে দিতে আমাদের উকিলের কোনো অসুবিধেই হবে না। সুতরাং তোর একটা খুনিকে বাঁচানোর চেষ্টা করা বৃথা, আর তুই যদি আমাদের সঙ্গে কোঅপারেট করিস তাহলে আমরা ইনসিস্ট করব জজ সাহেবকে যে নিখিলকে যেন ফাঁসির সেন্টেন্স না শোনানো হয়।
মানে নিখিলের ফাঁসি হবে?
সেটাই হওয়া স্বাভাবিক, কিন্তু ফাঁসি হবে কি না সেটা তোর হাতে। তুই যদি আমাদের কথা মতো চলিস আমরা বলবো ওকে যাবজ্জীবন দিতে, কিন্তু তুই যদি
সেদিনকার ওই বিহারি চাকর রামহরি মোটেও অক্ষয়দা নয়। শুরুতেই নিখিল বলেছিল না অক্ষয়দাকে প্রথম দেখেছিল কয়েদি, সেটা একদম ঠিক কথা। রামহরির চেহারা আমার স্পষ্ট মনে আছে। কৌশিক যখন পুলিশে ফোন করার কথা বলছে তখন পাশের ঘরে উঁকি মেরে দেখলাম অর্ক কাকু সেই চাকরটিকে শাসাচ্ছে। তার হাতে মোটা টাকার গুচ্ছ দিয়ে পূর্ণেন্দু কাকু তাকে বলছে চটপট পালিয়ে যেতে। পরে যখন নিখিল আমায় খবরের কাগজে অক্ষয়দার ছবি দেখিয়েছিল আমি বিনা দ্বিধায় বলেছিলাম এ লোক সেদিন পূর্ণেন্দু কাকুর বাড়িতে ছিল না, ওই পুরো গল্পটাই ওনার সাজানো। নিখিলকে আর আমাকে বাঁচানোর জন্য বলা বাহুল্য, কৌশিকের সঙ্গে বিয়েটা আমার সেই সন্ধ্যেতেই কেটে গিয়েছিল। তবে যতটুকু দেখেছিলাম মনে হয়েছিল ছেলেটা অতটা খারাপ নয়। বাবার যখন ওই অবস্থা, বেঁচে আছে না মরে গেছে কেউই বুঝতে পারছি না, তখন বাকিরা নিজেদের বাঁচানোর পরিকল্পনা শুরু করে দিয়েছিল। একমাত্র কৌশিককেই দেখেছিলাম বাবাকে রিভাইভ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোকদ্দমার সময়তেও মনে হয়েছিল কৌশিক যেন আমায় কিছু বলতে চাইছে, কিন্তু আমায় একা না পেলে সে কথাটা বলবে না। আর মার অর্ক কাকু তো সর্বত্রই আমায় আগলে রেখেছিল, পেয়াদার মতন পাহারা দিচ্ছিল যদি যদি আবার আমি কোনো ফাঁকে কিছু করে বসি। সেদিন বাবাকে নিয়ে যখন হুলস্থুল শুরু হয়ে গেল আমি চুপি চুপি একটা মিষ্টি থালা থেকে নিয়ে মুখে পড়তে যাচ্ছিলাম, মা সেটা দেখে ফেলে এক ঝটকায় আমার হাত থেকে ক্ষীর কদমটা নিয়ে থালাটা সরিয়ে ফেলল। তাই আমার আর আত্মহত্যা করা হল না। আমার মনে হয় কৌশিক এটা দেখে ফেলেছিল আর ওর মনে সন্দেহ জেগেছিল যে হয়তো খুনি আমি হতে পারি, তাই বারবার চেষ্টা করছিল আমার সঙ্গে কথা বলবার। যাই হোক, নিখিল ছাড়া পাওয়ার কিছুদিন পরই আমরা কোর্টে গিয়ে বিয়ে করে নিই। বাবার ব্যবসা এখন আমরা দুজনে সামলাই। একটা কথা কিন্তু নিখিল আজও মেনে নিতে পারে না, অক্ষয়দা সেখানে উপস্থিত ছিলই না, তাহলে তার পক্ষে কি করে জানা সম্ভব কে কিভাবে টেবিলে বসেছিল। আমার কাছে কিন্তু ব্যাপারটা অতটা রহস্যজনক নয়। অন্তত অক্ষয়দার মতো বুদ্ধিমান লোকের পক্ষে টেবিল অ্যারেঞ্জমেন্টটা অনুমান করা একেবারেই কঠিন কাজ নয়। ডাইনিং টেবিলটা ছিল রেক্ট্যাঙ্গুলার, সেটা নিখিল ওনাকে জানিয়েছিল। তার দু মাথায় দুটো বসার পজিশন, ওই যাকে বলা হয় টেবিল হেডস প্রোটোকল, সেই হিসেবে তার একটাতে নিশ্চয়ই পূর্ণেন্দু কাকু বসবেন, আর তার ওপরটাতে তিনি নিশ্চয়ই আমার বাবাকে বসতে বলবেন, কারণ আমার বাবা এখন বন্ধু স্থানীয় থেকে হতে চলেছেন তাঁর আত্মীয়। এবার পূর্ণেন্দু কাকুর পজিশন নম্বর যদি এক হয়, ক্লকওয়াইজ গেলে বাবার পজিশন নম্বর হল পাঁচ। নিখিলের বিবরণ অনুযায়ী বাবা যখন আমন ডিসেন্সের ব্যাপারটা ধরে ফেলেছিল, তখন অর্ক কাকু তাকে পিঠ চাপড়ে বাহুবা দিয়েছিল। তার মানে অর্ক কাকু বাবার পাশে চেয়ারে বসেছিল, অর্থাৎ হয় চার নম্বর কিংবা ছ নম্বর চেয়ারে। নিখিলের বয়ন অনুযায়ী গৌরী কাকি ডান হাত দেখতে চায়, এবং অর্ক কাকু যখন ফিঙ্গার বলে হাত ধুয়ে তার ডান হাতটি গৌরী কাকির দিকে এগিয়ে দেয়, তখন কৌশিককে তার চেয়ার কিছুটা পেছনে ঠেলতে হয়। এর থেকে পরিষ্কার হয়ে যায় যে অর্ক কাকু ছ নম্বর চেয়ারে বসতেই পারেন না, কারণ তাহলে তার ডান দিকে থাকবেন বাবা। তাই অর্ক কাকু চার নম্বর চেয়ারে বসেছিল, এবং তার মানে এই যে তিন নম্বরে ছিল কৌশিক এবং দু নম্বরে ছিল গৌরী কাকি। একসময় গৌরী কাকি পূর্ণেন্দু কাকুকে কিছু ফিসফিস করে বলতে চাইছিল। সেটা সম্ভব যদি গৌরী কাকি পূর্ণেন্দু কাকুর পাশে চেয়ারে বসে। বাকি রইল পজিশন ছয়, সাত আর আট। কৌশিকের বিপরীত চেয়ারে আমি বসব, সেটাই স্বাভাবিক, তাই পজিশন সাত আমার। এবার প্রশ্ন হল, মা আমার ডান দিকে বসেছিল না বাঁ দিকে? নিখিলের বর্ণনা অনুযায়ী বাবা যেই বিষম খেতে লাগলো, মা তাড়াতাড়ি তার জলের গ্লাসটা বাবার দিকে এগিয়ে দিল এবং তার পিঠে কিল মারতে শুরু করলো। সুতরাং বাবার পাশে সিটটা, অর্থাৎ ছ নম্বর পজিশনে যে মা বসেছিল, সেটা আন্দাজ করা যেতেই পারে। তার মানে ঝুনঝুনওয়ালের পজিশন ছিল আট। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ।
এখনকার মতো গপ্প বিরেট থেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত নটায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।